This track was downloaded from fusionbd.com.
Pranab, Bhalobashar Bangladesh. কাটা বলছে ঠিক সময় মতো আমি চলে এসেছি, আর যে সুমনা আছি সাথেই শুরু হয়ে গেল প্রাণব ভালোবাসার বাংলাদেশ। এবং আজকেও দেরি করিনি, ঠিক সময় মতোই চলে এসেছি। এবং আমি জানি অনেকেই আছেন সাথে, অনেকেই জানাতে চাচ্ছেন তার কথাগুলো, অবশ্যই জানাবেন। বা তার আগে একটা কথা বলতে চাই, আপনারা যখন যাতায়াত করেন বা গাড়ি ঘোরাতে যেখানেই থাকেন না কেন, ঘোরাতে অবশ্য এখনই থাকা হয় না, গাড়িতে থাকেন, বাসে থাকেন, আপনি যখনই চলাচল করেন দেখবেন আপনার পাশের, যখনই জ্যামে পড়েন তখনই আপনার পাশের ঠিক জানালাটার মধ্যে টোকা দিয়ে বলছে, আপা ফুল নিবেন, আপা আপনি গাড়িটা একটু পরিষ্কার করে দিন, দুটো টাকা দিবেন মাত্র। সেই মানুষগুলোর ঈদ কেমন যায়? আসলে কি তারা সেই খুশির দিনটা ঠিক মতো পালন করতে পারে নাকি পারে না? সেই মানুষগুলোর জন্য আবারও আমরা সেই কাঙ্ক্ষিত উদ্যোগটি নিতে যাচ্ছি, যেটা আমরা ঠিক আগের বছরও আমরা ছিলাম অনেক বড় পরিসরে, এবং আপনাদের ভালোবাসায় আপনাদের সেই সাহায্যে আমরা খুব বড় পরিসরে সেটা পালন করতে পেরেছিলাম। এবং আপনাদের জন্য জানিয়ে দিই, 10,000 পিস কাপড় আমরা কালেক্ট করতে পেরেছিলাম এবং সেগুলোকে আমরা সেই মানুষগুলোর কাছে পৌঁছেও দিতে পেরেছিলাম। তো অবশ্যই আপনার ভালোবাসা, আপনার সাহায্য, সেই ভালোবাসাপূর্ণ হাত যেটি আপনারা আমি জানি চাচ্ছেন, বাট অবশ্যই আমি অনুরোধ করছি এবং ঢাকা এফএম এর সবাই অনুরোধ করছে, সেই মানুষগুলোর পাশে এসে অবশ্যই এবার আপনি দাঁড়াবেন, অবশ্যই দাঁড়াবেন, তাই তো? তার জন্য আপনারা যদি কোনো সাহায্য পাঠাতে চান, তার জন্য যেটা করতে হবে সেটা হচ্ছে প্রথমেই আমাদের ঠিকানাটা জানতে হবে। ঠিকানাটা জানিয়ে দিচ্ছি, ঠিকানাটা হচ্ছে 45 গুলশান 1 নাবানা টাওয়ারের 15 তলায় হচ্ছে ঢাকা এফএম এর অফিস। তো অবশ্যই বুঝতে পেরেছেন, তারপরেও আরেকটি বার জানিয়ে দিচ্ছি, 45 নাবানা টাওয়ার গুলশান 1 এবং 15 তলায় হচ্ছে আমাদের ঢাকা এফএম এর অফিস। সেখানে এসে আপনার সেই সাহায্যটি আপনি দিতে পারেন, আপনার ভালোবাসায় আপনার সাহায্যেই কিন্তু সেই মানুষটির জীবন, সেই মানুষটির অন্তত ঈদের একটা দিন সে খুশিতে আনন্দে কাটাতে পারবে। অবশ্যই আপনি চাচ্ছেন, আমরা সবাই চাচ্ছি যে সেই মানুষটি তার সেই দিনটি, তার মানে হচ্ছে ঈদের দিনটি, যেটা আমরা সবাই খুব খুশিতে আনন্দে সেমাই খেয়ে পোলাও সব কিছু খেয়ে খুব খুশিতে আনন্দে কাটাই, কিন্তু সে হয়তো পারে না, কিন্তু আপনারা যদি এবার চান অবশ্যই কিন্তু সেটা সম্ভব, এবং আমি জানি আপনারা সেটা করবেন এবং আপনাদের সেই সাহায্য অবশ্যই পৌঁছে যাবে আমাদের দ্বারে। তার জন্য ঠিকানাটা বলে দিয়েছি, এবং যারা দূরে শুনে থাকেন আমাদেরকে, ব্যাটসমিন হচ্ছে আমাদের কান্ট্রির বাইরে থেকে আমাদেরকে শুনে থাকেন, বা ঢাকার বাইরে থেকে যারা হয়তোবা অফিসে এসে আমাদের কাছে সাহায্যটা পৌঁছানো সম্ভব না, তাদের জন্য জানিয়ে দিচ্ছি আপনারা কিন্তু কুরিয়ারের মাধ্যমেও আমাদেরকে সাহায্য পাঠাতে পারেন। এছাড়া আরেকটি ইনফরমেশন, সেটি হচ্ছে যারা অর্থের মূল্যে আমাদেরকে সাহায্য পাঠাতে যাচ্ছে তাদের জন্য জানিয়ে দিচ্ছি, সেটা না করে আপনার ঈদের যে কেনাকাটার জন্য আপনি যে অর্থটা রেখেছেন সেই অর্থের কিছু অংশ যদি আপনি তাদের জন্য, সেই পথ শিশু, সেই দুস্থ মানুষগুলোর জন্য একটু জামা কাপড় কিনে তাদেরকে দেন, তারা কিন্তু উপকৃত হবে, এবং সাথে সাথে আপনি সেই মানুষটির মুখে হাসিও দেখতে পারবেন, আর সেই হাসিটি অনেক বেশি মূল্যবান আমি জানি, এবং আপনার সেই ছোট্ট সাহায্যটিও তার জন্য অনেক 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 বেশি মূল্যবান। তো অবশ্যই আপনি সাহায্য করবেন এবং আপনার ভালোবাসাগুলো তার কাছে পৌঁছে দেবেন। আর এবার একটু আপনার ভালোবাসার কথাগুলো বলি, আপনি যদি চান না আপনার ভালোবাসার কথাগুলো জানাতে, তার জন্য অবশ্যই SMS করতে পারেন। আর SMS করতে হলে যেটা করতে হয় সেটি হচ্ছে, চলে যাবেন মোবাইলের মেসেজ অপশনে, লিখবেন আপনার সেই সুন্দর নামটি, দেন স্পেস দিয়ে লোকেশন, দেন স্পেস দিয়ে আপনার ভালোবাসার কথাগুলো পাঠিয়ে দেবেন 16260 এই নম্বরে। এবং আরেকটি কথা যেটা বারবারই বলতে চাচ্ছি সেটি হচ্ছে, আজকে কিন্তু আমাদের সাথে আপনাদের সেই পছন্দের একজন মানুষ থাকছে, সেটি হচ্ছে একজন পথ শিশু, তার নামটি হচ্ছে শাহিদা। আজকে তার সাথে আমরা কথা বলবো, তার কাছ থেকে তার জীবনের অনেক কথাগুলো শুনবো, আপস অ্যান্ড ডাউন সব কিছুই আমরা জানতে পারবো। এবং তার সাথে সাথে আরেকটি আমাদের সকলের প্রিয় মানুষ থাকছে, সেটি হচ্ছে অভিনেতা মোশাররফ করিম, তার কাছ থেকে আমরা তার এক্সপিরিয়েন্সগুলো শুনবো এবং সে আমাদের এই ক্যাম্পিংয়ে এই যুক্ত হতে যাচ্ছেন এবং তার সাথে সাথেই কিন্তু সেই ছোট্ট শিশুটি তার মানে হচ্ছে শাহিদা, তার কাছ থেকে আমরা অনেক কিছু শুনবো সেই ব্যাপারটিতে এবং এরকম অনেকেই যুক্ত হবেন এই মাসটিতে। আমরা চেষ্টা করছি যে আপনাদের কাছে সেই মানুষগুলোর কথা পৌঁছে দেওয়ার এবং অনেক বিশাল মাপের বা বড় মাপের কিছু মানুষও কিন্তু আমাদের সাথে এই ক্যাম্পিংয়ে যুক্ত হতে যাচ্ছে। তো অবশ্যই আপনিও যাচ্ছেন এবং আপনিও আসবেন, আমি এটা দাবি রেখে বলতে পারি। তো একদমই দেরি করছি না, গানে ফিরে যাচ্ছি, খুব সুন্দর একটি গান শুনবো আমার এবং আপনার সকলের পছন্দের ভূপেন হাজারিকা সেই প্রিয় গানটি মানুষ মানুষের জন্য। এবং সবশেষে যেটা বলতে চাই সেটা হচ্ছে, সত্যি তো মানুষ মানুষের জন্য, মানুষের জন্যই তো মানুষ, মানুষের সেই আশা আকাঙ্ক্ষা বা মানুষের সেই সাহায্য যদি কোনোদিন মানুষই মানুষকে না করে তাহলে কি দুনিয়াটা আঁকাবে বা এই যে আমাদের জীবন সংসার সেটা কি চলবে? হয়তো না। তো সেরকম একটি গান শুনতে শুনতে ফিরে আসি একটু পরেই, মানুষ মানুষের জন্য, শুনতে থাকুন, সাথেই থাকুন।
মানুষ মানুষের জন্যে জীবন, জীবনের জন্যে একটু সহানুভূতি কি মানুষ পেতে পারে না? ও বন্ধু, মানুষ মানুষের জন্যে জীবন, জীবনের জন্যে একটু সহানুভূতি কি মানুষ পেতে পারে না? ও বন্ধু, মানুষ মানুষের জন্যে মানুষ মানুষকে পণ্য করে, মানুষ মানুষকে জীবিকা করে, মানুষ মানুষকে পণ্য করে, মানুষ মানুষকে জীবিকা করে। পুরনো ইতিহাস ফিরে এলে লজ্জা কি তুমি পাবে না? ও বন্ধু, মানুষ মানুষের জন্যে জীবন, জীবনের জন্যে একটু সহানুভূতি কি মানুষ পেতে পারে না? ও বন্ধু, মানুষ মানুষের জন্যে বলো কি তোমার ক্ষতি? জীবনের অথই নদী পার হয় তোমাকে ধরে দুর্বল মানুষ যদি, বলো কি তোমার ক্ষতি? জীবনের অথই নদী পার হয় তোমাকে ধরে দুর্বল মানুষ যদি, মানুষ যদি সে না হয় মানুষ, দানব কখনো হয় না মানুষ, মানুষ যদি সে না হয় মানুষ, দানব কখনো হয় না মানুষ, যদি দানব কখনো বা হয় মানুষ, লজ্জা কি তুমি পাবে না? ও বন্ধু, মানুষ মানুষের জন্যে জীবন, জীবনের জন্যে একটু সহানুভূতি কি মানুষ পেতে পারে না? ও বন্ধু, মানুষ মানুষের জন্যে
সময় এখন এগিয়ে যাবার, সময় এখন নিজেকে দেখাবার, সময় এখন নিজেকে ফিট ফাট রাখার, ফ্যাশনেবল রাখার। কনফিডেন্ট পুরুষের জন্য ইজি ফ্যাশন। শার্ট, টি শার্ট, জিন্স, পাঞ্জাবি সহ সব ধরনের জেন্টস আইটেম দিচ্ছে ইজি ফ্যাশন। চুজ ইউর স্টাইল, ইউর ফ্যাশন। কনফিডেন্ট পুরুষের জন্য ইজি ফ্যাশন। ফ্যাশন এখন অনেক ইজি।
আবারও ফিরে এলাম, শুনছেন প্রাণ ভালোবাসার বাংলাদেশ, সুমনা আছি সাথে। এবং দেখতে পাচ্ছি অনেকে জয়েন করেছেন অলরেডি, ফেসবুকে আমাদের সেই কাঙ্ক্ষিত পোস্টটি আপলোড করা হয়েছে, তার নিচে অনেকেই জয়েন করেছে। যেমনটি দেখতে পাচ্ছি আমি শাফায়াত হোসেনকে, এমডি ফকরুল ইসলাম মানিক আছেন আমাদের সাথে, বলেছেন কেমন আছেন সবাই, অনেক বেশি ভালো আছে। এছাড়া হিমু আছেন আমাদের সাথে, তিনি বলছেন আজকে আমি অনেক খুশি কারণ আমাদের সাথে আমাদের প্রিয় অভিনেতা যুক্ত হতে যাচ্ছে, অবশ্যই আমাদের সাথে যুক্ত হবে। বাট তার আগে আপনাদের যেটা বলতে চাই সেটি হচ্ছে সেই পথ শিশু বা দুস্থ মানুষগুলো যারা সবসময় আমাদের কাছ থেকে অনেকটা বেশি দূরে থাকে বা অবহেলিত থাকে, তাদের জন্য আমাদের বরাবরের মতো ঠিক আগের বছর আমরা যেরকমটি উদ্যোগ গ্রহণ করেছিলাম, এবারও সেরকমই আমরা সেই সাহায্যের হাতটি বাড়িয়ে দিতে চাচ্ছি। যদি আপনারা সাথে থাকেন, যদি আপনারা একটু সাহায্য করেন, তবেই কিন্তু সেটা সম্ভব। এবং আপনাদের জন্য জানিয়ে দিই আমাদের সকলের প্রিয় গুরু, গুরু ইতিশামও কিন্তু সেই প্রচেষ্টাতেই আছেন এবং সেও কিন্তু মুখিয়ে থাকে আপনারা কখন আপনাদের সেই ভালোবাসাটুকু সাহায্যের মাধ্যমে পাঠিয়ে দিবেন। তার জন্য ঠিকানাটি জানিয়ে দিচ্ছি, 45 নাবানা টাওয়ার গুলশান এক, এবং নাবানা টাওয়ারের 15 ফ্লোরে হচ্ছে ঢাকা এফ এম এর অফিস, সেখানে এসে আপনি যোগাযোগ করতে পারেন এবং আপনার সাহায্যটুকু দিতে পারেন। এছাড়া যারা ঢাকার বাইরে রয়েছেন বা যারা চাচ্ছেন দেশের বাইরেও যারা রয়েছেন এবং আমাদেরকে শুনছেন, তাদের জানিয়ে দিতে চাচ্ছি যে আপনারা যদি সাহায্য করতে চান এবং আপনার কথাগুলো বা আপনার ভালোবাসার সেই সাহায্যটুকু আমাদেরকে দিতে চান, অবশ্যই কুরিয়ারের মাধ্যমে আপনি আপনার সাহায্যটুকু পাঠিয়ে দিতে পারেন। এবং রোজার শেষে আপনারা সবাই জানেন সেই মানুষগুলোর হাতে আমরা তাদের সেই ঈদের সেই নতুন জামাটা হাতে তুলে দিই, এবং সেটা আমরা অবশ্যই আপনাদের জানাবো যেদিন তুলে দেওয়া হবে। আমাদের সাথে অবশ্যই আমাদের থাকবেন আমাদের বাংলাদেশ দলের অধিনায়ক মুশফিকুর রহিম, এছাড়া অনেকেই আমাদের সাথে থাকবেন। আর দেখতে পাচ্ছি অনেকেই যুক্ত হয়েছেন আমাদের সাথে এবং বলছেন যে কখন আমাদের প্রিয় অভিনেতা জয়েন করবে, অবশ্যই জয়েন করবে। এবং আপনাদের উদ্দেশ্যে আরেকটিবার সেই খবরটি জানিয়ে দিতে চাই, যেটা জানাতে আমারও খুব ভালো লাগছে কারণ সবার প্রিয় অভিনেতা মোশাররফ করিম আমাদের সাথে যুক্ত হবেন, এবং সে আমাদের এই ক্যাম্পিং এ তার যে অবদান বা তার যে একটা মানে তার যে ভালোবাসাটুকু বা তার যে অভিব্যক্তি সেটা আজকে সে আমাদের সামনে উপস্থাপন করবেন। এবং আজকে কিন্তু আমাদের সাথে পথ শিশু সাহিদা থাকছেন, তার জীবনের কথাগুলো আমরা অবশ্যই শুনব কিছুক্ষণ পরে, এবং অবশ্যই সাথে থাকছেন আমাদের সকলের ভালোবাসার গুরু, গুরু ইতিশাম। দেখতে পাচ্ছি অনেকেই যুক্ত হয়েছেন এবং তার কথাগুলো বলছেন, যেমনটি দেখতে পাচ্ছি আমি উদয় সিনাকে জানতে চেয়েছেন আপু কেমন আছো। হ্যাঁ ভালো আছি, অনেকটা বেশি ভালো আছি, কারণ যখনই এই মানুষগুলোকে নিয়ে কথা বলি বা এই মানুষগুলোর ব্যাপারে কথা বলি যারা সবসময় আমাদের থেকে অবহেলিত বা আমরা সবসময় তাদেরকে অবহেলার দৃষ্টিতে দেখি, তো সেই মানুষগুলোকে নিয়ে কথা বলতে সবসময় একটু বেশি ভালো লাগে। আমাদের সাথে আছেন অতবর হিমু, সে বলেছেন আমরা আছি তোমাদের সাথে, এবং আপনারা যখন আমাদের সাথে থাকেন তখনই কিন্তু শক্তিটা বাড়ে, তখনই কিন্তু আমরা কোনো কিছু করার সাহস পাই বা নতুন উদ্যোগে, যেমনটি আমরা আগের বছর কালেক্ট করেছিলাম মানে 10,000 পিস কাপড় এবং সেই মানুষগুলোর হাতে তুলে দিতে পেরেছিলাম, তো অবশ্যই এবারও আমরা পারবো, এবং এবার হয়তো বা আরো বড় উদ্যোগে আমরা পারবো, বড় পরিসরে আমরা পারবো। তার জন্য আপনাদের সাথে সাহায্য এবং ভালোবাসা সবসময়ই আমাদের কাম্য। আমাদের সাথে আছেন সাফায়েত হোসেন, বলেছেন বন্ধুরা কেমন আছে, অবশ্যই সবাই অনেক বেশি ভালো আছেন। মোহাম্মদ ইমার রব আছেন আমাদের সাথে, তিনি বললেন যে আমি তোমার জন্য অপেক্ষা করেছিলাম, আচ্ছা অপেক্ষার প্রহর শেষ হয়েছে, আরেকটু অপেক্ষা আছে আমি জানি সেই মানুষটির জন্য, সেও কিন্তু কিছুক্ষণ পরেই আমাদের সাথে যুক্ত হবে। দেখতে পাচ্ছি আমাদের ফেসবুকে অনেকেই যুক্ত হয়েছেন, যেমনটি আছেন মোরসালিম ইসলাম আছেন আমাদের সাথে, ফেরদৌস, এছাড়া কামাল আছেন, এসএমএস করেছেন অনেকেই, এসএমএস করেছেন আমাদেরকে এমডি ইসমাইল হোসেন নারায়ণগঞ্জ থেকে, বলেছেন আপু কেমন আছেন জানি, ভালো আছেন, এবং আচ্ছা ভালোবাসার বাংলাদেশের সবাইকে, সবাই যেন ভালো থাকে সেটাই সবসময় কামনা করি, এবং গুরুকে আমার হাজারো সালাম। শারিফ আছেন, বলেছেন যে এই এই যে মানে উদ্যোগ এটা সবসময়ই প্রশংসার, এবং আমরা সবাই আপনার সাথে আছি এটাই কিন্তু আমাদের কাম্য। আছেন আমাদের সাথে বাপ্পি ঢাকা থেকেই, আছেন আমাদের সাথে নাইম হোসেন, আছেন অনেকেই দেখতে পাচ্ছি, আসার আছেন আমাদের সাথে, শাকিল আছেন, শাকিল মোতালেব আছেন, আর আপনিও যদি সাথে থাকতে চান অবশ্যই থাকবেন আমি জানি, তার জন্য ছোট্ট একটা এসএমএস চলে যান আপনার মোবাইলে, মেসেজ অপশনে লিখুন আপনার নাম, দেন স্পেস দিয়ে আপনার ঠিকানা এবং আপনার ভালোবাসার কথাগুলো পাঠান আজকের দিন 16260 এই নম্বরে। ইচ্ছা করলে আপনি ফেসবুকে যুক্ত হতে পারেন এবং সেখানে আপনার কথাগুলো জানাতে পারেন। তার জন্য অ্যাড্রেসটি জানিয়ে দিচ্ছি, অ্যাড্রেসটি হচ্ছে www.facebook.com/dhaka-fm90.4। সেখানে অলরেডি পোস্ট আপলোড করা হয়েছে, সেই পোস্টের নিচে আপনার কথাগুলো কমেন্টের মাধ্যমে জানিয়ে দিতে পারেন, আর লাইকটি না দেওয়া থাকলে সেটিও দিয়ে দিতে পারেন। আর যেটা সবসময় বলি সেটা হচ্ছে যে ভালো কাজ বা ভালো কিছু করার চিন্তা ভাবনা সবার আছে আমি জানি, বাট সেগুলো করার সুযোগ খুব কমই আছে আছে। সো অবশ্যই আপনার সেই ভালো কাজ বা আপনার সেই মনের ভেতরে যে মায়া মহব্বত এই মানুষগুলোর জন্য, সেগুলো অবশ্যই আপনি তুলে ধরবেন, এবং তার জন্য আপনার সাহায্য সবসময়ই আমরা চাই, আজও ঠিক ব্যতিক্রম নয়, আজও আমরা চাচ্ছি সেই মানুষগুলোর জন্য আপনার হেল্প অবশ্যই আপনি পাঠিয়ে দিতে পারেন আমাদের অফিসে। তার জন্য ঠিকানাটি জানিয়ে দিচ্ছি, ঠিকানাটি হচ্ছে 45 গুলশান 1 নাভানা টাওয়ার, এর 15 তলায় হচ্ছে ঢাকা এফএম এর অফিস। তো সেখানে আপনি যোগাযোগ করে আপনার সাহায্যটি আপনি পাঠিয়ে দিতে পারেন। এবং এবার ফিরে যাচ্ছি গানে, খুব সুন্দর একটি গান শুনবো, বাট তার আগে আরেকটি ইনফরমেশন যেটি দিয়ে দিতে চাচ্ছি সেটি হচ্ছে, কালই সকাল 10টায় বলাকা সিনেমার সামনে রাফিন প্লাজার 5ম তলায় সাইফোর্সের নীলক্ষেত ব্রাঞ্চে ভার্সিটি ভর্তি প্রস্তুতির ইংলিশের উপর বিশেষ ক্লাস নেবেন সাইফোর্সের নির্বাহী পরিচালক ও বিশেষজ্ঞ টিচার এটিএম স্যার, এবং বিস্তারিত জানতে কল করুন 01713432072। আরেকটি বার জানিয়ে দিচ্ছি নাম্বারটা 01713432072। এবং একদমই আপনি মানে একদমই চলে যাবেন না, সাথেই থাকবেন, এবং যেটা বলছিলাম সেটা হচ্ছে আপনার সাহায্য আপনার সহযোগিতা অবশ্যই পাঠিয়ে দেবেন, কারণ আমরা এখনো কিন্তু কাপড় গ্রহণ করছি এবং সেটা চলছে। আর সেটি হচ্ছে যে শো চলাকালীন আপনারা সবাই জানেন যে গুরু হিতেশাম আমাদের সাথে থাকেন এবং তার কথাগুলো শেয়ার করেন, এবং আজকে কিন্তু সে আছেন এবং সে কিন্তু নিজে সেই সাহায্যগুলো গ্রহণ করছেন। সো অবশ্যই আপনি যদি চান আপনার সাহায্য দ্রুত আমাদের কাছে পাঠিয়ে দিতে পারেন, এবং অফিসের ঠিকানা কিন্তু জানাই আছে আপনাদের। তারপরও আরেকটি বার জানিয়ে দিচ্ছি, সেটি হচ্ছে 45 গুলশান 1 নাভানা টাওয়ারের 15 তলায় হচ্ছে আমাদের অফিস, সেখানে এসেই আপনি আপনার সাহায্যটি দিতে পারেন। এবং যেটা বলছিলাম সেটা হচ্ছে, গুরু নিজে যখন সাহায্য গ্রহণ করছে একসাথে কিন্তু আপনার দুটো আশা পূরণ হয়ে যেতে পারে, সেটি হচ্ছে সেই মানুষটিকে সাহায্য করার আশা, যেটা আমরা সবসময়ই পারি না হয়তো, বা কিছু কিছু সময়ে আমরা মানে চাই, বা কিছু কিছু সময়ে আমরা সেটাকে করতে পারি বা করার সুযোগ চলে আসে। তো সেরকমই একটি সুযোগ চলে এসেছে, সেখানে আপনারা অবশ্যই আপনার সাহায্যটুকু পাঠিয়ে দেবেন, এবং গুরু যেখানে নিজে বসে আছেন আপনাদের মুখে আছেন আপনাদের সাহায্যগুলো পাওয়ার জন্য, অবশ্যই আপনার সাহায্যটুকু পাঠিয়ে দেবেন, তাই না? অবশ্যই তাই। এবার আর দেরি করছি না, ফিরে যাচ্ছি গানে, খুব সুন্দর একটি গান শুনবো, বাপ্পা মজুমদারের দিন বাড়ি যাই, শুনতে শুনতে ফিরে আসছি একটু পরেই, অনেক কথা তো বাকি আছে, তাই না?
জুড়ে পাখির ডানা যদি না হয় কথা, জমে নীরবতা তুমি চোখে রাখো, চোখে চোখে কথা হোক, যেতে পথে আজে চুপ বলি যত দূরে যাই জানি না তো কবে জেনে রে খুশবু ফের দেখা হবে যত দূরে যাই জানি না তো কবে জেনে রে খুশবু ফের দেখা হবে দিন পড়ি যায় চড়ে পাখির ডানায় যদি না হয় কথা জমিনের বাতাস তুমি চোখে রাখো চোখে চোখে কথা হও যেতে পৌঁছে আদি চোখ বলি যত দূরে যাই জানি না কবে জেনে রে খুশবু ফের দেখা হবে যত দূরে যাই জানি না তো কবে জেনে রে খুশবু ফের দেখা হবে আমার নগর বাধা তোমারই সে সীমানা যেতে পথ আজি চুপ বলি যত দূরে যাই জানি না তো কবে জেনে রে খুশবু ফের দেখা হবে যত দূরে যাই জানি না তো কবে জেনে রে খুশবু ফের দেখা হবে জল হয়ে নিয়তি বাধা তোমারই সে আগে না যেতে পথ আদি চুপ বলি কত দূরে যাই জানি না তো কবে জেনে রে খুশবু ফের দেখা হবে যত দূরে যাই জানি না তো কবে জেনে রে খুশবু ফের দেখা হবে যেখানে তুমি আছো
সময় এখন এগিয়ে যাওয়ার, সময় এখন নিজেকে দেখাবার, সময় এখন নিজেকে ফিটফাট রাখার, ফ্যাশনেবল রাখার, কনফিডেন্ট পুরুষের জন্য ইজি ফ্যাশন। শার্ট, টি শার্ট, জিন্স, পাঞ্জাবি সহ সব ধরনের জেন্টস আইটেম দিচ্ছে ইজি ফ্যাশন। চুজ ইয়োর স্টাইল, ইয়োর ফ্যাশন। কনফিডেন্ট পুরুষের জন্য ইজি ফ্যাশন, ফ্যাশন এখন অনেক ইজি।
চলছে প্রাণা ভালোবাসার বাংলাদেশ, সুমনা আছি সাথী এবং সাথী থাকবো অনেকটিক্ষণ। দেখতে পাচ্ছি অনেকেই যুক্ত হয়েছেন এবং যারা যারা যুক্ত হয়েছেন, বিশেষ করে একজনের নাম বারবারই উল্লেখ হচ্ছে, সে হচ্ছে মোশাররফ করিম, আমাদের সকলের প্রিয় অভিনেতা। সে কিন্তু আজকে আমাদের সাথে উপস্থিত থাকছেন এবং এই ক্যাম্পিংয়ে যুক্ত হচ্ছেন। তার অভিব্যক্তিগুলো আমরা তার মুখ থেকেই জেনে নিব এবং অবশ্যই আজকেও ব্যতিক্রম নয়। আজকে আমাদের সাথে থাকছেন পথ শিশু শাহিদা, তার কাছ থেকে তার জীবনের কিছু অংশ আমরা জানব এবং তার জীবনটা কতটুকু কষ্টের, কতটুকু সাফারিংস তার জীবনে রয়েছে সবকিছুই আমরা জানতে পারবো, তাই না? আর সবসময়ের মতো আরেকটিবার জানিয়ে দিতে চাচ্ছি, আমরা আগের বছর যেমনটি সাহায্যের হাত বাড়িয়ে দিয়েছিলাম সেই পথ শিশু এবং দুস্থ মানুষগুলোর জন্য, আজও কিন্তু তার ব্যতিক্রম নয়। এবছরও আমরা সেই উদ্যোগটি নিয়েছি এবং আরো বড় পরিসরে নিয়েছি, তার জন্য আপনাদের সাহায্যের প্রয়োজন। আমরা জানি আপনার ভালোবাসার বা আপনার সেই সাহায্যের হাতটি আপনি অবশ্যই বাড়িয়ে দিবেন। তার জন্য ঠিকানাটা জানিয়ে দিচ্ছি, আমাদের ঢাকা এসএমআর অফিসে এসে আপনার সাহায্য আপনি প্রদান করতে পারেন। তার জন্য আরেকটি কথা যুক্ত করতে চাই, সেটা হচ্ছে আমরা কোনো আর্থিক সাহায্য নিচ্ছি না, আমরা শুধুমাত্র সেই মানুষটির জন্য, সেই পথ শিশুটির ঈদের দিনটি যাতে একটু গুমড়ে মুচড়ে না যায়, একটু অখুশিতে না যায়, সে যেন খুব খুশির সাথে আনন্দে উল্লাসে জীবনটি পার, মানে দিনটি পার করতে পারে, তার জন্য আমরা তার জন্য নতুন জামা নিচ্ছি এবং আপনি সেটা আমাদের অফিসে এসে প্রদান করতে পারেন। অফিসের ঠিকানাটি হচ্ছে 45 গুলশান এক নাবানা টাওয়ারের 45 গুলশান এক নাবানা টাওয়ার এবং তার 15 তলায় হচ্ছে ঢাকা এফএমের অফিস। সেখানে এসে আপনি আপনার সাহায্যটি প্রদান করতে পারেন। এছাড়া আপনাদের জন্য আরেকটি কথা, যেটা এই মুহূর্তে না বললেই নয়, আজ কিন্তু গুরু নিজে এবং মোশাররফ করিম নিজে সেই সাহায্যটি গ্রহণ করছেন এবং আপনি কিন্তু ইচ্ছা করলেই পারেন। আপনার হাতের পাশে যে নতুন কাপড়টি আছে বা আপনার ঈদের জন্য এবার আপনি যে সেভিংসটি করেছেন, তার থেকে কিছু অংশ সেই মানুষটির জন্য প্রদান করতে, এবং আজ আমরা সেই সাহায্যটি নিচ্ছি একটু বিশেষ উপায়ে। আজ এবং সারা মাসই আমরা নিব, রোজা সারাটি মাস জুড়েই আমরা নিচ্ছি, নতুন এবং পুরাতন দুটোই আমরা নিচ্ছি। তো অবশ্যই আপনি আপনার সাহায্যটি প্রদান করতে পারেন। আর আজকের স্পেশাল ব্যাপারটা হচ্ছে, আজ গুরু নিজে এবং মোশাররফ করিম নিজে মুখিয়ে রয়েছেন আপনার সাহায্যের জন্য। তো অবশ্যই আপনি সেই সাহায্যের হাতটি আপনি অবশ্যই অবশ্যই বাড়িয়ে দিবেন। এবং আজ যেটা করছি সেটা হচ্ছে একটু SMS গুলো পড়ে নিই। অনেকেই SMS করেছেন, অনেকেই বলছেন কখন আসবে আমাদের প্রিয় অভিনেতা, অবশ্যই কিছুক্ষণ পরেই যুক্ত হবেন। এবং আজকে কিন্তু আমাদের সাথে পথ শিশু শাহিদা থাকছেন, তার কথাগুলো আমরা তার মুখ থেকেই শুনে নিব। বারংবার তার কথাটা বলছি কারণ তার, মানে সেই মানুষগুলোকে ঘিরেই আমাদের এই রোজার মাসের এই আয়োজনটি। সো অবশ্যই তার মুখ থেকে আমরা তার অনেক কথাগুলো শুনবো। আনোয়ার জ্যাক আছেন আমাদের সাথে, আমাদের সাথে আছেন প্রান্ত, তিনি বলেছেন আপু খুব ভালো সং, আরো কিছু মনোমুগ্ধকর গান রয়েছে, সাথেই থাকুন শুনতে পারবেন। উদয় সিনহা আছেন আমাদের সাথে, তিনি বলেছেন যে গুরু এবং মোশাররফ ভাই কখন আসবে, আসবেন কিছুক্ষণ পরেই যুক্ত হবেন, সো আপনাকে আরেকটুক্ষণ অপেক্ষা করতে হবে এবং সাথেই থাকতে হবে। সাইয়েদ সালমান আছেন আমাদের সাথে, আমাদের সাথে আছেন মহসিন আছেন আমাদের সাথে, রাজ আছেন, তিনি একটি ছোট্ট কবিতা লিখেছেন, লাইনটা একটু পড়তে চাই। কিছু কিছু কবিতা কবিতা লেখার আগেই ভাষা হারিয়ে ফেলে, কিছু কিছু কথা বলার আগেই সময় ফুরিয়ে যায়, কিছু কিছু স্বপ্ন দেখার আগেই ঘুম ভেঙে যায়, কিছু কিছু মানুষ আপন হওয়ার আগেই দূরে চলে যায়, আর কিছু কিছু মানুষ আপন হয়ে পড়ে আবার পর হয়ে যায়। এই তো জীবন, তাই না? সত্যি তাই রাজ, জীবনের যে চক্রটা সেটা এরকমই, কিছু মানুষ পর, কিছু মানুষ আপন, কিছু মানুষ কিছুটা কাছের, কিছুটা হয়তো বা কখনো দূরে চলে যায়, তাই না? নোবেল খান আছেন আমাদের সাথে, বলেছেন মোশাররফ ভাইকে অনেক বেশি ভালোবাসি। মহিদুল আছেন আমাদের সাথে, আনোয়ার জ্যাক আছেন, আরো অনেকে আছেন। এবং আপনার জন্য এই মুহূর্তে একটা ইনফরমেশন দিয়ে দিতে চাই, সেটি হচ্ছে একটা এডুকেশনাল সাইড অফ ইনফরমেশন, সেটি হচ্ছে কালই সকাল 10টায় বলাকা সিনেমার সামনে রাফিং প্লাজার 5ম তলায় সাইফোর্স এর নীলক্ষেত ব্রাঞ্চে ভার্সিটি ভর্তির প্রস্তুতির ইংলিশের উপর বিশেষ ক্লাস নেবেন সাইফোর্স এর নির্বাহী পরিচালক ও বিশেষজ্ঞ টিচার এটিএম স্যার। বিস্তারিত জানতে কল করুন 01713432073। আইটি বার জানিয়ে দিচ্ছি 01713432072। এবং এবং যেটা করছি এই মুহূর্তে খুব সুন্দর একটি গানে ফিরে যাচ্ছি এবং গানে ফিরে যাওয়ার পর আবারও মানে ফিরে আসছি এবং গানটি অনেক অনেক অনেকটা বেশি সুন্দর শাওনের কণ্ঠে সুন্দর একটা গান শুনতে শুনতে আবারও কিন্তু ফিরে আসছি। কোথাও যাবেন না, সাথী থাকুন, শুনতে থাকুন প্রাণব ভালোবাসার বাংলাদেশ।
This track was downloaded from fusionbd.com.
তুমি চলে এসো এক বর্ষায় শাওনের কণ্ঠে, এই গানটি শুনতে শুনতে আবারও ফিরে এলাম এবং সাথে আছেন আমাদের সকলের প্রিয় গুরু হিতেশ্যাম, তাকে স্বাগত জানাতে যাচ্ছি। কেমন আছেন গুরু?
ভালো আছি এবং সেই সাথে আমি স্বাগত জানাচ্ছি যারা দেশ এবং দেশের বাইরে থেকে এখন এই মুহূর্তে আমার সাথে যুক্ত হয়েছেন।
অবশ্যই গুরু, অনেকেই যুক্ত হয়েছেন, বিশেষ করে আজকে আমরা যে কথাগুলো বারবার বারংবার তুলে ধরছি, যে মানুষগুলোকে আমরা সবসময় অবহেলায় বা অবচেতন মনেই হয়তো বা তাদেরকে দূরে সরিয়ে দিই, সেই মানুষগুলোর জন্য আমরা আবারও সেই সাহায্যের উদ্যোগ নিয়েছি। তাদের নতুন জামা, ঈদের যে নতুন জামা, তার জন্য আমরা একটি ক্যাম্পেইন করছি যেখানে সকল মানুষ তাদের সেই সাহায্যটুকু পৌঁছে দিতে পারে আমাদের এই কাছে।
আমরা আসলে এই ধরনের স্বপ্নবিভোর, এই ধরনের প্রত্যাশা করছি সবার কাছে এবং যখন এই বিষয়গুলো নিয়ে কথা বলছি তখন যে বিষয়টি খুব বেশি করে মনে পড়ছে আর তা হচ্ছে মানুষের জন্ম নিয়ে, মানুষের জন্মগ্রহণকে ঘিরে, বাবা মার মধ্যে স্পেশালি যে ভালো লাগার উন্মাদনা সৃষ্টি হয়। এটিকে আমার স্বরচিত সেই কবিতার মাধ্যমে যদি বলতে চাই, পরে তুই জন্মালে যাবে নিথর নিছুক সুপ্ত এ পৃথি, তড়ি ঘড়ি সাগে হঠাৎ দেখে নেছে চারিপাশ আনন্দে আধার, তোর লাগে মা বাবার বুকে আজ খুশির জোয়ার, সুখে তবে সুখ তাগো ভরে উঠে জলে, পরম স্নেহে তোকে বুকে চিপে বলে দেখে যা, দেখে চলে তোর আসলে সাত রাজার ধন, সোনার সে দামি হীরের সে খাঁটি প্রেমদের বাজান। এই কথাগুলো যখন আওড়ায় নিজের মনে মনে তখন চিন্তা করি, খুব গভীর ভাবে ভাবতে থাকি, প্রত্যেকটি মানুষের জন্ম তেমন হওয়া উচিত, প্রত্যেকটি মানুষের পৃথিবীতে আসা তেমন কাঙ্ক্ষিত হওয়া উচিত, কিন্তু সত্যিকার অর্থে কি ব্যাপারটি তাই? আসলে কি সমস্ত প্রাণীকুলে সমস্ত মানুষের জন্মই কি এত বেশি প্রতীক্ষিত হয়? তাই যদি হয়, আমার মধ্যে সবসময় একটা ক্যারেক্টারের বসবাস, যাকে হয়তো ছোট বলে রাখি, কেউ হয়তো পথ শিশু বলে, কেউ হয়তো আরো তাচ্ছিন্নের সাথে যাকে আমরা টোকায় বলে অভিহিত করার চেষ্টা করি, সে ছোটকে উদ্দেশ্য করে বলি, এই ছোটুর উচ্ছিষ্টের সাথে বেঁচে থাকা, এই ছোটুর অন্ধকারের মধ্যে হারিয়ে যাওয়া, এই ছোটুর সব সময় বিভিন্ন মানুষের প্রবঞ্চনা পাওয়া, তাচ্ছিল্য ভেতর দিয়ে বেড়ে ওঠা, এই ছোটুর গায়ে কাপড় না থাকা, একটু দূরের কথা একটা সাধারণ দিনও সাধারণভাবে কাটবার শক্তি না থাকা, এই ছোট মানুষের হাতে হাতে বদল হওয়া, এই ছোট বিভিন্ন মানুষের অনেক নোংরা আকাঙ্ক্ষার একটা কেন্দ্রবিন্দুতে পরিণত হওয়া, সেই ছোটকে উদ্দেশ্য করেই বলছি, বিশ্বাস কর ছোট, সবসময় মনের মধ্যে চলতে থাকে, কল্পনার মধ্যে চলতে থাকে, যদি কিছু একটা করতে পারতাম, যদি সত্যি পাশে এসে দাঁড়াতে পারতাম, যদি সমস্ত কিছু পরিবর্তন করতে পারতাম, যদি সমস্ত কিছু এমন একটা রিভার্স চেঞ্জ নিয়ে আসতে পারতাম যাতে করে তোর মাহাতি আমার সমস্ত চাওয়া পাওয়া পূরণ হয়, অবশ্যই অতি অবশ্যই আমি সেটা করতাম। কিন্তু আমরা অসহায়, আমাদের কাজ করার ক্ষমতা, আমাদের পরিসর এত বেশি সীমিত, আমরা চাইলেও করে উঠতে পারি না। স্রষ্টাকে অনেক ধন্যবাদ রাব্বুল আলামিন, এই রমজানের মাসে সত্যি আপনার কৃতজ্ঞতা প্রকাশ করছি যে গত ঈদের সময় 26 এবং 27 রোজায় আমরা 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 একটা ঐতিহাসিক কাজ হাতে নিয়েছিলাম এবং সাকসেসফুলি এটা করতে পেরেছি। 10,000 পিচের উপরে নতুন পুরাতন কাপড় আমরা সংগ্রহ করতে সক্ষম হয়েছিলাম, দুইটি গাড়ি প্রাণা ভালোবাসা বাংলাদেশের এই ব্র্যান্ডিং করা দুইটি গাড়ি ঢাকা শহরের প্রত্যেকটি অলিগলি প্রত্যেকটি পথ খুঁজেছে, ঢাকা এফএম অথরিটিস, ঢাকা এফএমের কর্মী বাহিনী এবং সেই সাথে আপনারা যারা লিসনার্স কমিটির মধ্যে আছে তারা সবাই একাত্মতা পোষণ করেছিলেন এই কাজটি দারুণভাবে উঠিয়ে নেওয়ার জন্য, এবং এটা ছিল একটা ঐতিহাসিক বিজয় আমাদের জন্য, এটা দারুণ এক সাকসেসফুল স্টোরি আমরা তৈরি করতে সক্ষম হয়েছিলাম। আরেকবার ধন্যবাদ জানাতে চাই ডিএমপি কমিশনার বেরোজুর আহমেদ, বাংলাদেশ ক্রিকেট টিমের ক্যাপ্টেন মুশফিকুর রহিম এবং অবশ্য নাসির হোসেন, যারা আমাদের সাথে কাঁধে কাঁধ মিলিয়ে একসাথে কাজ করেছিলেন। ধন্যবাদ জানাতে চাই আপনাদেরকে আরেকবার, যারা আমাদের সমস্ত ভালো কাজের সাথে থেকেছেন, আমাদের পাশে থেকেছেন, আমাদের সবাইকে অনুপ্রেরণা দিয়েছেন, দোয়া করেছেন এবং সবাই ছুটে এসেছেন এই সেই প্রাণা ভালোবাসা বাংলাদেশের স্টুডিও, এই সেই নাগানা টাওয়ারের 15th floor, এই সেই জায়গা যেখানে আপনারা ছুটে এসেছেন রাত বিরাতে। শাহিদার কথা আমারও মানুষ পথে সবসময় ভাসে, যার কষ্ট যার আহ্বান আপনাদেরকে বারংবার ছুটিয়ে নিয়ে আসে আমাদের কাছে। সে শাহিদাকে নিয়ে আমার যে কথোপকথন আপনাদের সাথে এখন আমি শেয়ার করতে চাই, এবং সেই সাথে আমিও মুখিয়ে আছি, অবশ্যই অপেক্ষায় আছি আপনাদের সেই ভালোবাসায় সিক্ত হওয়ার জন্য। এই ছোটদের জন্য আপনাদের পাঠানো কাপড় চোপড় আমরা সংগ্রহ করতে চাই, দিন রাত এক করে দিয়ে আবার আমরা কাপড় সংগ্রহ করতে চাই এবং সবকিছু নিয়ে ছুটে যেতে চাই সেই মানুষগুলোর কাছে, সেই মানুষগুলোর মুখের মধ্যে এক টুকরো ঈদের ভালোবাসা, ঈদের হাসি ফুটিয়ে তোলবার জন্য। বন্ধুরা, আমরা অপেক্ষায় থাকছি আপনাদের, এবং আপনারা সবাই মিলে আবার দারুণ এক ইতিহাস সৃষ্টি করবো সে প্রত্যাশায়। এবং আমি এক্ষুনি ফিরে আসছি আবার আপনার কাছে, সে মানুষগুলোকে, যে মানুষগুলোর কথা বললাম, সে মানুষগুলো একটা টুকরো প্রতিক্রিয়া এখন আপনার সামনে উপস্থাপন করতে যাচ্ছি। স্বাগত জানাতে চাচ্ছি এইরকম একটি তারাকে, যে তারা বুকের মধ্যে খুব দারুণ মমতা এবং ভালোবাসায় জ্বলজ্বল করার কথা ছিল, কিন্তু কোনো এক বিচ্ছিন্ন কারণে, অনেক অবহেলা, অনেক অযত্ন, অনেক অনাদরে যাকে বাড়তে হয়েছে, এরকম আরো অনেক অনেক শিশু আমরা নিয়ে এসেছি আমাদের স্টুডিওতে। আমরা পর্যায়ক্রমে তাদের সবাইকে উপস্থাপন করব। জরুরি হচ্ছে এই বোধ, এই মানসিক অবস্থাটা তৈরি করা, যে আমরা হয়তো ফর্চুনেটলি অনেক আদরের একটি কোল পেয়েছি, কিন্তু যারা আনফর্চুনেট তারা কিন্তু এর জন্য কোনোভাবেই দায় না। মানুষ হিসেবে মানুষের দায় থেকে আমরা তাদের জন্য কোনো কিছু করতে পারি কিনা। আজকের হটসিট অলঙ্কৃত করেছে যথারীতি আজকের অতিথি বন্ধু শাহিদা। শাহিদা, আপনাকে অনেক অনেক স্বাগত আমাদের এই প্রাণাত ভালোবাসার বাংলাদেশের স্টুডিওতে আসবার জন্য।
আমি আনন্দিত হতে অনেক ধন্যবাদ আপনাদেরকে, যে আমার জীবনে সবচেয়ে বড় পাওনা এটা ছিল অনেকদিনের স্বপ্ন। আপনি গুরুর অনেক এই লাভগুলোর সম্বন্ধে আমি অনেক শুনেছি, অনেক দেখেছি, কিন্তু আজকে আমি যে সরাসরি পাবো এটা আমি জীবনেও ভাবতে পারিনি। ভুল স্বপ্ন থাকলেও আমার ভুল হতো।
এগুলোই আসলে জীবনের অনেক বড় বড় পাওয়া, যে এইভাবে বিভিন্ন জনের ভালো লাগে এবং ভালোবাসা আমাকে স্পর্শ করে এবং স্রষ্টা এই ভালোবাসা সামনাসামনি দেখার সুযোগ করে দেন।
আল্লাহর কাছে সবচেয়ে বড় পাওনা মনে আপনাকে পাওয়া, আজ আমার এই স্টুডিওতে আসা।
স্রষ্টা, তুমি জানো যে সত্যি তুমি অনেক বেশি মহান, বিনয়ের সাথে বলছি যে স্রষ্টা আমাকে পাওয়া অবশ্যই তার জন্য বড় কিছু না, কিন্তু আমাকে উপলক্ষ করে শাহিদা তার জীবনের অনেক না পাওয়ার মধ্যে যদি সত্যি একটি তৃপ্তির নিঃশ্বাস ফেলে থাকে, সত্যি একটি পাওয়ার যদি সান্ত্বনা খুঁজে পায়, তাহলে আমরা জানি যে তুমি খুশি হও, আমি খুশি হই, আমরা সকলেই খুশি হই। এবং একটা ছোট্ট কারেকশন, যে আমি যে প্রোগ্রামটি যে নামে করতাম লাভ গুরু থেকে গুরু এতেশাম, এটা আসলে মানুষ ভাববারও প্রয়োজন মনে করে না, মানুষ এটা নিয়ে সেকেন্ড থট দেবারও দরকার মনে করে না, তারা মনে করে যে তাদের কোনো এক আপনার জন্য সাথে আছে। শাহিদা, শুরু করি আপনার জীবনের কথা।
আমার জীবনের কথা শুনতে অনেকে যে খারাপ লাগবে, যে আমরা পথ শিশু, যে আমরা পথ শিশু, আমাদের এই স্বপ্নটা আজকে স্টুডিওতে আমি যে বলতে পারছি এটা অনেকে ভাববে যে এটা একটা নাটকের মতন, কিন্তু আমার জীবনের সবচেয়ে বড় পাওনা এটা, যে আমার প্রথমে বলতে আমার কান্না চলে আসতেছে, আমি বলতে পারতেছি না যে আমি এতটাই আনন্দিত হয়েছি এই জায়গাটা এসে, যে আমার জীবনে অনেক কষ্ট হয়েছে, অনেক এই কষ্টগুলোকে আমি এখন সহ্য করে দিয়েছি, যে আমার সবচেয়ে বড় পাওনা আমার জীবনে বাবা মা কিছু নাই, কিন্তু আমি এই জিনিসটাকে পেয়ে মনে হয় যে আমার বাবা মা সব পেয়েছি। আমি গুরুর সাথে কথা বলে মনে হয়েছে আমার বাবাকে পেয়ে পেয়েছি, এটাই আমার সবচেয়ে এখানে আজকে আমার জীবনে এতগুলো পছন্দ চলে যাওয়ার একটা শেষ মুহূর্ত মনে, এটা আমার জীবনে কল্পনা করতে পারি না কি বলবো।
বন্ধুরা, আমার অফিয়ারে কথা হচ্ছিল শাহিদার সাথে, শাহিদা এক পর্যায়ে বলছিল যে এক বছর বয়স তখনই আমার বাবা চলে যায় আমাকে ছেড়ে, এবং আমার মাও চলে যায় আমাকে ছেড়ে, মা অন্য জায়গায় বিয়ে করে, বাবা অন্য জায়গায় বিয়ে করে। তার একবার পেছন ফিরে দেখার প্রয়োজন মনে করেনি যে যে মানুষটিকে ফেলে দিয়ে গেলাম তার হাতটা কে ধরবে। এবং কথার একটা পর্যায়ে সে এটাও বলছিল যে রেডিওতে যখন আপনার অনুষ্ঠানটি শুনি তখন আমার বাবার সেই কষ্টটা দূর হয়ে যায়, মনে হয় যে আপনার ভেতরে আপনার মমত্ববোধের মধ্যেই আমার বাবার ভালো লাগা বা মন্দ লাগা সেই ব্যাপারগুলো আমি খুঁজে পাই। আমি বিনয়ের সাথে বলছি যে এত বড় জায়গা পাওয়ার ক্ষমতা আমি রাখি না, কিন্তু সত্যি আমি যদি এরকমভাবে কোনো মানুষের সামান্যতম ভালো লাগার উপলক্ষ হতে পারি আমি এতে সাম আমার জীবন ধন্য। আমরা এগুলো নিয়েই কথা বলবো বন্ধু, আমরা একটু সময় দিয়ে দিই সাহিদাকে, সাহিদার কথা বলতে আসলে এত বেশি আবেগ প্রবণ হয়ে পড়েছে সঙ্গত কারণে, একটু তার মতো করে তাকে সুযোগ দিয়ে দিই যাতে করে আবার গুছিয়ে নতুন করে কথা শুরু করতে পারে। মা এবং বাবা এই দুটি বিষয় নিয়ে কথা হচ্ছিল, মা যে একটি জীবনে কত বড় একটি জীবন, ম্যারাডোনা ফুটবল জগতের লিভিং লেজেন্ড ম্যারাডোনা বলছেন যে আমার আমার জীবনের সমস্ত অনুপ্রেরণা উৎসই হচ্ছে আমার মা। মাইকেল জ্যাকসন আরেকজন লেজেন্ড, যিনি যিনি এই মিউজিকের জগৎটাকে অন্য একটি মাত্রা নিয়ে এসে দিয়েছেন, তিনি বলেছেন যে সমস্ত সমস্ত অনুপ্রেরণার সোর্স যদি বলি, ভান্ডার যদি বলি, তাহলে হচ্ছেন আমার মা। এবং এইরকম যারা লেজেন্ড আছেন সোফিয়া লরেন্স খুব দারুণভাবে বলেছেন মায়ের কথা, মায়ের কথা বলেছেন এইভাবে যে আমরা সাধারণ মানুষ চিন্তা করি একভাবে, পৃথিবীতে শুধু একটিমাত্র জাত আছে, একটিমাত্র গ্রুপ আছে, একটিমাত্র শ্রেণী আছে, সেটি হচ্ছে মা। যারা চিন্তাই শুরু করেন দুইভাবে, যে কোনো একটা ঘটনা সামনে আসলে আগে চিন্তা করেন তার সন্তানের জন্য তাহলে এটা কেমন হবে, তারপরে উনি চিন্তা করেন তাহলে তার নিজের জন্য কেমন হবে, তার মানে দুইবার তাকে চিন্তা করতে হয় সেই ঘটনাটাকে নিয়ে। আর আমরা সাধারণ মানুষজন একটা ঘটনা সামনে আসলে হয়তো আগে নিজের কথাটা চিন্তা করি যে ঘটনার প্রেক্ষিতে আমার জীবনে কি হবে। ধর একটা ন্যাচারাল ডিজাস্টার, ধর বড় রকমের রেক্টার স্কেলে 8 or 9 ভূমিকম্প, আমরা চিন্তা করবো যে আমার কি হবে এখন, কিন্তু একটা মা আগে চিন্তা করবেন যে আমার সন্তান তার কি হবে, তারপর হয়তো ভাববেন যে আমি কোথায় যাব, বা ওই ভাবনাটা হয়তো আসেও না তার মধ্যে। সেই মা সেই বাবা যখন অনুপস্থিত থাকে তখন একটা মানুষের জীবন কেমন হতে পারে সুমি সাহিদার কাছ থেকে?
জি, আমার যখন 1 বছর বয়স, যখন আমার 1 বছর বয়স তখন থেকে আমার জীবনের যুদ্ধ সংগ্রাম শুরু হয়। যে আমার 1 বছর বয়সে, আমার 1 বছর বয়সে মনে আমার ওই সময়টাই যদি আমার কি বলবো, যদি আমার নানিটা সাপোর্ট না করতো ওই সময়, আমার নানি যদি আমার পাশে না থাকতো, যে আজকে যে স্টুডিওতে যে সাহিদা কথা বলছে সেই সাহিদার নামটা কেউ জানতো না দুনিয়া। আজ সাহিদাকে পাচ্ছে যতটুকু তার নানির কারণে, নানি পাওতে পারে নাই, নিজের মতন করে তৈরি করতে পারে নাই, কিন্তু যতটুকু দেওয়ার যে একটা মানুষ বেঁচে থাকার জন্য কিছুটা পরিমাণ আর কি দিছে। আমাদের কারণ পরণটা তার ওটা যদি রাইতে থাকছি রয়েছি, কিন্তু আমাদের একটা গ্রাম যে শেরপুর, আমাদের দেশের বাড়ি শেরপুর,
শেরপুর
আমি ওই আমাদের শেরপুর রোডের একটা বালুগড়া বাজার আছে, তার পাশে আবার গাজী খামার বাজার আছে, আমি দুটো বাজারে আর কি দিনে দুইবার করে আপডাউন করতাম। কিসের জন্য আপডাউন করতাম? আমার পেটের খিদায়, পেটের খিদায়, কারণ বাড়িতে খাওয়ান পাইতাম না,
বাড়িতে খাওয়ান পেতো না, যেটা বলছো তুমি সেটা হচ্ছে নানির ওখানে,
নানির ওখানে গেলেও পাইতাম না, বাবা তো দেখতো না, কারণ বাবা একটা বিয়ে করছে, মা একটা বিয়ে করছে। আমার ওই সময় থেকেই আমার যুদ্ধ শুরু,
বাবার বাবার কাছে যেতে সেটা হচ্ছে
দেখছই না, না দেখার মতো নেই, যে কখনো যে আমি আমি যে তার পড়লাম মেয়ে এই কথাটা সমাজ জানেই না, যে আমার যে আমার যে গ্রাম যে শেরপুর যে পিবশ্বর আমার নিজের বাড়ি, আমার বাড়ির আজ পর্যন্ত আমার নিজের আপন দাদার অনেকে জানে জানে না যে আমি শাহিদ, আমি শাহিদা আমার বাবার পড়লাম স্ত্রীর পড়লাম মেয়ে। আমি যদি কখনো বেড়াতে যাই যে এত বছর পরে এত যুদ্ধ সংগ্রামের পরে জিজ্ঞেস করে তুমি কোথাকার, তোমাদের আগে দেখি নাই, তখন আমার বাবার নামটা বলতে আমার প্রতি ঘৃণা জাগে যে কেমন দুনিয়াতে আছে আর কেমন বাবার জন্ম আমি, যে আমার বাবার কারণে একজন আমাকে মানুষ চিনে না, আমার বাবাকে আর আমার বাবা আরেকটা মেয়ে আছে তাকে সবাই চিনে, আমার বাবা আরো একটা পোলা আছে তাকে চিনে, আমার বাবার শুধু গুছতে গেছেন কিন্তু আমি যে তার পয়লা বেটি এটা কেউ জানে না, আমার বাবা কাউকে জানায়ও না, কারণ সে পাঁচ দিন না দাবি করে দেয়, না দাবি করে দিয়েছে। তারপরে আমি এক বছর বয়সে ওখানে অনেক একটু করলাম, দুই বছর বয়সে মানে আমার যে চোখটা নষ্ট হয় সেটা আমার বাবা দেখে না, মা দেখে না, না খাওয়া না অবহেলায় অসুস্থ হয়ে পড়ি, চিকিৎসা ব্যবহারে বৈশাখ মাসের দিন কে কার কথা শুনে, কে কাকে দেখে, নিজের পোলা মা কি দেখে না, আর তো নাতি
আমি যতটুকু জানি সেটি হচ্ছে সাহিদা এক চোখে দেখতে পায় না এবং তার ডান চোখটা পরিপূর্ণভাবে অন্ধ, এক চোখে সাহিদা দেখে এবং এই চোখে অন্ধ হওয়ার যে ঘটনাটা সেটি আমরা এখন সাহিদার কাছ থেকে শুনবো। সাহিদার বহু বয়স তখন হয়তো খুব বেশি হলে 3-3.5 বছর বা তারও কিছুটা বেশি হতে পারে, যেভাবে চোখটি নষ্ট হলো সাহিদার।
আমার চোখটা নষ্ট হয় অবহেলা অবনঞ্চনা চিকিৎসা করে মানুষের যে যত্ন, যে একটা বাচ্চা যে বের ওঠার জন্য যে যত্নটা সেটা আমি পাই নাই। এই দিনের পর দিন না খেয়ে না ইয়ে শুয়েছিলাম, এমনও দিন গেছে যে খিদে আমার যে মাসে যে ডাটা লাগা গ্রামে যে ডাঙ্গা বলে সে ডাঙ্গার গুড়ালি খেয়ে রসি এটা। তারপরে ওখানে খেয়ে একদিন বসে মাসে দিন ঘর পারতে ঘর পারতে ঘুমিয়ে গেছি, ওখানে সবাই দান দুন বাইরেতেছে, কখন চোখের মধ্যে আইসা পড়ছে বুঝতে পারি না, একটা গোটা পড়ছে পুরাগন মানুষ।
বৈশাখ মাস প্রচন্ড দাবদাহ, তার মধ্যে ওই মাঠে উঠানের মধ্যে গড়াগড়ি করে ওখানে ঘুমিয়ে যেতাম,
ঘুমিয়ে পড়তাম, দয় মা লাগলে একটা উড়াই তো নাইলে ওখানেই থাকতাম। আমার সকালে উঠে না খেয়ে ওরকম ঘুরে
সময় ধান যে ধানের তুষ
জি
এরকম কিছু তোমার চোখে ঢুকে যায়?
আমার চোখে যা কিন্তু আমি ঘুমের দান্দে চোখটাকে আর কি অনেক কসলা মুসলি করি, সকালে দেখি যে চোখ একটু এনে ফুলে যায়, ফুলে যাওয়ার পরে ও কি বলবো, কেউ দেখে না কাকে বলবো নিজের কথা, মানে ও চোখটা আর একটু ফুলে যায় এরকম করতে 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 মনে কর যখন একটু বেশ অনেকখানি ফুলে যায় তখন আমার নানি খেয়াল করে যে তোর চোখে কি হয়েছে, আমি তো তখন বলতে পারি না, বল কি মনে নাই, তোরা বললো যে তুই কোথায় থাকে, এই চোখটা কেমন কি হলো, কোথায় কি করছস, পরে বললাম যে এতটুকু খালি মনে আছে যে রাতে ঘুমাইছিলাম তোমরা ধান বাড়িয়েছিলে তখন মনে আমার চোখে এটা একটা কিছু এসে পড়ছিল তার জন্য ডলা দিছিলাম। পরে পরে তারা অনেক একটু কম বেশি সবাই একটু এটা দেখা সেটা দেখা, যে গ্রামের কেউ একটু ভালো একটা ডাক্তারের পরামর্শ দেয় না, ভালো কবিরাজের পরামর্শ দেয় না, ওর কথা শুনে ওটা জারে এটা জারে, কিন্তু এক সময় আমার চোখটা ওই যে গাছান্ত ওষুধ দিতে 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 মানুষের কথা শুনতে শুনতে
রকমের যন্ত্রণা ব্যথা কষ্ট সেটা তো হতোই চোখের মধ্যে,
কাঁদতাম চিৎকার পারা গোল পারতাম,
কেউ দেখার না, কেউ বলেও দিচ্ছে না, একটু ধরতেছে
না, চিকার করে কাঁদতে কাঁদতে আবার ওই সময় রাতে ঘুমায় পড়তাম। এক সময় ওই চোখের ব্যথায় আমার একটা জ্বর হয়ে যায় অনেক বড়, ওই জ্বর থেকে আর কি একটু ঠুসার মতন পড়ে যায়, গাও হয়ে যায়, সেই গা হওয়ার পরে আমার চোখটা ফুটে যায়, তো কি বাড়তে বাড়তে লাল হওয়ার পরে চোখটা ফুটে বের হয়ে যায়, মলিটা আর কি মানুষের যে এই সাইডটা যে ইটা থাকে সেখানে আমার বেজে থাকে, মলিটা ফুটে
চোখের এই কোটর থেকে মনি এই চোখটা ফুটে বের হয়ে যায়,
জি এখানে ঝুলে থাকে,
ঝুলে থাকে,
হ্যাঁ
চোখের কোটর থেকে চোখের মনি বের হয়ে ঝুলে থাকে,
ঝুলে থাকে।
এই যে বিভিন্ন রকমের ওষুধ, বিভিন্ন নামের যে ওষুধ, এই কবিরা দিয়ে ঝাড়ফুঁক এসব করতে করতে চোখটাই শেষ হয়ে যায় এবং কোনো যত্ন বা দেখার কেউ নাই।
যখন চোখটা ফুটে যায় তখন আমার মা আরে আর কি বলে যে গেন্দি তোর মেয়ের চোখটা তো ফুটে গেল, এমনি তো তোর দাদা দাদিরা দেখেই না, এর মধ্যে চোখটা নষ্ট হয়ে গেছে তখন তো আরো দেখবে না। তখন মনে করেন এমন দিন গেছে বাড়িতে যদি খবর পাঠাইতো যে আপনার মেয়ের খাহন খোরাক লাগবে এটা লাগবে, তখন বলতো আমার মেয়েকে আমার কাছে পাঠা দেবে, কিন্তু পাঠা দিলে করতো ওই গরু রাখাতো ই করতো, ওখান থেকে অনেক কষ্ট করার পরে চোখটা ফুটে যাওয়ার পরে ওখানে 3 বছর বয়স যখন হলো বাজারে ভিক্ষা করে খাইতাম, এই যে যখন মরা মানুষ আর কি মরে গেত ওখানে চাল দিত সেইটা চাল এনে নানিকে দিতাম।
বন্ধুরা আপনারা শুনছেন তো, এবং যারা এখন এই মুহূর্তে শুনছেন দেশ এবং দেশের বাইরে থেকে, এবং যাদের হয়তো যারা ফর্চুনেট অনেকেই হয়তো সন্তানের বাবা এবং মা হয়েছেন, তারা হয়তো রিলেট করতে পারছেন। আমি যেমন আমার আইমানকে হয়তো নিচেও যখন হাঁটাই তখন সাবধানে থাকি একটা পিঁপড়া যেন পায়ের উপর দিয়ে না যায়। সেখানে আরেকটা সন্তান শাহিদা, যার কথা আপনারা শুনছেন, আমার বিশ্বাস যে খুব মনোযোগ দিয়ে শুনছেন যে তাকে বৈশাখের দাবদাহের মধ্যে মাটিতে গড়াতে গড়াতে ঘুমিয়ে পড়তে হতো। পাশেই হয়তো ধান পরিষ্কারের কাজ চলছে, সে তু শেষে চোখের মধ্যে ঢুকলো, চোখের ভেতর থেকে চোখের কোঠর থেকে মনে বের হয়ে আসলো, তাও দেখবার কেউ নাই, তাও এটি নিয়ে যত্ন নেবার কেউ নাই, বাবা মা থেকেও নাই। একার যুদ্ধ, একার জীবন, একার মতো করে পার করছি। ফাইনালি চোখের ওই কোটর থেকে ঝুলে পড়া সে মনে চিন্তা করুন, কল্পনা করুন এরকম একটি চেহারা। এবং খুব ভালো হয় আমি সহ সবাই যদি আমাদের সন্তানকে এইরকম ভাবে কল্পনা করতে পারি, তাহলে মানুষ হিসাবে এদের পাশে না দাঁড়ানোর আর কোনো কারণ আছে বলে আমি এতেশাম বিশ্বাস করি না। আমি স্বপ্নে হয়তো ভাবতে পারি না যে আমার আইমানে এতেশাম ওর কখনো এরকম দশার মধ্যে পড়তে হোক, কিন্তু মানুষ হিসেবে দায় পূরণ করতে গেলে অবশ্যই আল্লাহর সেই সহানুভূতি পেতে গেলে, ভগবান স্রষ্টা যে নামেই ডাকি না কেন, তার সহানুভূতি পেতে হলে অবশ্যই পরিস্থিতি থেকে মানুষের পরিত্রাণ অবশ্যই আমাদেরকে নিশ্চিত করতে হবে। মানুষ মারা গেছে সেখান থেকে চাল নেয়া, ভিক্ষা করা, ওই কোটর থেকে ঝুলে পড়া চোখটাকে সাথে নিয়ে এইরকম পরিস্থিতির ভেতর দিয়ে যাচ্ছে শাহিদা।
পরে ওখানে চাল এনে নানিকে দিতাম, যদি যেদিন চাল দিতাম সেদিন নানি আমাকে ঘরে নিত, কিবা খাওয়াতো, এক মুঠো ভাত দিত, নানারা বকতো, নানা বকতো, মামা বকতো, চোখ ফুটে যাচ্ছে, আমার কানা বলছে, আমার মামারা কানাও বলছে, আমার নানাও কানা বলছে যে ওর বাপই দেখে না কানাকে, এমনি আগে দেখে না, ওর তো কানা হয়েছে, এই কানাকে কে পালবে, কে দেখবে। তখন যে কষ্টটা, যে বাবা যদি আজকে মা থাকতো তার মনে এই কথাটা কেউ বলতো না, কেউ বলতে সাহসই করতো না যে এই কানাকে কে দেখবে। কিন্তু ওর সময়টা যে কষ্ট, ওই ভিক্ষা করে চাল এনে নানিকে দিতাম যখন, তখন একটু ভাব পাইতাম, আর নাহলে পেতাম না, না খেয়ে থাকতাম, এই রাস্তায় রাস্তায় বাজারে ঘুরতাম। তখন 3 বছর বয়স হলো, তখন নানি এই কষ্টগুলো দেখতে না পেরে আর বাজার, আমার ওখানে যে ভালো করে বাজারটা থাকে, সেই বাজারে জব্বার নিয়ে পারি, জব্বার, সেই জব্বারের পাশে আমরা কাজে দেয় কাজে দেয় পরে আমি সেখানে মাসখানিক করি। মাসখানিক করার পরে আমার যে আমার মা যে বিয়ে হয়ে যায়, সেদিকে একটা ছেলে হয়, সেই ছেলের খবরটা শুনে সবাই তো চা যায়, বড় বোন। আমি তো তাদের, আমি তো তখন আপন পর বুঝতাম না, যখন যে আপন পরটা যতটুকু বুঝি যে এটা আমার আপন ভাই না কিংবা আপন বোন না, তা আমি তো ভাবতাম সেটাই আমার আপন। এই সেই আপন বোন ভাই ভেবে ভাইয়ের জন্য একটুকু তেল চুরি করতাম সেই বাড়ি থেকে,
জব্বার মেয়ের বাড়ি থেকে যেখানে কাজ করতে তুমি, সেখান থেকে তো তেল চুরি করেছিলে, কারণ তোমার অপর তোমার মায়ের পক্ষে যা নতুন যে সন্তান হয়েছে যাকে তুমি তোমার ভাই মনে করছো, হ্যাঁ তোমার ভাই, তার জন্য কিছু কিনে নিয়ে যাবা সেই কারণে। তারপর
কিন্তু কেনার সামর্থ্য না থাকাতে চালটা চুরি করি, কিন্তু সে ধরা পড়াতে আমাকে অনেক মারধর করে, মারধর করার পরে আমি বলি যে আপনি আসতে, আমার বাবা তার কাছে ঝাড়ু থাকে, যে আমি তখন ওটা ঝাড়ু দিতেছিলাম, চালটা আমার পুচি ছিল,
তখন তোমার বয়স তো 4 বছর বা 4.5 বছরের বেশি না, তখন কি চোখ একদম অন্ধ
হয়েছে? চোখটা তো দেখি না, 2 বছর বয়সে আমার চোখটা হারিয়ে যায়।
আচ্ছা, তারপর তারপর হ্যাঁ,
পরে সে ঝাড়ু অনেক মারে, মারার পরে আমি কান্না করার পরে বলি যে আমাদের আজকে বাবা থাকতো তাহলে আপনি কোনো সাথে কাঁদো করতেন না, আর আমার তেলটাও চুরি করতে হতো না। তখন বলে যে চুরি করছে আবার বড় কথা বলছে, তারপর আমার নানির কাছে দিয়ে যান। তখন আমার নানিও বলে যে এক জায়গায় দিলাম, থাকতে পারলি না, চুরি করস চুন্নি। তখন আরো কষ্ট পাই যে চুন্নি বললো যে কি করবো, আমার জন্মটাই মনে আমার পাপ ছিল, যে আল্লাহর কাছে বলি যে আল্লাহ মাঝে মাঝে অনেক কষ্ট, যে আমার এই কষ্টটা কাকে বলবো, কে আমার এই কষ্টের বন্ধু হবে, কে আমার কষ্টের ভাগিদার হবে, না আমি বাবাকে দোষবো, না মাকে দোষবো, না আমার কপাল নিজের ভাগ্যকে নিজেই দোষবো, ভাইবা পায় না। এমনি কান্না করতে করতে রাত পোয়া দিতাম, এমন দিন গেছে যে বাজারে ভিক্ষা করে যদি কিছু না পাইতাম, নানি দিলাম ছাগল, পাকঘর থাকে, সে পাকঘরে ছাগল শুয়ে থাকতো চোলা পারে, আমি চোলা পারে ছাগলের সাথে শুয়ে থাকতাম, ছাগল আমার বন্ধু ছিল সেই সময়। এই সময় আমার মা বাবা ভাই বোন কেউ সঙ্গী ছিল না, সেই সময় ছাগল ছিল আমার মা, ছাগল ছিল আমার বাবা, সেই চোলা পারে আমি বসে থাকতাম। সেই দিনগুলোতে যখন আবার ছাগল হতো, নানা নানি দেখার আগে দৌড়ে চলে গেতাম, যদি নানা নানি দেখে যে আবার তো ফিরবে, মামারা বকবে, আমার কারণে আমার নানা নানি বকা খায়, যে মাইয়া বিয়া দিন এক জায়গায় নাতি নয় কানা তোর বাপের দেখা নাম রাখাল মুখের জন্য। এই কথাগুলো শুনতে শুনতে অনেক কষ্ট। তারপরে ওখান থেকে আমার আবার ঢাকায় কাজে দেয় নারায়ণগঞ্জে, চার পাঁচ বছর বয়সে নারায়ণগঞ্জে কাজে দেয়। সে সময় আমি রুটি ফেলতে পারি না, চাল ধুতে পারি না, তার ভিতর থেকে কালো চাল বাঁচতে বলে। সে রুটি গোল হয় না দেখে মানে সে ময়লা গরম কুচিটা নাকের মধ্যে বাড়ি ঠিকে মারে কিন্তু চোখে লাগে না, লাগে নাকে। তাহলে ওই দাদা বলে যে যদি আজকে এই সন্তানটা যদি তোর তুই কেমনে করতি, সাপটা ভালো ছিল যে ওই মেয়েদের চোখটা কান হলো, মেয়েতে গেলে যখন নিয়ে আসছো তখন তো অনেক কিছু বলে নিয়ে এসছো, পড়ালেখা করাবি, কোনো কাজ করাবো না।
ঘরের যে কর্তা সে বলে এই কথা, মানে স্যার বলতে যাকে, আর ঘরের যিনি কর্ত্রী ম্যাডাম যাকে বলতে, সে তোমাকে গরম ওই খুন্তি দিয়ে মারে।
রুটি উল্টানো যে খুন্তিটা থাকে সেটা আমার ঠিকে মারে কিন্তু চোখে না লেগে নাকে লাগে, কারণ আল্লাহ বুঝে যে দুটো চোখে যদি আর অন্ধ করে দেয় তাহলে আমি ওর প্রতি আমি ওর মেয়ের উপর থেকে বিশ্বাস উঠে যাবো। এই কারণে মনে আল্লাহ আমার একটা চোখ দিছে, নাহলে মনে দিত না আল্লাহ।
দিয়ে শুরু করেছিলাম যে এই পথ শিশুদের জন্য যে কন্ট্রিবিউশন যেটা আমরা চাচ্ছিলাম যে আপনারা আপনাদের মতো করে নতুন পোশাক অথবা অব্যবহৃত বাসায় পড়ে থাকা সেই পুরাতন পোশাকগুলো আমরা আমাদের এই ভালোবাসার প্রাণা ভালোবাসা বাংলাদেশের মাধ্যমে এই পথ শিশুদের হাতে পৌঁছে দিতে চাই, এবং এই সব মানুষগুলোর পাশে যদি আপনারা দাঁড়াতে চান অবাধিত ভাবে সেই পথ খোলা আছে, এবং আমরা চাইব যে প্রত্যেকটি কন্ট্রিবিউশন ট্রান্সপারেন্টলি যেন আপনাদের সামনে দিয়ে আপনাদের উপস্থিতিতে আমরা এই মানুষদের কাছে পৌঁছে দিতে পারি। কোন পৃথিবীতে বাস করি আমরা মেঘলা, কোন যুগে আমরা রিপ্রেজেন্ট করছি এখন মেঘলা, আমরা আমাদের নিজের সন্তান সন্ততির ক্ষেত্রে অনেক বেশি যত্নবান, এটি খুব ভালো একটি খবর। আমরা নিজেদেরকে প্রাউড ফিল করতে পারি এরকম হাজার উপলক্ষের ভিতর দিয়ে প্রতিদিন প্রতিনিয়ত যাচ্ছে মেঘলা, কিন্তু এই সমাজে এমনও শাহিদা বিলাংস করছে যে শাহিদা প্রচন্ড কষ্ট এবং দুঃখ নিয়ে বলছিল যে আমি যে পাক ঘরে ছাগলের সাথে থাকতাম সেই ছাগলই হচ্ছে আমার বাবা মা ভাই বোন, যার সে ছিল আমার সবচেয়ে পরমাত্মীয়ের মতো পরম বন্ধুর মতো, এবং একমাত্র অবলম্বন কোন পরিস্থিতিতে পড়লে একটি মানুষকে এই অবস্থার ভেতর এসে দাঁড়াতে হয়। যে শাহিদা এই কথাগুলো বলছে, সে শাহিদার বয়স খুব বেশি হলে 14-15 বেশি কি হবে, শাহিদা বয়স কত এখন? 14-15 বছর বয়স। সেই শাহিদাকে এত স্বল্প সময়ের ব্যবধানে জীবন কোন জায়গাতে নিয়ে এসেছে যে তাকে এরকম ভাবতে হয় যে ওই ওই ছাগলই হচ্ছে আমার একমাত্র পরমাত্মীয়। আমরা যারা এসব নিয়ে ভাবছি বা শুনছি বা অনেকে হয়তো ভাবছি যেগুলো নিয়ে কি ভাবার কোনো প্রয়োজন নাই, আমি ঠিক, আমার দুনিয়া ঠিক, আমার পৃথিবী আমার জগৎ ঠিক থাকুক, এসব নিয়ে ভাববার সামান্যতম সুযোগ বা অবকাশ নাই। আসলেই কি নাই, সত্যি কি নাই? এই মুহূর্তে আমি হেতে শ্যাম আমার সাথে যদি আমার নিঃশ্বাস বিক্রয় করে, আমাকে যদি ফরজ গোসল দিয়ে, আমি যেহেতু মুসলমান এখনই যদি কবরের দিকে নিয়ে যাওয়া হয়, এখনই যদি আমাকে কবরে নামায় দেওয়া হয়, এখনই যদি আমাকে ছেড়ে দিয়ে চলে যায় সবাই, যে তিনজন ব্যক্তি সর্বশেষ কবরে থাকে সে তারাও যদি উঠে যায়, যে ফেরেশতারা আমাদের কাছে কোশ্চেন করে সে এসে যদি বলে বলে বসে মান রাব্বুকা, মুখ দিয়ে কি বের হবে রাব্বি আল্লাহ, মান নাবিউকা, বের হবে কি মুখ দিয়ে নবী রাসূলুল্লাহ করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, কখনো আসবে না। সত্যি যদি পরবারে যদি কোনো 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 জিজ্ঞাসার ব্যাপার না থাকে, বেঁচে গেলাম, কিন্তু প্রত্যেক ধর্মই বলছে যে পরপারে অবশ্যই এরকম একটি জিজ্ঞাসার ভিতর দিয়ে যেতে হবে, যেখানে নির্ধারিত হবে বাকি অনন্তকাল পর্যন্ত তুমি কোন অবস্থাতে থাকবে। তাই যদি হয় তাহলে এই দায় থেকে কি মুক্তি পাওয়ার সামান্যতম সুযোগ আছে যদি এ ধরনের শাহিদাদেরকে আমরা অ্যাভয়েড করে যাই? এত বড় ঘটনা। আমরা জিডিপির হার নিয়ে কথা বলি, আমরা দারিদ্র সীমার নিচে কমে যাওয়ার হার নিয়ে কথা বলি, কিন্তু এরকম এক না দুই না হাজারো শাহিদা লাখো শাহিদা বিভিন্ন জায়গাতে ছড়িয়ে ছিটিয়ে আছে, এদের কি সত্যি এড়িয়ে যাওয়ার কোনো সুযোগ আছে বন্ধুরা? সেগুলো নিয়ে কথা বলবো। শাহিদার কাছে শুনছিলাম যে শাহিদা ফাইনালি আপনাকে এরকম একটি পরিস্থিতির পর শাহিদা আবার নানির বাসায় পাঠিয়ে দেওয়া এবং নানির বাসা থেকে আবার নারায়ণগঞ্জে একটি বাসাতে কাজের জন্য পাঠানো, তখন বয়স কত শাহিদা?
পাঁচ
বছর বয়স। শাহিদা নারায়ণগঞ্জে আসার পর থেকে কি হলো?
নারায়ণগঞ্জে সে জায়গায় ওই বাসায় কাজ করলাম, ভালো লাগলো না, মারধর করলো, অত চার সহ্য হয় না, তার একটা ছেলে বড় ছেলে বিছানায় হাঁকে বিছানায় মুতে, সেটা আমার দেহ সাফ করাতে হতো, তখন ওদের সাফ করতাম ঘৃণা কষ্ট করতাম।
তুমি কি বুঝবে, কারণ বয়স তো তোমারও কম, তখন তো তখন তোমার একদম মানে খেলাধুলার বয়স, মাত্র 5 বছর।
জি, তখন হাতে যে মাঝে মাঝে আঙ্গুল কেটে যা, তরকারি কাটতে যা, সেটা সাদা কাগজে রক্ত দেয় মা লেখে জামা দা উড়িয়ে দিতাম আর বলতাম যে আল্লাহ এই চিঠিটা যেন আমার মার কাছে পৌঁছে দাও, আমার মা যেন বুঝতে পারে যে আমি একটা কষ্টই আছি, যে মানুষের যে সময় মানুষ খেলাধুলা করে সে সময় আমি মানুষের গুপুতো টানা দই আর আমি কান্না করি, সে সময় আমি ভালোভাবে খেতেও পারতাম না, সকালে একটা রুটি দিত সেটা খাইতে খেতে ওই খাওয়াটাই আমার ঠিক মতো হতো না, খেতে খেতে 10টা 11টা বাজতো।
তোমার এই কথা শুনে বিশেষ করে যে কথাটা তুমি বললে যে 5টা বছর বয়স যখন তরকারি কাটা কখনোই সম্ভবপর হয়ে ওঠে না একটা মানুষের পক্ষে, এবং সেই তরকারি কাটতে গিয়ে তোমার হাত কেটে যেত, যে হাতের হাত দিয়ে যখন রক্ত বের হয়ে আসতো সে রক্তের ছাপ দিতে সাদা কাগজ, সেই কাগজটাকে আবার উড়িয়ে দিতে তোমার মায়ের উদ্দেশ্যে যে মা তুমি দেখে দাও যে তোমার সেই সন্তান ভালো আছে নাকি কতখানি কষ্টে আছে, কিন্তু তুমি খুব ভালো করে জানো প্রচন্ড অবহেলায় প্রচন্ড অনাদারে প্রচন্ড ঘেন্নায় সে মা তোমাকে ফেলে চলে গেছে অন্য কারো ঘর করার জন্য, তারপরেও মন মানত না হয়তো সে উদ্দেশ্যে মাকে উদ্দেশ্য করে সে রক্তে ভেজা সেই চিঠিটি মায়ের উদ্দেশ্যে পাঠিয়ে দিতে,
কারণ সে সময় আমি বুঝতাম না যে আমার বাবা মা আলাদা, আমি কখনো ভালো করে জানতাম না যে আমার বাবা মা আলাদা, যেহেতু সে আমি মা মাকে যে তখন বুঝতে পারতাম যে এতটুকু যে আমার বাবা আমার কাছে নাই, কিন্তু মা যে কাছে নাই সেই জিনিসটা আমি
বুঝতে পারতে না, কিন্তু বাড়িতে দেখতে যে মা কতটুকু আদর করে তার ছেলেকে সেটি দেখে তোমার লোভ হতো, এই কোমলমতি মনে লোভ হতো, আগ্রহ জন্মতো বা আকাঙ্ক্ষা জন্মতো আমিও যদি আমার মায়ের সেই সেবা সেই ভালোবাসাটা পেতাম। এবং একটি টেক্সট দেখে আমি আটকে গেলাম, তহিদ টেক্সটে লিখেছে যে গুরু আমার চিৎকার করতে ইচ্ছা হচ্ছে, শাহিদ শাহিদা মা পাওনি বাবা পাওনি, কিন্তু দেখো যে তোমার কথা শুনে মানুষগুলো কিভাবে তোমার প্রতি একইভাবে সমর্থন জানিয়ে যাচ্ছে। হ্যাঁ তহিদ, জোরে করে চিৎকার করুন, অনেক জোরে চিৎকার করুন, যদি মনে হয় যে পৃথিবীর সবচেয়ে প্রিয় শব্দটাকে উচ্চারণ করে চিৎকার করবেন তাহলে চিৎকার করে বলুন মা, আরো জোরে চিৎকার করে বলুন মা, কিন্তু সেই মা যেন সার্থক মা হয়, সে মা এমন কোন মা যেন না হয় যেভাবে শাহিদাকে প্রচন্ড অনদ অনাদরে এবং অবহেলায় ফেলে দিয়ে চলে গেছে মাত্র 1 বছর বয়সে। সেই সেই সময় মাকে উদ্দেশ্য করে সে চিঠিটা পাঠাতে চাই,
চিঠিটা পড়ে গেছো তখন বলতাম যে কোনো বাতাস এলে সে চিঠিটা উড়ে যাবে, কিন্তু সে বাতাস আসে ঠিকই, কাগজ সেই কাগজের জায়গায় পড়ে থাকে, কিন্তু আমার মনে হচ্ছে যে আমার মা মনে আসছে কখনো যে মানুষের যে ওরা যখন তার ছেলেকে যখন খাওয়া দিত ঘুম পাড়িয়ে দিত তার হুজুর মাঝে এসে পড়া যেত, সে সময় আমি কষ্ট করতাম যে আমার যদি আজকে মা থাকতো তাহলে মনে আমারও সে হুজুর মাঝে এসে আমার আড্ডি পড়া গেত, কিংবা আমার মা আমাকে সেই সময় খাওয়ায় ঘুম পাড়াতো, যে সময়টা আমি তার ছেলের সাথে তার ছেলের মাথা হাত বুলিয়ে দিই তার ছেলে ঘুমা, সে সময় আমি ওই সময়টা আমার মনে হতো সেই সময়টা মনে আমার মা আমাকে বলে দিত, আমি সে সময় আরেকজনের ছেলেকে আমি হাত বলে দিই সেই ছেলে ঘুমা, সে ঘুমানোর পরে সেই চাল বাঁধতাম ঝাড়ু দিতাম, এই কষ্ট ভালো লাগতো না, সে রুটি গলতে পারি না দেখে রুটি গোল হয় না দেখে আমাকে সেই কুসুমদা বাড়ি মারে, পরে সেখান থেকে আমি পালাই আসি, এখন চাবি আদের কাছে দিয়ে কেটে গেছিল, আমি দোতলা ছাদে থাকতাম সেই সময় আমি সিঁড়ি দিয়ে বাইরে ভিতরটা তালা মেরা আমি পালাই আসি, তারা নিচ উপর থেকে ডাকে যায় উপরো টুকরো, কিন্তু আমি তখন ভয় পাই যে যদি এখন আমাকে ধরতে পারে তাহলে আর মেরেই ফেলবো আমাকে, তখন এমনি মারে আর এখন পালাতে যায় ধরা পড়ে গেছে তখন তারা মেরে ফেলবে, সেই ভয় দৌড়াতে থাকি দৌড়াতে থাকি, কিন্তু সে সময় আমার ঠিকানা মুখস্থ ছিল না, আমার যে এখন যে শেরপুর পরিচয়টা বলি সেই পরিচয়টা আমার মুখস্থ ছিল না, তারপরে তখন আমি হারিয়ে যাই, হারিয়ে যাওয়ার কারণে আমি ওই নারায়ণগঞ্জের ট্রেন ধরে স্টেশনে অনেকক্ষণ থাকি না খাওয়া থাকি অনেক, আবার ওই ওই স্টেশনে আরেকটা বাসায় কাজে যাই একরাতের জন্য, যে তার আমার অনেক কাপড় চুপড় দেওয়া হয়। তারপরে তার পাউটি পানি বলে দুটো ভাত দেয়, ভাত দেওয়ার পরে বলে যে তোকে আমি রাখবো না, তুই জাগা। তুই যদি একবার সাথে পালাই আসিস তাহলে আরেকবার সাথেও পালাই আসবি, এই বার সাথে পালা যাবি গা। তখন বলি না আমার ওখানে মারধর করছে, দেখ আমি পালাই আসছে, আমি এটা পালাবো না। তখন তারা আমার বের করতো, তখন সেই স্টেশনে আমি ট্রেনে উঠি, সেই অজানা ট্রেন, আমি যে ট্রেন আমি জীবনেও ভাবতে পারি না, কল্পনাও করতে পারি না, সেই ট্রেন আমি অচেনা একটা জায়গায় একটা ট্রেনে, আমি ট্রেন জিনিসটাকে বুঝতাম না, সেই একটা গাড়িতে আমি উঠে পড়ি, সেই গাড়ি কই যা থামবে, কি করবে, কোথায় নামবো, তাও আমি সেই স্টেশন জানতাম না। সে সময় এই ট্রেনটা কমলাপুরে যা থামে, কমলাপুরে যা থামার পরে আমি আর ওইখানে আমি ঘুমিয়ে যাই রাতে, সকালবেলা দাঁড়ান আমার এনতেকার নামায় দেয় বাড়ি দেয়া, সেই স্টেশনে নামি না খাওয়াই, সেই সারা রাত না খাওয়া, সারা দিন গেছে না খাওয়া, পরে ওখানে বসে উঠে পড়ে কাঁদি। সেই একটা একটা সেন্টার ছিল ওই সময় যে কমলাপুর আট নম্বর একটা সেন্টার স্কুল থাকে, স্ত্রী স্কুল বলে, ওই স্ত্রী স্কুলে পড়ার লোক আর কি, দিনে একটু পড়ার লেখা শিখা আর কেমনি খেলাধুলা দেয়। আমি তো পড়ার লেখা খাওয়ানি পাই না, পড়ার লেখার খেলাধুলা দেখি করবো, পরে স্ত্রী স্কুলে আমার নিয়ে যা, নিয়ে পর আমার জিজ্ঞেস করে যে তুমি কোথা থেকে আসছো, তুমি কেমনি আসছো, সে বাসা চিনি না, যে পরে বাসা যে যাবো বাসা থেকে আমার মার কাছে যাবো, সেই বাসাটাও আমি হারিয়ে ফেলি, বাসাটা চিনি না, যে বাসা থেকে ফার্স্ট আমি যে পালাই আসি সে বাসাটা চিনি না, দেখে আর যাইতে পারি না। পরে ওই অপরাধের নামে একটা সেন্টার আছে, সেই অপরাধ তারা ফোন দেয় পুলিশে, ফোন দেওয়ার পরে সেখান থেকে ওনের আবার আইসে আমারে, আমার সাথে আমার সহকে আরো দু তিনটা মেয়েকে নিয়ে যা, নিয়ে তোমার ওখানে থাকি, যে আমার চোখটা যে নষ্ট হয়ে যা। তখন তারা আর কি ভাবে যে এটা একটা মেয়ে, ওর জীবনটা কি হবে, অত ভবিষ্যৎ আছে সামনে, সেটা মনে করে আমার পর্যায়টি শেষ পর্যায়ে তারা আবার অনেক ভাবে মিনতি আকুতি করে তারা ওই উপরের লেভেলে চিঠি পাঠায় যে এই বাচ্চাটা শেষ মুহূর্তে এসে পড়ছে, তার চোখটা অপারেশন করা যদি যেত তাহলে মনে আমার একটা জীবনে একটা সার্থক হতো। আমার শরীরে রক্ত ছিল না, একদম শুকনা মানুষ একটা ছিলাম। তারপরে আমার তারা অনেক চেকআপ মেকআপ করার পরে তারা বলে যে ওর শরীরে তো একদমই রক্ত নয়, তো দুর্বল, ওর হাত দিয়েও দুর্বল, যে ওর আমি যে শরীরে আঘাত করবো ওই মারাও যেতে পারে। তখন আমার জিজ্ঞেস করে আপাভাইরা যে যদি তোমার অপারেশন করা গেলো, যদি তুমি মারা যাও তোমার লাশটা আমি কার কাছে দেবো। তখন আমার বাবা মার প্রতি যে কষ্ট, যে চিঠি লেগে চিঠি উত্তর পাই না, বাবা কাছে নাই, সেই ছাগল ছিল আমার সেই সময় বাবা মা, সেই কষ্টগুলো মনে করে পড়ে অপরাধে সেই অপব্যাগুলো বলি যে যদি আমি মরে যাই আমার বাবা মা নাই, আমার যেখানে পাবেন যেমনি পাবেন সেমনি মাটি দিয়েন, সেই কথাটা বলি।
জীবন যার কত রং নিয়ে কত রূপ নিয়ে আমাদের কাছে আসবে, আমরা কিন্তু ইন্টেনশনালি আপনাদের রাস্তাকে খারাপ করবার জন্য এরকম একটা ইমোশনাল এনভায়রনমেন্ট তৈরি করার চেষ্টা করি তা কিন্তু না। এটাই হচ্ছে আসলে জীবনের রং এবং রূপ এবং জীবনের বৈচিত্র্যতা। আমাদের এখান থেকে হয়তো অনেক কষ্ট পাওয়ার পরেও অনেক ঘুরে দাঁড়ানোর গল্প উদ্ধৃত হয়েছে ভালোবাসার বাংলাদেশের স্টুডিও থেকে, কিন্তু সঙ্গত কারণে শুধু কষ্টের কথা একটু বেশি বেশি আসে, এই কারণে যারা ভালো আছে আলহামদুলিল্লাহ ভালো থাকুক, তারা অনেক বেশি ভালো থাকুক, কিন্তু যারা কষ্টে আছে অনেক না পাওয়ার ভিতর দিয়ে আছে তাদেরকে আমরা বেশি বেশি করে সুযোগ করে দিই, যাতে করে তাদের পাশে আমরা দাঁড়াতে পারি। এবং এই যে সাহিদা মাত্র 14-15 বছর বয়সের একটি কৈশোরে পদার্পণ করেছে এমন একটি মেয়ে, তার জীবনের যতগুলো ঘটনা শুনছি একটা একটা করে শব্দ একটা একটা করে বাক্য আমার ভেতরে ছেলের মতো ভেসে যাচ্ছে, এবং মনে হচ্ছে যে আগামীকালের সকাল সূর্য যখন উঠবে তখন সেই সূর্যের দিকে বুক টান করে একদম চোখ বড় করে তাকাতে পারবো কিনা, নাকি প্রচন্ড রকমের দুর্বলতায় প্রচন্ড রকমের প্রচন্ড রকমে নিজেকে ছোট মনে হবে এবং সমস্ত আত্মবিশ্বাস আমার মুখ থুবড়ে পড়বে, যখন যে সময় আমাদের দেশ আমাদের সমাজে এ ধরনের মানুষ বিলংস করে, সেই সমাজে সেই সময়ে সেই দেশে আমরা কতটুকু বা গর্ব করার সুযোগ পেতে পারি যদি সত্যি মনুষ্যত্ব আমাদের মধ্যে থেকে থাকে। সাহেদার সর্বশেষ কথা হলো যে আমার তোমার শরীরে সামান্যতম রক্তের লেশ মাত্র না। তোমার অপারেশন করলে তুমি মারা যেতে পারো। মারা গেলে তোমার লাশটা কার কাছে পাঠানো হবে? 14-15 বছর বয়স, তখন বয়স মনে হয় আরো কম ছিল। কখনো সে চিঠির উত্তর আসতো না এবং খুব ভালো করেই জানে যে লাশটাকে নেওয়ার জন্য কেউ আসবে না। এত বেশি একাকিত্ব, এত বেশি না পাওয়া, এত বেশি শেকড়হীন একটা মানুষ 7-8 বছর বয়সে তাকে সিদ্ধান্ত নিতে হচ্ছে কোনো কারণবশত যদি সে মারা যায় তার লাশটা কোথায় পাবে। প্রচন্ড আত্মগ্লানি নিয়ে, প্রচন্ড রকমের কষ্ট নিয়ে, প্রচন্ড রকমের অভিমান নিয়ে সাহিদাকে তখন বলতে হয়েছিল, আমি যদি সত্যি মারা যাই আমার লাশটা কোথাও ফেলে দিই। আমার লাশটা নেবার জন্য কেউ কখনো দাবি করবে না, কেউ নিতেও আসবে না। এই তো আমাদের সমাজের চেহারা, এই তো হচ্ছে বর্তমান আর্থ সামাজিক অবস্থা। যত গর্ব যত অহংকারই করি না কেন, ভালো দিকগুলো অবশ্যই ভালো, সেগুলো প্রেজ ওয়ার্ড দিক, বা যেগুলো খারাপ দিক, যেগুলো কষ্টের দিক, সেগুলো আঙ্গুল দিয়ে দেখিয়ে দেওয়া, সেগুলো তুলে নিয়ে আসা আমাদের দায়িত্ব এবং কর্তব্য, এবং এগুলোর পাশে এসে দাঁড়ানো তার চাইতে বড় কর্তব্য। সেখানে ভালোবাসার বাংলাদেশের প্ল্যাটফর্ম, এই গেটওয়েটা কিছুটা হলেও ভিন্ন। আমরা দেখি যে এই ধরনের কন্ট্রিবিউশন করবে, এই ধরনের টেক্সট কি এসেছে, আপনারা চাইলে আমাদেরকে চমকে দিয়ে আমাদের স্টুডিওতে ঢুকে যেতে পারেন। যদি এই পথশিশুদের জন্য আপনারা যে ধরনের পোশাক আমরা বলছিলাম বারবার, যে নতুন অথবা পুরাতন পোশাক নিয়ে যদি কেউ আসতে চান এবং এই মানুষগুলোর উদ্দেশ্যে তুলে দিতে চান, অনেকে চিন্তা করছেন যে আমার তো দেওয়ার কোনো সামর্থ্য নাই, এই যে আপনি ভাবছেন অন্তত আপনার জায়গা থেকে, এই যে কান্না আপনার মধ্যে সঠিক সমভাবে অনুরণিত হচ্ছে, সেগুলো কিন্তু আমাদের জন্য অনেক বড় পাওয়া। এভরি সিঙ্গেল কন্ট্রিবিউশন কাউন্ট, এভরি সিঙ্গেল টিয়ার্স কাউন্ট, প্রত্যেকটা জিনিস আমাদের, প্রত্যেকটা এফোর্ট আমাদের এই প্রাণ ভালোবাসা বাংলাদেশ থেকে কাউন্ট করা হচ্ছে বন্ধু। এবং ফাইনালি আমরা উদ্যোগটা নিয়েছি রমজানের এই দ্বিতীয় রোজাতে এই কারণে যে স্রষ্টা বলেছেন যে তোমরা এই রমজানের পুরো মাসটা আমার ইবাদত বন্দেগীর মাধ্যমে কাটাও, তারাবির পরে, তারাবি এবং শেহরির যে মধ্যবর্তী সময় সেখানেও আপনারা ইবাদত বন্দেগীর মধ্যে থাকতে পারেন। এবং এই যে পথ শিশুদের জন্য আমরা কিছু করছি সেটিও কিন্তু এই এই সময় আমরা জানি যে দান স্রষ্টার চোখে 70 গুণ এবং তারও বেশি অনেক ক্ষেত্রে বলা হয়েছে, এবং দানের কথা খুব বারে বারে উচ্চারিত হয়েছে। একটা ইফতার যদি পেট ভরে কাউকে করা হয়, কোনো রোজাদারকে করানো যায়, বা শেহরি যদি করানো যায়, সেটি যেমন এই কন্ট্রিবিউশনের মূল্য স্রষ্টার কাছে অনেক বেশি, ঠিক সেই রকম ঈদের উপলক্ষ হিসাবে এই পথ শিশুদের পাশে যদি দাঁড়ানো যায়, এই ইবাদত সত্যিকার অর্থে স্রষ্টার কাছে অনেক অনেক বড় একটি ব্যাপার। তাই আমরা বলতে পারি এটি শুধু অনুষ্ঠান নয়, এখন এই মুহূর্তে আমরা স্রষ্টার একটি ইবাদতের মধ্য দিয়ে যাচ্ছি, যার মাধ্যমে আমরা এই রমজানের পবিত্রতা আরো বেশি মহিমান্বিত করার সুযোগ পাবো, এই পথশিশুদের পাশে দাঁড়ানোর মধ্য দিয়ে স্রষ্টার এই ইবাদতের এই মাসটাকে আরেকটু মহিমান্বিত করার চেষ্টা করা। সেটা শুনছিলাম যে ঠিক যখন অপারেশন করা হবে তার আগ মুহূর্তে তুমি বললে যে আমার লাশ নেবার জন্য কেউ আসবে না, আপনারা আপনাদের মতো করে আপনাদের কাজকে করুন, তখন বয়স মাত্র 8 বছর।
ওই সময়টা আমার যে অপারেশন, যে যারাই সাপোর্ট আমার দিছিল, যারা আমার এই চোখটা নিয়ে ভাবছিল, যে আমার বাবা মা আমাকে যেটা নিয়ে ভাবে না, আমার যে যারা জন্ম দিছে তারা ভাবে না, যেটা আমার এই অপরাধ ভাবছে, তাদের সে সময়টা মনে হয়েছে যে দুনিয়া সবচেয়ে যে সুখী একটা যে জায়গাটা, যে সময় যে এটা আমার তখন তারা দিছে, সে সময় তাদেরকে আমার বলার মতন কোনো ভাষা ছিল না, যে রক্ত যে আমার শরীরে ছিল না, সে জায়গায় আমার দুটো আপা একটা ভাই আমার সে রক্ত দিয়ে আমার এই অপারেশনটা করাইছে, তার নিজের শরীর থেকে আমার এক ব্যাগ করে 2 ব্যাগ রক্ত দিছে ওই সময়টা। তখন আমি যখন অপারেশন রুমে আগে বলেছিল এক সপ্তাহ আগে অপারেশন আমার মেডিকেলে ভর্তি করায়, কিন্তু তখন এক সপ্তাহ হওয়া যাতে তখন দেখে আমার শরীরে স্যালাইন দিয়েছে 2-3 বার, তারপরে রক্ত দিছে 2 বার, তারপর আমার শরীরে দুর্বলতা কাটে না, তারপর তারা বলছে যে আরো এক সপ্তাহকে আমরা ভর্তিতে রাখলাম, তারপর আমরা অপারেশন। তখন সে যে ঢাকা মেডিকেলের সবচেয়ে যে বড় যে ডাক্তারটা, সে ডাক্তারটা তখন তার গ্রামের বাড়িতে ছিল, তার মাত্র তার মেয়ে হয়েছিল বলে আমাকে বলছে আপনারা। তখন তো তখন যে আরো যে ডাক্তার গুলো থাকে, যে তার সহকর্মী, তারা আমার এই অপারেশনটা করতে ভয় পাইছে, যে আমরা এই অপারেশন আমরা করতে পারবো না যদি বড় স্যার সাথে না থাকে। তখন এই বড় স্যারকে বলে তারা আমার যে অফিসে যে অপরাধী ভাইয়ারা, তারা অনেক রিকোয়েস্ট করছে, তারা বলছে যে দরকার হলে আমরা আপনার আরো কিছু টাকা বাড়িয়ে দেবো। তখন আমার এই জীবন কাহিনীটা যে আমার কথাটা আমার এই সম্বন্ধ গুলো যে ডাক্তার শুনতে পেয়ে তার মনে মায়া লাগছে, সে বলছে যদি আমার স্বার্থ থাকতো আমি বিনা টাকাতে আমি সে অপারেশনটা করে দিতাম, কিন্তু আমি আমি সরকারের আসতে বাধা, সরকার আমার যে বেতন দেয় সেই অনুযায়ী সরকারেরও তো আমার কাজ করতো, তার জন্য সে আমার 50,000 টাকা থেকে 40,000 টাকাতে আমার অপারেশনটা করে দিছে। করে দেওয়ার পর আমার যখন অপারেশন সকাল 10টা বাজে ঢুকায়, তখন আমার ডাক্তার জিজ্ঞেস করছে যে মামুনি তোমার যদি কোনো দুর্বলতা থাকে কিংবা তোমার কষ্ট কিছু থাকে তাহলে তুমি আমার সাথে বলতে পারো, তুমি আমাকে বলতে পারো, যদি তোমার বাবা মা যদি এখন থেকে কেউ না থাকে, যদি তোমার অপারেশন যদি বন্ধ হয়ে যায় তাহলে তুমি আমার সাথে যোগাযোগ করে তুমি আমার পাশে থাকবে। সেই সময় আমার আপুবাইরা বলছে যে এটা আপনার কাছে ধন্যবাদ লাগবে না, কারণ আমাদের শিশুদেরকে ওরকম দেওয়ার সিস্টেম নাই করে বাসায় দেওয়া। তখন সে ডাক্তার আমার অপারেশন রুমে সকাল 10টা বাজে ঢুকা, আবার সকাল রাত 10টা বাজে আমার অপারেশন থেকে বের করা। সেই সময় বলে আমি 2 দিন অজ্ঞান ছিলাম, এই 2 দিন আমি খাওয়া পানি সারা ছিলাম। সে ডাক্তার আমার পাশে ঘন্টা খানিক বলে বসেছিল, 2-3 ঘন্টা। তারপর দিন সে ভোরে আবার আসছে, অন্য কোনো রোগী দেখতে না, শুধু আমাকে দেখতে। সে ফল পাকড়া নিয়ে আসে, বলছে যে মামুনি তুমি তুমি এখান থেকে একটু ফল খাও যে তোমার ভালো হবে, কিন্তু আমি খেতে পারি নাই। সে সময় আমার যা খাই তাই বমি করে ফেলে দেয়। তারপরে সে ডাক্তার আমার একটা চশমা দিছিল, তারপরে তো চোখটা ফেলে দেয়, ফেলে দেওয়ার পর আমার চোখটা যে মানুষের একটা যে ভিতরে একটা কিছু না থাকে সেই জায়গাটা গর্ত হয়ে যাও বন্ধ হয়ে যা। সেই সময় আমার চোখটা ওই সময় ছিলাম একরকম চাহিদা, চোখটা ফুটে যাওয়াতে ছিলাম এক চাহিদা, চোখ অপারেশন হওয়ার পরে ছিলাম আরেক চাহিদা। তারপরে ওই ডিএসিটা যখন বন্ধ হয়ে যায় তখন আমার ভয় লাগলো যে এই ডিএসিটা তো নাই, আমার তো মাত্র এখন 8-9 বছর অপারেশন হয়ে গেল, কিন্তু আমি এখন একপরে বাকি জীবনটা গোটায় থাকবো, কি করবো, কার কাছে থাকবো, বাবা মা নাই, ঠিকানাও জানি না। সেপরে এরকম করতে করতে তখন ওখানে আমার 4-5 বছর হয়ে যা, 4-5 বছরে আমার বাবা একবারও আমার নানির কাছে জিজ্ঞেস করে নাই যে আমার মেয়েটা বেঁচে আছে কি না, একবার আমার নানির কাছে জানতে চায় নাই যে আমার মেয়েটাকে আগে আসতো এখন আসে না, সে কতটা আমার নানিকে তারা জিজ্ঞেস করে নাই। যে আমার মা অন্য জায়গায় যে বিয়ে হয়ে গেছিল সেই মা তখন আর কি যে আমার নানিকে জিজ্ঞেস করছিল যে আমার মেয়েটা এখন আসে না কেন আমার কাছে, আমার মেয়েটা আমার কাছে দেখা করে না কেন। তখন তারা বললো যে এই আপনার মেয়েটা হারায় গেছে, তারা গুন সে বাসা বাড়ির লোকেরা বলে না, খবরটা দেয় নাই যে আপনার মেয়ে এই বাসা থেকে পালাইছে কিবা হারিয়ে গেছে, আমার আমার নানীদেরকে জানেন। তখন আমার নানীরা যে সব খবর পালো ঈদ হয়ে গেছে, ঈদ হয় তখন এদেরকে বলে বলছে যে আপনার মেয়ে আপনার নাতি ভালো আছে, ঈদের পরে আসবে কাল আসবে, এরকম করে 2-3 মাস গেছে গা। তারপরে আমার খবর পায় নাই, পরে কুলাইতে না পারে তখন বলছে যে আপনার মেয়েরা আপনার মেয়ে নাতিন হারিয়ে গেছে। তখন ওই সময় আমার বাবা টাকা খাওয়ার জন্য আমার নানির নামে কেস করে যে আমার মেয়েকে ওরা মেরে ফেলছে, আমার মেয়েকে ওরা বিক্রি করে দিছে। তখন আমার নানি সে কষ্ট সহ্য করতে না পেরে যে মহিলার কাছে আমাকে দিছিল তার দামের মাথে মধ্যে আমার নানি কুরআন শরীফ তুলে দেয়, সকালবেলা কুরআন শরীফ তুলে দেওয়ার কারণে আমার তখন মানুষ বলে যে তুই পাগল হয়ে গেছো তোর নাতিনির কারণে, তোর নাতিনটা তুমি দেখতে পারছো না রম, তোর নাতিনটা তুই ঢাকা শহর দিয়ে দিলি কাজে আর তুই সেই নাতিনের লাগে তুই কুরআন শরীফ তুলে দিলি মাইসের মাথায়। তখন আমার বাবা উল্টা আমার নানির নামে কেস করে, সে আমার নানি সে কেস তাই না 1-2 বছর চালাইছে, সেই জন্য আমার নানির 5-2 কাঠা জমিন বিক্রি করতে হয়েছে। আমার নানির আগে যে অবস্থা ছিল তাও আমার দেখো নাই আমার পিছনে আর কি করতে যা। তারপরে সেই সময়টা গেল আমার, তখন আমার বাবা আর কি আমার যখন আমি তো হারিয়ে গেলাম তখন আমার ওই লোক বাসা বাড়ির লোকের আমার বাবাকে 10-15 হাজার টাকা দিছিল, টাকা দেওয়ার পরে সে টাকা খায় আমার বাবা আমার না দাবি করে দিছিল যে আমার মেয়ে নাই, আমার মেয়ে মারা গেছে, আমার মেয়ে হারিয়ে গেছে। তখন আমার বাবা নিজে থেকে সেই কেস উঠে নিছে যে আমার মেয়ে হারিয়ে গেছে, আমার মেয়ে আমার মেয়ে বেঁচে নাই। তখন আমার না দাবি দিছে সেই 6 বছর পরে আবার
যখন ছিলেন আপনি যখন সাথে ছিলেন
জি
তখন কিন্তু কেউ প্রয়োজন মনে করেনি সেই খোঁজ খবর কিভাবে করতে হবে, কিভাবে আপনার যত্ন আপনি করতে হবে, যখন আপনি নাই তখন এইরকম নিজেদের মধ্যে টানাটানি, নিজেদের মধ্যে রাজনীতি, এই সব ব্যাপার স্যাপারের ভিতর দিয়ে যাচ্ছে। আপনার নানিও কিন্তু সে অর্থে, যদিও সে অক্ষম, তার করার তেমন কোন সুযোগ ছিল না, কিন্তু সেই রকম যত্ন আপনি কিন্তু করার সুযোগ করেও নি। আর আপনার মা বা বাবা তারা তো সেই অর্থে আপনার সাথে ছিলই না।
তারপর আমার বাবা সেই দলবন্ধটা কে খেয়ে আমার নাদাবি করে দেয়। তার সর্বস্ব পরে আমি যখন গ্রামে দুই তিনবার করে আসি, আমার শেরপুর, আমি যে জেলাটা, আমার যে শেরপুর ডিস্ট্রিক্ট, সেই ডিস্ট্রিক্টটা আমি মনে করতে পারি না যে আমার আসল কোন শেরপুর, আমার আমার দেশের বাড়ি কোনটা, জামালপুর শেরপুর না ময়মনসিং শেরপুর। কিন্তু মানুষের কাছে যখন আমি জিজ্ঞেস করি যে ভাই শেরপুর কয়টা, ময়মনসিং শেরপুর না জামালপুর শেরপুর, মানুষ বলে যে শেরপুরটা একটা বগুড়া শেরপুর আছে, একটা জামালপুর শেরপুর আছে, তখন আমি ঘাবড়া যাই। তখন আপনার যে একটা আপা থাকে, আমাদের তিনবার করে নিয়ে যায় অফিস থেকে, যে আমার বাড়িটা চেনার জন্য, আমার বাড়িতে দিয়ে আসার জন্য, কারণ অফিস বন্ধ হয়ে যাচ্ছে, আমাকে রাখবে গুছায়, তাদের কাছে আমি হাতে ধরি, পায়ে পড়ি, কান দিই, তাই এগুলো সহ্য করতে না পারে আমরা তিনবার করে নিয়ে যাই, কিন্তু আমি চিনি না। চারবারের মাথায় যখন আমি, যখন আমার 8-9 বছর বয়স হলো, তখন আমি একটু ওখানে যে আমি যেমন পথে ছিলাম, আমার আমার এরকম একটা গাছ দিল যে তুমি পথে শিশু ধরে বুঝাবা, সেজন্য আমার 1500 টাকা দিছিল মাসে। সেই 1500 টাকা করে আমি 3000 টাকা জমানোর পর আমি বলছি যে এবার মানুষকে জিজ্ঞেস করছি যে মানুষ আসল শেরপুর কোনটা, কারণ মানুষ সবাই বলছে যে সবচেয়ে বড় শেরপুর হচ্ছে জামালপুর শেরপুর। সেই জামালপুর শেরপুরের কথা শুনতে শুনতে মানুষ আবার মাসের কাছে যখন শুনছি যে নালতা বাড়ি আছে, নালতা বাড়ির কথাটা শুনতে যা আমার, তখন আমার মনে হচ্ছে যে আমি সেই নালতা বাড়ি না আমি ভিক্ষা করতে গেছিলাম। সেই ভিক্ষার কথাটা মনে
করে প্রায় 3-4 বছর বয়সের ঘটনা,
সে ভিক্ষের কথাটা মনে করে আর কি, ভিক্ষের সূত্রটা ধরে আমার দেশের বাড়িটা আমি ফিরে পাই।
তাহলে সেটাও ফিরে পাওয়ার,
সেটাও ফিরে পাওয়ার কোনো সুযোগ ছিল না। সেটা মনে আল্লাহর ইচ্ছা যে ভিক্ষা তুই করতে হবে, সেই ভিক্ষার উচলা তুই আবার বাড়ি ফিরবি, সে ভিক্ষার কথাটা তখন মনে পড়ে গেল। তখন আপাতত আর ভিক্ষার কথাটা বলতে পারি নাই, যা আমি ভিক্ষা করছি, তখন বলছে যে আমি ওই সময় আমার নানির সাথে আমি সেই বাজারে বেড়াতে গেছিলাম, তখন বলল যে ঠিক আছে তোমার আমি নালতা বাড়িতে নিয়ে যাবো। তখন নালতা বাড়িতে আবার যখন নিয়ে যায়, সে সময় রাত অনেক সারাদিন গাড়িতে থাকি, গাড়িতে থাকা করে ভাবি যে 6-7 বছর পরে,
এখন এই মুহূর্তে অনেকেই কিন্তু তোমার সাথে কথা বলতে চাচ্ছে বিভিন্ন জায়গা থেকে, অনেকে টেক্সট পাঠাচ্ছে, অনেকে ফোন করতে চাচ্ছে। যদিও আমরা জানি যে কিছু ফোন কল আমরা শেষের দিকে নিব, তারপরেও অনুষ্ঠানের মাঝখানে তন্ময় মহা এখন ফোনে আছে। তন্ময় বলেছিল যে আমার নাম্বার প্রয়োজন, আপনারা এখান থেকে আমাকে ফোন করেন। তন্ময়ের সাথে একটু ফোনে যুক্ত হতে যাচ্ছি। সাহিদা, অনেক না পড়ার মধ্যে, অনেক কষ্টের মধ্যে, একটি ভালো লাগার তো বটেই যে এখন এই মুহূর্তে অনেকেই সাহিদা নামের সাথে পরিচিত, অনেকেই সাহিদার কষ্টের সাথে সমভাবে ব্যথিত, অনেকেই সাহিদার এই কান্নার সাথে একইভাবে নিজের চোখের পানি ফেলছে। এখন আমাদের সাথে ফোনে আছে তন্ময়। হ্যালো
ভাইয়া, আমি কি বলবো আর কি আপনাদের, আমি আজকে আপনাদের,
হ্যাঁ তন্ময়,
আপনাদের এটা শুনে আমি আর কি
তার আগে আমার জানা দরকার সেটি হচ্ছে যে আপনি যখন এই কথাগুলো বলছেন তন্ময়, তখন আমার কেন জানি মনে হচ্ছে যে মাকে ঘিরে অনেক বড় একটি অভাব বোধ বা হাহাকার বোধ আপনার বুকের কোন একটি কর্নারে আছেন, একটু কি বলা যায় আমাদের সাথে? তন্ময়, আপনি কি শুনতে পাচ্ছেন?
জি।
এরকম কোন ব্যাপার কি আছে?
আমার বাবা মা সব দিকে আদর পাইছে। জি জি
জি, আপনার কথা শুনতে পাচ্ছি, তন্ময় বলুন।
ওনার কথাটা আমি শুনে বিশ্বাস করেন যে আমি আর কি বলবো।
এটি আমাদের জন্য অনেক বড় একটি পাওয়া যে একটা অপরিচিত, অদেখা, একেবারে না চেনা একজন মানুষ সাহিদা, যে যাকে তার নিজের বাবা মা একেবারে উচ্ছিষ্টের মতো ফেলে দিয়েছিল, যা সারা জীবন মনে হয়েছে যে জীবনের সবচেয়ে কাছের মনে হয় পরমাত্মীয় ছিল তার সেই ছাগল, যাকে জড়িয়ে ধরে পাকঘরে সে শুয়ে থাকতো। সেও তো একজন মানুষ, স্রষ্টার কাছে সেও তো সমানভাবেই প্রিয়। তারপরেও কেন এই ধরনের ভাগ্য বরণ করে নিতে হবে, যেখানে আমরা হয়তো অনেক আদরে অনেক অনেক ভালোবাসা নিয়ে বড় হচ্ছি, যেমন আপনি নিজের কথা বলছিলেন, সেখানে এই মানুষগুলোর কাছে পাশে দাঁড়ানোর বা সেই মানুষগুলোর পাশে থাকাটা কি নৈতিক দায়িত্বের মধ্যে পড়ে না? আপনি বলছিলেন যে আপনার জায়গা থেকে আপনি এই মানুষগুলোর পাশে দাঁড়াতে চান, সাহায্য করতে চান। আপনি সাহায্য করতে চাইলে অবশ্যই তন্ময় আমাদের ঢাকা এফএম এর যে অফিস 15th floor গুলশান এক নভানা টাওয়ার, এখানে সরাসরি এসে আপনার সাহায্যটা পৌঁছে দিতে পারেন। তন্ময় যদি আপনার পক্ষ থেকে আর কিছু বলার থাকে।
বলতে চাচ্ছিলাম যে আমি
জি শুনছি, প্লিজ বলুন।
আমি আপনাদের আপনাকে এমন প্রোগ্রামের সবাইকে আমার পক্ষ থেকে একটি সালাম জানাইতে যাচ্ছিলাম। আর
কি
আপনারা যদি এরকম কোন প্রোগ্রাম সত্যি নেন,
যেখানে আমরা শুধু প্রোগ্রাম করি না, প্রোগ্রামের মাধ্যমে তার কমিউনিটিকে একসাথে করার চেষ্টা করি, যার উদ্দেশ্যই থাকে কোন মহৎ কার্য সম্পাদন করা। আজ যেমন প্ল্যান করেছি আমরা সামনে ঈদ সমাগত, ঈদের আগ দিয়ে সমস্ত পথ শিশুর গায়ে একটি পোশাকের ব্যবস্থা করা, সেটি নতুন হোক আর পুরাতন হোক, এবং ফার্স্ট সেকেন্ড এবং থার্ড আগস্ট এই তিন দিন আমরা এটি ডিস্ট্রিবিউট করব। তার আগে আজ এখন এই মুহূর্ত থেকে আমরা সংগ্রহ করতে শুরু করেছি আপনাদের ভালোবাসা, আপনাদের এই কান্না, আপনাদের এই সমবেদনা, এবং আপনাদের দেয়া এই সব পোশাক পৌঁছে যাবে তাদের কাছে, এবং প্রত্যেকটি কন্ট্রিবিউশন আমরা খুবই ট্রান্সপারেন্ট ওয়েতে আপনাদের সামনে এই 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 কন্ট্রিবিউশন গুলো পৌঁছে দিব। তন্ময় অনেক 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 ভালোবাসা, অনেক 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 ভালো লাগা আপনার এই যুক্ত হওয়ার জন্য আমাদের সাথে, অনেক ধন্যবাদ আপনাকে। আপনি বলছিলেন যে ফাইনালি আপনার ওই জায়গাটাতে ফিরে যাওয়ার সুযোগটা তৈরি হলো, আপনি যে ভিক্ষা করতেন তার মাধ্যমে অন্তত সেই জায়গাটা চিনতে পারলেন তারপর থেকে।
তারপরে আমি সেই ভিক্ষের কথা যারা আপারে বলতে পারিনি, আপারে বসে যাবো, আমি নানির সাথে সেই বাজারটায় গেছিলাম, তার জন্য বাজারটার কথা মনে পড়ছে। তখন নানি আপা বললো যে এত বছর পর তোমার হঠাৎ এই বাজারটার কথা মনে করলো, এর আগে মনে করলো তো তোমার আর আগেই দিতে পারতাম, কিন্তু আমি তো বলতে পারতেছিলাম যে আমার মনের কথাটা তো তাকে বোঝাতে পারতেছিলাম না যে আমি বললে সে কি করবে, কি বলবো, কিবা কিভাবে বললে সে বিশ্বাস করবে।
তুমি তো খুব ভালো করে জানো যে তারা সেইভাবে তো তোমার পাশে এসে দাঁড়াবে না, তাই মনে থাকলেও হয়তো সেভাবে বলতে চাওনি, আপাতত যেখানে আছো খুব ভালো আছো সেই চিন্তা করে।
বললাম হচ্ছে আমার আর কি নিয়ে গেল সকালের গাড়িতে, খুব আনন্দ আর কি বাসে। আমি সারাদিন ভাবলাম ঘুম হয়নি, সকাল রাতেও ঘুমাইনি, পরদিন বাড়িতে যাবো, সারাদিন ও বাসে বসেছিলাম। আমার আমার বাড়িতে যেতে প্রায় 6-7 ঘন্টা আমার বাড়িতে যেতে লাগে, ঢাকা থেকে যদি আমি সকাল 9টায় গাড়ি তুলি সেই সময় আমি 7:30 আমার বাড়িতে নামিয়ে দেয়, তারপর আমার বাড়িতে যেতে 8-9টা বাজে। সে সময়টা আমি ভাবতে থাকলাম যে আমার এত বছর পরে যদি আমার বাড়িতে একটু উন্নত হয়, এত বছর পরে আমি বাড়িতে গেছি, যদি আমার বাবা মা আমার একটু ভালোবাসে, নারায়ণের যদি একটু ভালোবাসে, তাহলে মনে হয় আমার এই ঢাকার মুখ দেখতে হবে না, কারণ যে সময়টা আমি কষ্ট গেছি সেটা মনে হয় আল্লাহ একটু ভুল দিয়ে আমার চেষ্টা করলো কিংবা পরীক্ষা করলো যে সাইদা তোর জীবনে তুই কষ্টকে তুই জয় করতে পারছিস, মনে হয় এতটুকু আমার কষ্ট আল্লাহ মনে দিছিল, সেটা মনে করে আমি এবার বাড়িতে ফিরে যাই। কিন্তু বাড়িতে যা দেখি, যেমন যে কাহিনীটা আমি দেখে আসছি যে স্মৃতিটা, সেইটাই আমি ফিরে গেলাম। সেটা কি হলো, আমি বাড়িতে গেলাম, আমার রাতের অন্ধকারে আমার সেই বাড়িটা চিনতে পারলাম না, অন্ধকারে আমার আমার বাবার বাড়ি আমি ফেলে রেখে আসছি, আমার নানির বাড়ি ফেলে রেখে আসছি, সেই অন্ধকার জীবনটা আমার ফিরে আসবো যে আল্লাহ আমার বুঝাই দিল যে তুই অন্ধকার থেকে অন্ধকারই তুই থাকবি, অন্ধকার তোর জীবন থেকে সরবে না। সেই অন্ধকারটাকে এই কারণে অন্ধকার বুঝলাম যে আমার বাবার বাড়ি ফেলে আসলাম আমি চিনতে পারলাম না, আমার নানির বাড়ি ফিরে গেলাম চিনতে পারলাম না, সেই খালার বাসাটা যদি আমি ওই সময় মনে করতে না পারতাম, কিংবা সেই আমার খালুর নামটা যদি আমি মনে করতে না পারতাম, তার মানে আমার ওই বাড়িতে ফেরা হতো না, আমি আর বাড়িটাও পাইতাম না। কারণ সেই সময় বাড়িতে পেলাম কিছু, ধরো ওই গাদির খামার যে বাজারটা আমি আমার মা যে পরবর্তীতে যে বিয়ে হয়েছে যে বাড়িতে সেখান থেকে 10 থেকে 15 মিনিট লাগে আমার নানির আমার সে আমার আমার মার দ্বিতীয় বাড়ি যেতে আর কি আমার মা যেখানে বিয়ে করছে পরে সেই বাড়িতে আর রাস্তায় আর কি সেই গাজীর খামার বাজারে নেমলে নামার পরে আমার খালার বাসা দেখা যায় আমার খালু ওই বাজারের মিস্ত্রি যে ডেপ্টোবার কাজগুলো করে যে সিমেন্ট খাম বাবা না তার নাম কি জানি কিন্তু সেই নামটা আমি জানি না কিন্তু মানুষ যে তার ডাক নামে একটা ডাকে যে বম সেই বম নামে তাকে আমি আর কি চিনতে পারছি যে বম আর গাজীর খামার বাজারটা চিনতে পারছি সেই কারণে যে আমি ওই বাজারটা সেই বালুঘাটা সেই নারীতে আমার ভিক্ষা করা আমার রুচি ছিল আমার জীবনের যে পেটের যে ভাতটা সেই তিনটা বাজার আমার দিত যদি বাজার তিনটা ঘুরতে পারতাম তাহলে আমার পেটে ভাত হতো ওই সময় যে ওই বাজারটার কথা মনে পড়লো তারপর আমার সেই খালু যে বম সেই খালুর কথা মনে পড়লো তখন বাড়ি চিনি না মনে করছে ঠিকই কিন্তু মনে এই বাড়ি চিনি না তখন কারণ গেছে গা সেই বাজারের নাম ছিল কারণ গেছে গা সেই দাদাদেরকে জিজ্ঞেস করলো আপা যে এখানে যে বম নামে কাউকে চিনেন কিনা তখন আমার আপারে বললো
ফাইনালি কি বাড়ি খুঁজে পেয়েছিল সাইদা যে যখন বাসায় ঢুকলে তখন কি অবস্থা
সে সময় আমার তো নানি বাড়ি ফেলে আসছি বাবার বাড়ি ফেলে আসছি আমার খালা যা দেখে রান্না করতেছিল খালা চিনতে পারলো না কিছু জনে চিনতে পারে নাই সে সময় আমি ছিলাম একরকম সাইদা আমার চোখ অপারেশন করার পরে হয়েছে আরেক সাইদা তো দুটো সাইদা দুই রকম হয়েছে তখন ছিলাম আরো ছোট আরো নোংরা আরো বিচ্ছিন্ন এখন ওই সেন্টারের সেবা বা একটু পরিবর্তন হয়েছি আমার চোখেরও পরিবর্তন হয়েছে তাহলে একটা 6 বছরের ঘটনা একটু হয়েছে না তারপরে গেলাম সে বিশ্বাস করতে পারে না যে আমি সাইদা আমি তাদের হারিয়ে যাওয়া ভাগ্নি সে বলতে লাগলো যে তুমি কে তুই কোথা থেকে আসছিস তোরা তো দেখি নাই মানে আমার আমার যে আপা সে সব বললো বল বুঝিয়ে তখন তারা বিশ্বাস করলো তখন আমি আর আপা সেই রাতে ওখানেই ছিলাম তারপর আপা তার ঢাকার মতো সে রওনা হয়ে গেল আমি আমার উদ্দেশ্যে আমি নানি বাড়ি ছিলাম যে খুব আনন্দ বোধ সকালে না খেয়ে সে খালার বাসাও না খাওয়া রাতে খেয়েছিলাম দুটাখানি আনন্দ সহকারে যে বাড়ি ফিরে পেয়েছি সকালে না খাওয়াতে নানির বাড়ি আসছি যে আজ নানিও নাই বাসায় আর আর কেউ ওই বাসায় নেই শুধু আমার নানাটা আর একটা ছোট খালা বাসায় ছিল সে সময় ওরা আর কি আমি যাওয়া মতে সবাই ঘিরা দাঁড়ালো তখন আর কি আমি ভাবলাম যে অকর্মণ আমার একটু দাম হলো কারণ গ্রামের
মানুষ
ভালোবাসা নতুন নতুন পাবো কারণ 6টা বছর পরে গেছি 6 বছর পরে গেছি একটু মনে হয় ভালোবাসা পাবো সে উদ্দেশ্যে তখন গ্রামের মানুষ সবাই জিজ্ঞেস করতে লাগলো যে কোথায় ছিলি কই গেছিলি তারা ধরেন অনেক খারাপ মন্তব্য করতে লাগলো যে একটা মানুষ একটা মেয়ে মানুষ বাড়ির বাইরে থাকলে যেরকম হয় সেরকম মন্তব্য করতে লাগলো ওই পরামগুলো ওই নানির বাড়ি যে গ্রাম গালাজানি সেই জায়গায় ফোন নম্বর ছিল সেই ফোন নম্বর আর কি আমার এই মতিয়া চৌধুরী করে আর কি চাতা তো আমার যে মতিয়া চৌধুরী এবার তাদেরকে চাল ডাল আঠা দেবে আমি তখন আমার নানি আমার শিখে দিত যে তারা ভাঙ্গা থাল নিয়ে আস তাদেরকে চাল ডাল আঠা আমার নাতিনে দেবে ফলে ওই সময়টা আমি ওদের সাথে অনেক রাগারাগি ঝগড়া করলাম যে আমার যে জীবনটা চলে গেছে আমার অন্য প্রসঙ্গ জিজ্ঞাসা যে আমি কোথায় ছিলাম সেটা জিজ্ঞেস করে না
বিভিন্ন ভাবে তোমাকে বোঝানোর চেষ্টা করছে যে তুমি খারাপ পথের মধ্যে ছিলা বা এরকম কিছু
তখন আমার খুব কষ্ট পাইতেছি যে এমনি এত বছর পরে বিচ্ছিন্ন ছিলাম তারপর আবার আসলাম তারপরে সেই একই প্রসঙ্গ আমার উপরে আসতেছে তখন যখন শুনতে পারলাম যে আমার বাবা আমাকে না দাবি করে দিছে তখন তো বেঁচে থাকার কোনো অর্থই আসে না এমনি মানাই তারপরে যে বাবার আছে যে ফিরে আসলাম যে বাবা তো আমার নিজেরই আছে বাবা যতই হোক তখন বাবা যখন শুনতে পেলাম যে বাবা না দাবি করে দিতে তখন মনটা আবারও ভেঙে গেল তারপরে কি ওখানে থাকলাম ওখান থেকে আবার আমি ঢাকা নিজের মতনই বাসা বাড়ি কাজে খোঁজার মতন কিন্তু তখন ভাবলাম যে বাসা বাড়ি কাজ আর করবো না একবার একবার না খারাইছি নাকে ব্যথা পাইছি তখন আরেকটা চোখ হারাই করি এর জন্য আর বাসা বাড়ি কামিয়ে গেলাম না তারপরে যে আমাদের ঘর মা কারণ যে দিয়েছিটা আমি এখন থাকি আমাদের ঘর মায়ের কারণ দিয়েছি সে জায়গায় আর কি ওই একই মাধ্যমে আসা বললাম আসা করে তাদেরকে বললাম তখনও তো সেই বাস্তব ঘটনাগুলো তাকে বলতে পারি না তাদেরকে বলতে পারিনি তারা জিজ্ঞেস করছে যে তুমি কোথা থেকে আসলা কিভাবে আসলা তুমি অফিসের সন্ধান কোথা থেকে করলে তখন বললাম যে আমি যেমন ওই বন্ধু পথ শিশুদের কাছ থেকে ওদের কাছ থেকে পাইছি সে অফিসের নাম বলছে ছেলে মেয়েরা এসে দিয়ে গেছে পরে ওখানে থাকলাম আমার আচার ব্যবহার তারা দেখলো যে ওরা বুঝতে পারলো যে ওরা আমি বললাম যে আমি একটা কাজ শিখতে চাই তখন বললো যে তোমার তো চোখ নষ্ট তুমি কোন কাজটা শিখবা আমার ভাগ্যটা এমনই যে জীবনে পড়ালেখাটাও আমি করতে পারি নাই কিন্তু পড়ালেখার খুব ইচ্ছা ছিল খুবই আগ্রহ ছিল যে কিন্তু ওই অপরাধের মাধ্যম থেকে একটু নিজের নাম দস্তকতা শিখতে পারছি। এমনি স্কুলে ভর্তি করেছে যে সময় মানুষ ইয়াতে থাকে আর কি, যে সময়টা আমার পড়ালেখার ইচ্ছে ছিল, চাহিদা ছিল, সেই সময়টা আমি পাই নাই। সেই সময়টা আমার ভিক্ষা করে বেড়াইতে হয়েছে, চাকরির সাথে আমার ঘুমাইতে হয়েছে। পরে যখন আমি পড়ালেখার ইচ্ছে সুযোগ পেলাম, সেই সময় যে বাড়ির কথা মনে বললো, ওই সময় পড়াটা আমার হয়নি। ওই সময় ওই তুলনায় আমার বয়সের তুলনায় আমি তখন ক্লাস ওয়ানে পড়ি, তখন মানুষের নানান ধরনের নানান রকমের টিটকারি দিত। এই টিটকারি শুয়ে আর স্কুলে যাওয়া হয়।
সমাজের বিভিন্ন রকমের রূপ থাকে এই সমাজে, যেমন আছে যে একটি পক্ষ এই সমাজে, কিন্তু অলরেডি আমরা আমরা অলরেডি যে কথাটি এখন সর্বশেষ সাহিদার মুখ থেকে শুনলাম, যে এতদিন পর ফিরে আসার পরে সাহিদা কেমন আছে, কি করলে সাহিদা ভালো থাকবে, এই লোকের সংখ্যা কিন্তু একেবারেই নাই, অপ্রতুল, নেই বললেই চলে। বরং এই লোকের সংখ্যা কিন্তু অনেক বেশি। সাহিদা দেখতে শুনতে এখন মোটামুটি ভালো হয়েছিস রে, বয়স তো 13-14, আমার মনে হয় যে তুই ওখানে এই রকম কোন কাজের মধ্যে ছিলি, বা খারাপ ইঙ্গিত যেভাবে মানুষ দেখতে বা বলতে পছন্দ করে। একটি মেয়ে যখন একটু বাইরে থাকে, তার অভাব অনটন বা তার পারিপার্শ্বিক সীমাবদ্ধতার কারণে প্রথমে আঙ্গুলটা কিন্তু এই জায়গা দিয়ে চলে। এটা প্রস্তান্ত্রিক সমাজের মানসিকতার কারণে কিনা, মানুষ আসলে যারা পৈশাচিক এ ধরনের মনোবৃত্তি পোষণ করে তারাই কিরকম করে, নাকি মানুষের এ ধরনের মাইন্ডসেট হয়ে যাচ্ছে দিন দিন, সেই কারণে এই কাজটি করে। একটি মেয়ে যে এক বছর বয়সের পর থেকে বাবা মাহারা, ছিন্নমূল মানুষেরও তো একটা ছিঁড়ি থাকে, যে কখন কোথায় থেকেছে, কয় বেলা খেয়েছে, হাতে গুনে বলে দেওয়া সম্ভব। এমনও দিন এসেছে যে পরপর দুই দিন তিন দিন না খাওয়া, ট্রেনে ঘুমিয়েছে এক জায়গাতে, পুলিশে হয়তো উঠিয়ে দিয়েছে, আর এক জায়গায় গিয়ে পড়েছে, মানে কোনো কিছুর কোনো রকমের কোনো কিছুর সাথে কোনো কানেকশন নাই, কোনো কিছু যেন গোছানো না, সবকিছু যেন অগোছানো, এলোমেলো। তারপরও তার সেই সব দিনকে, সেই দিনগুলো সে কষ্টের ভাগিদার না হতে চেয়ে তাকে তার বিরুদ্ধে আঙ্গুল তোলা, তার বিরুদ্ধে খারাপ খারাপ কথা বলার চেষ্টা করা, এ হচ্ছে এক ধরনের মানুষ। এখানে কিন্তু আরেক ধরনের মানুষও আছে মিত্রা, সেই ডাক্তারের কথা আমার মনে হচ্ছে, যে ডাক্তার পরম আদর, পরম মমতা, পরম ভালোবাসায়, পরম স্নেহে তাকে বুকে টেনে নিয়েছিল এবং বলেছিল যে আমার যদি সম্ভব হতো মা, আমি আমার সমস্ত খরচের দায়ভার নিজের উপর নিয়ে নিতে পারতাম, কিন্তু যেহেতু একটি নির্দিষ্ট রেগুলেশনের ভেতর দিয়ে আমাকে যেতে হয়, তাই তোমাকে এত অল্প টাকাতে জিনিসটা করে দেওয়ার ব্যবস্থা করলাম। যে ডাক্তার এসে, সে তার কোনো আত্মীয় সম্পর্ক না থাকার পরেও, সাহিদা যখন পরপর দুই দিন অজ্ঞান অবস্থায় ছিল, সে ডাক্তার এসে ঘন্টার পর ঘন্টা বসে থেকেছে, তার জন্য খাবার দাবার নিয়ে এসেছে, তাকে মাথায় হাত বুলিয়ে দিয়েছে, মা বলে সম্বোধন করেছে, সেই মানুষটিকে আমাদের এখান থেকে অনিয়ারে অনেক অনেক শ্রদ্ধা, অনেক ভালোবাসা, অনেক সম্মান জানাচ্ছি। যদি ফর্চুনেটলি এই মুহূর্তে অনিয়ারে আপনার কাছে পৌঁছে থাকে যায় যে থাকে এই বার্তা, জেনে রাখুন আপনারা আছেন বিধায়, স্রষ্টা হয়তো পৃথিবীটা এখনো ধ্বংস করে দেয়নি। যেদিন আপনি বা আপনার মতো মানুষরা পৃথিবী থেকে চলে যাবে, থাকবে না, তখন এই পৃথিবীর মিনিমাম কোনো এক্সিস্টেন্স থাকে না, থাকবে না বলেই আমরা বিশ্বাস করি। আপনারা বেঁচে থাকুন, আপনাদের হাত ধরে পরবর্তী যে বংশধর আসছে পৃথিবীতে, পরবর্তী যে জেনারেশন পৃথিবীকে রিপ্রেজেন্ট করতে আসছে, তাদের সংখ্যায় আপনাদের মতো মানুষ বেশি বেশি করে আসুক। আমার বিশ্বাস আজকের এই মহত্তম দিনে, আজকের এই মহান রাতে, স্রষ্টার দেয়া স্পেশাল এই রাস্তাতে আপনাদের কাছে যে প্রার্থনার বাণী আমি পৌঁছে দিচ্ছি, আপনাদের কাছে যে আহ্বান পৌঁছে দিচ্ছি, অবশ্যই আজকের তারিখেও আমরা কেউই নিরাশ হব না। আপনাদের এই ধরনের কন্ট্রিবিউশন এবং পোশাক পাঠানোর যে কন্ট্রিবিউশন, আজকের তারিখ থেকে এখন থেকে আপনারা শুরু করে দিবেন, আপনারা পাঠাতে থাকবেন ঢাকা এফএম এর অফিসে, এবং আপনাদের সাথে নিয়েই আমরা এই পথশিশুগুলোর কাছে পৌঁছে দিব সেই পোশাকগুলো। এবং আমি যখন বলছি বন্ধুরা, কখনোই আমি কিন্তু বিচ্ছুত না তোমাদের জায়গা থেকে, এটাও এনশিওর করতে চাই। আমি প্রায়শই অ্যাক্টিভিটিজের মধ্যে থাকার চেষ্টা করি, এটা আমি মহানুভবতা দেখানোর চেষ্টা করছি না, বরং এটি বলছি এই কারণে আমি চিন্তা করি, আমি নিজে করি বিধায় আরেকজনের কাছে এটা এক্সপেক্ট করছি। ছোট্ট একটি বিরতি, এক্ষুনি ফিরে আসছি।
This track was downloaded from fusionbd.com. ভালোবাসার বাংলাদেশ, আবারও ফিরে এলাম বন্ধুরা, চলছে প্রাণাম ভালোবাসার বাংলাদেশ, মোনা আছি সাথে। আর এতক্ষণ শুনছিলাম মাহাদের মুখ থেকে তার জীবনের কিছু কথা, অবশ্যই কথাগুলো শুনতে শুনতে অনেকটা ভাবছিলাম আমি, আসলে কি মানুষের জীবন এমন হয়,
আমরা যেটা চিন্তাও করি না কখনো যে এরকম হতে পারে বা এরকম সাফারিংস আমাদের জীবনে থাকতে পারে, সেই ছোট্ট বাচ্চাটি এত কিছু সাফার করে অতটুকু বড় হয়েছে। অবশ্যই সেই মানুষগুলোর মুখে আমরা হাসি ফোটাতে চাই এবং তার জন্য অবশ্যই ঈদের জামাটা তার জন্য আমরা এনে দিতে চাই, তাই না? আমরা অবশ্যই পারি, অনেক অনেক বেশি সাহায্য দরকার, তার জন্য অবশ্যই আপনারা করবেন আমাদের ঠিকানায়। আর এই মুহূর্তে আর কথা বলছি না, ফিরে যাচ্ছি গুরু হিতেশামের কাছ থেকে এবং আবারও তাকে স্বাগতম জানাতে যাচ্ছি। এবং এই মুহূর্তে কিন্তু আমাদের স্টুডিওতে সেই কাঙ্ক্ষিত সেই মানুষটি আমাদের সাথে উপস্থিত আছে, যাকে নিয়ে এত কথা আমাদের সবার প্রিয় অভিনেতা মোশাররফ করিম। এবং গুরু যদি কিছু বলতেন যে সবার প্রিয় সেই মানুষটাকে নিয়ে, সকলের প্রিয় আসলে, তাই না?
চলো সুবন্ধু মাটির টানে, তারুণ্যের জোয়ারে ভাসবে তুমি, ভালো লাগার সুর বাজবে তোমার মনে, আর বাঁধন হারা হবে আমি মুক্তির গানে। এটাই তো তোমার দেশ, এটাই তো আমার দেশ, আমাদের ভালোবাসার বাংলাদেশ। সত্যিকার অর্থে ভালোবাসার এই বাংলাদেশকে দারুণ ভালোবাসায় মুহ্যমান করে রেখেছে সব পার্সোনালিটি। তাদেরই একজন মোশাররফ করিম, 1999 অতিথি দিয়ে শুরু, তারপর ব্লক ব্লাস্টার, অনেক দারুণ দারুণ উপাখ্যান, অনেক দারুণ দারুণ পালক যুক্ত হয়েছে যার কাজের মধ্যে। এক লহমায় মনে করতে পারি, এখনো এখনো চোখ বন্ধ করলে তাম করে ফ্ল্যাশব্যাকের মতো আমার ভিতরে চলে আসে ফিফটি ফিফটি কথা, চলে আসে FNF এর কথা, চলে আসে ক্যারাম, ও মাই গড, মাইক কোনটা ছেড়ে কোনটা বলি, দ্য ওয়ান অ্যান্ড অনলি, দ্য পার্সন হু বিকেমস দ্য নিউ লেজেন্ড ইন ড্রামা সেক্টর, মোশাররফ করিম। আপনাকে অনেক অনেক স্বাগত জানাচ্ছি প্রাণা ভালোবাসা বাংলাদেশের স্টুডিওতে।
ধন্যবাদ। ভালো আছেন সবাই?
জি আমরা ভালো আছি। এবং আপনি এর মধ্যে অফিয়ার আপনার সাথে কথা হচ্ছিল, স্পেশালি আজকে আমরা একটি ক্যাম্পেইন লঞ্চ করেছি, যে ক্যাম্পেইনটির মেন উদ্দেশ্যই হচ্ছে যে আমরা ঢাকা শহরে আর কোনো পথশিশু যেন ঈদের পোশাক ছাড়া ঈদ করতে না হয়, সেই ইন্টেনশন নিয়ে আমরা নেমেছি এই ক্যাম্পেইনে। সব মিলিয়ে আপনার অনুভূতিটা কি এই বিষয়টি নিয়ে?
আমার অনুভূতি, আমি তো একটু আগেই আপনাদের এখানে আসলাম, আমার মনে হচ্ছিল আমি ঠিকঠাকভাবে কথাবার্তা শুরু করতে বোধ হয় পারবো না, কারণ আহাত ছেলেটি আমার সামনেই বসা ছিল, আপনারা ছিলেন, আমরা দেখছিলাম। আমার মনে হচ্ছিল এটা রেডিও, এই আহাদের চোখের পানি কি কেউ দেখতে পাচ্ছে, তার কণ্ঠ শুনতে পাচ্ছে? কিন্তু আহাদের মানে একটা শিশু আমার সামনে বসে কাঁদছে, নিজেকে খুব ছোট মনে হচ্ছিল আসলে আমার, যে আমরা আমরা কি করতে পারছি আহাদের জন্য, আমি আসলে আমি আমি কি করছি, এরকম একটা অনুভূতি আমার ভিতরে হচ্ছিল। এবং আমার খুব কষ্ট হচ্ছিল যে একটা বাচ্চা সে আমার সামনে বসে বসে কাঁদছে, যার আসলে এই এতটুকু বয়সে তাকে অনেক কান্না চাপতে হয়েছে। এই বয়সে তো আসলে কান্না চাপার বয়স না, এই বয়সের যে অভিজ্ঞতার কথা সে বলল, এই বয়সে এগুলো তো তার কথা করার কথা না, এই পথটা তার পাড়ি দেওয়ার কথা না, যে পথ সে পাড়ি দিয়েছে, হ্যাঁ, এবং যে বেদনার কথা সে বলল, অপরাধী মনে হচ্ছে আমাদের আসলে অনেক কিছু করার আছে।
এক্স্যাক্টলি মোশাররফ করিম, আমরা বিশ্বাস করি যে সে মানুষগুলো অবশ্যই ব্লেসড যার উপর সত্যিকার স্রষ্টার দারুণ রহমত বর্ষণ হতে থাকে, যে কারণে হয়তো এই মানুষগুলো এত মানুষের ভালোবাসা পায় যেমন আপনি পেয়েছেন বাংলাদেশে। আমি একদম আরবান লাইফ থেকে শুরু করে রিমোট এরিয়াস সমস্ত জায়গা যদি কনসিডার করি, তাহলে মোশাররফ করিমের প্রত্যেকটি ডায়ালগ মানুষের মুখে মুখে ঘুরে। মোশাররফ করিমকে পাগলের মতো ভালোবাসে, লোকের কথা কি বা বলবো, আমি ব্যক্তি এতেশাম, আমিও আপনাকে পাগলের মতো ভালোবাসি, আমি আমার একজন ব্লাইন্ড ফ্যান ফলোয়িং। এবং আপনাকে আমি একটা ঘটনা শেয়ার করেছি, সেটি হচ্ছে আমার জীবনের একটি ঘটনা, যখন ফার্স্ট টাইম আমি আপনাকে দেখার সুযোগ পেয়েছিলাম রাজশাহী। তো সব মিলিয়ে এই যে এত ভালোবাসায় সিক্ত হচ্ছেন প্রতিদিন প্রতিবার হাজারো বার, এবং যাদেরকে নিয়েই আপনার এই ভালোবাসা, তাদের জন্য তো অবশ্যই আপনার মন কাঁদে সবসময় এই পিছিয়ে পড়া কষ্টে থাকা মানুষগুলোকে নিয়ে।
হ্যাঁ, আসলে আমার একটু আগেও আপনার সঙ্গেই কথা হচ্ছিল এই বিষয় নিয়ে অ্যাকচুয়ালি, যে আমাদের দেশের মানুষের সেই মনটা কিন্তু আছে, যে মানুষের জন্য যে কিছু করার মনটা, সেটা বাংলাদেশে যেমন সিডরের আক্রমণ হলো তখন কিন্তু আমরা দেখতে পেয়েছি যে বাংলাদেশের মানুষ সেটা মোকাবেলা করার জন্য কিন্তু ঝাঁপিয়ে পড়েছিল। কিন্তু অনেক সময় মানুষ বুঝতে পারে না যে আসলে আমি একটা প্ল্যাটফর্ম দরকার, যে অমুক জায়গায় আমি এই টাকাটা দেই বা এই দানটা করি। মানুষ বাংলাদেশের মানুষ ধর্ম প্রাণ এবং একই সঙ্গে তো তাদের মনটা কোমল এবং অনেক আবেগপ্রবণ, তারা ভালোবাসতে চায়, ভালোবেসে ধন্য হতে চায়, এটি কিন্তু সত্য। কিন্তু তারা খুঁজে পায় না যে আসলে আমার কাছে মনে হয় যে আমি এই হেল্পটা করব বা এই টাকাটা আমি দিতে চাই বা এই কাজটা আমি করতে চাই, কিন্তু কোন প্ল্যাটফর্মে আমি সেটা করব। তো ঢাকা এফএম কে ধন্যবাদ যে আপনারা যে এই উদ্যোগটা নিয়েছেন। এটা আগেও আপনারা সাড়া পেয়েছেন, আশা করি এবার অনেক বেশি সাড়া পাবেন। আর আপনারা কেন বলছি, আমরা অনেক সাড়া পাবো, পুরো ব্যাপারটাই তো আমাদের আসলে, তাই না? এবং এই ব্যাপারটা যদি আসলেই হয় যে আমার আসলে কি করতে হবে, আমার তো ঈদের জন্য আমার একটা বাজেট থাকে, প্রত্যেকের একটা বাজেট থাকে, সেই বাজেটের সঙ্গে কিছু প্লাস করা অথবা সেই বাজেট থেকে কিছুটা কমিয়ে নেওয়া, কমিয়ে সেইটা দিয়ে সেই টাকাটা দিয়ে এদের জন্য কিছু করা, করলে আমি যখন ঈদের দিন আমি যখন ঈদ করতে থাকবো তখন আমার মনের মধ্যে কিন্তু কোনো খোঁচা থাকবে না, আমি একই সঙ্গে কিন্তু হৃদয়ের দিক থেকে ধনী হয়ে যাবো। আমি বোধ করবো যে ইয়েস, আমি 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 কিছু করেছি আমার জায়গা থেকে। আমি সবাইকে আহ্বান করবো যে মনের দিক থেকে আমরা সেই ধনী হতে চাই, আমরা ধনী হয়ে যাই, চলেন আমাদের হৃদয়টা ভালোবাসায় পূর্ণ করি। প্রত্যেকের, আমার আপনার প্রত্যেকের, আমাদের হৃদয় যদি ভালোবাসায় পূর্ণ থাকে, ঈদের দিন আপনি যদি বোধ করতে পারেন যে না আপনি আপনি শুধুমাত্র আপনি একটা নতুন জামা পরেননি, আপনি আরো দশটি শিশুর নতুন জামা আপনি দিয়েছেন, সেটা কিন্তু আপনাকে অনেক আনন্দিত করবে, আপনাকে নির্ভর করবে, আপনার মনের মধ্যে আপনার মনের মধ্যে এক বদ্ধতা, মনের বদ্ধতা কেটে যাবে, আপনি আনন্দিত হবেন। এবং ঢাকা এফএম কে ধন্যবাদ যে আমি আনন্দিত হতে চাই এবং সেই ভূমিকাটিকে আমি আসলে আমার মতো করে অবশ্যই রাখবো, এবং আপনারা আমাকে আনন্দিত হওয়ার সুযোগটা দিচ্ছেন, অনেক বড় ব্যাপার, অনেক বড় ব্যাপার।
ইটস রিয়েলি প্রিভিলেজ যে ইউ আর দ্য ফার্স্ট পারসন যারা এই ক্যাম্পেইনের প্রথম হয়তো এই যে কন্ট্রিবিউশনের কথাটা আপনি বলতে যাচ্ছেন বা বলে ফেলুন, আমি এটা চাচ্ছি হয়তো। আপনি যদি আমাকে অফিয়ারে বারবার বলছিলেন যে এতে সময় খুব ভালো হয় যদি এটা শেয়ার করা না হয়, বাট আমি এই অ্যাডভান্টেজটা নিতে চাচ্ছি মোশাররফ করিম, উইথ ইউর পারমিশন, যাতে করে সবাই বুঝতে পারে যে এমনি এমনি মানুষের ভালোবাসা অ্যাকচুয়ালি পাওয়া যায় না, মনের মধ্যে মানুষের প্রতি সেই বোধ, মানুষের প্রতি সেই দয়া মায়া মমতা মনের মধ্যে পুষতে হয় যদি মানুষের ভালোবাসা পেতে হয়, এবং সেটি মানুষ এখন ফিল করতেছে যখন আপনার কথা তারা শুনছে এবং আপনি যে কন্ট্রিবিউট করতে চাচ্ছেন সেই ব্যাপারটা আপনার কাছ থেকে আমরা শুনতে পেলাম। আপনি বলেছিলেন, আমাকে নিষেধ করেছিলেন, তাও আমি শেয়ার করলাম যে আপনি একটা একটা কন্ট্রিবিউশন রাখতে চাচ্ছেন এই পিছিয়ে পড়া এই কষ্টে থাকা মানুষগুলোর জন্য। মোশাররফ করিম, যখন আপনি ঈদের কথা বলছিলেন, যখন আপনি আহাদের কথা বলছিলেন, এই পথ শিশুদের প্রসঙ্গ যখন আসছিল, তখন আমরা আসলে জানবার জন্য মুখিয়ে আছি। ইনফ্যাক্ট থাউজেন্ডস অফ টেক্সটের মধ্যে চলে এসেছে আপনাকে ঘিরে, সবাই জানতে চাচ্ছি আপনার ঈদ কেমন ছিল, কেমন ছিল আপনার শৈশব, কেমন ছিল আপনার বেড়ে ওঠা, অথবা এগুলোও জানতে চাই যে জীবনের এই ট্রান্সফরমেশনে এসে এখন যখন বাবা হয়েছেন তখনই বা সেই ফিলটা কেমন, এখনই বা ঈদগুলো কেমন যায়, একদম ছোটবেলা থেকে একটু যদি সংক্ষেপে শোনাতে
চান। আমার কাছে মনে হয় যে উৎসব তো একটি দারুণ ব্যাপার, আর ছোটবেলা উৎসব তো নির্ভর, মনের মধ্যে কোনো টেনশন থাকে না, মনের মধ্যে কোনো দায়িত্ব থাকে না, কোনো চাপ থাকে না। ব্যাপারটা হচ্ছে ওই যে জামাটা লুকিয়ে রাখা এবং কাউকে না দেখানো, ঈদের আগ পর্যন্ত কেউ যেন না দেখে, এতে কি আসে যায় আসলে? কিন্তু এতে আসলে অনেক কিছু আসে, সেই আনন্দ, সেই আনন্দ কি আসলে ব্যাখ্যা হয়? সেই আনন্দের ব্যাখ্যা কিন্তু আসলে হয় না। হ্যাঁ, এবং আমার খুব ছোটবেলার ঈদ মনে পড়ে, আমাদের আমি আমার এই পর্যন্ত জীবনের আমি 5 বছর আমার গ্রামে কাটিয়েছি, কিন্তু আমার কাছে মনে হয় যে আমার সমগ্র সময়টাই বোধ হয় গ্রামে কাটিয়েছি। হ্যাঁ, ছোট একদম ছোটবেলাটা থাকে, তারপরে গ্রামে। তো আমার খুব করে মনে পড়ে যে একদম সূর্য ওঠার আগে নদীতে যে গোসল করতে যাওয়া, ঈদের ঈদের দিন ভোরবেলা যে গোসলটা করা, সেই গোসলটা খুব খুব ছোট ছোট ব্যাপার, সেই গোসলটাই বারবার করে মনে আসে, মনের মধ্যে বারবার ওটাই মনে হয় যে ওই ওই রকম স্নান কি আবার কোনোদিন হবে,
ওই ফিলটা কি পাওয়া যাবে,
ওই ফিলটা কি পাওয়া যাবে। ছোটবেলা অসাধারণ, ছোটবেলার মধ্যে আসলে তো কোনো ছোটবেলার মধ্যে সবচেয়ে বড় কথা হচ্ছে যে কোনো ঝামেলাটা তো থাকে না। হ্যাঁ, সেই উৎসবের তো আসলে কোনো তুলনা নাই, সেই উৎসবের তুলনা হতে পারে না। তারপর থেকে এটাই তো জানতে চাইছিলেন অ্যাকচুয়ালি, যে
এবং সেই সাথে আমি জানতে চাই অ্যাকচুয়ালি আপনার পারিবারিক পরিমণ্ডল, বাবা মা সবাইকে সাথে নিয়ে, বন্ধু বান্ধব, যে বেড়ে ওঠাটা সেই সেই সময়টা একটু যদি।
হ্যাঁ, খুব এটাই আসলে টকঝাল মিষ্টির বেড়ে ওঠা যেটা বলা যায় আর কি। আদর আছে, শাসন আছে, ঝগড়াঝাটি আছে, পুনর্মিলন আছে, মানে সবাই একসঙ্গে বেড়ে ওঠার ব্যাপারটা তো তাই। এবং সবাই একসঙ্গে বেড়ে উঠলেই মানুষ আমার কাছে মনে হয় মানে স্কেপ করার টেন্ডেন্সি হয় না, স্কেপিস্ট হয় না। আর আমার কাছে মনে হয় যে সবাই একসঙ্গে বেড়ে ওঠার মধ্য দিয়েই বোধ হয় দেশপ্রেমের শিক্ষাটা হয়। আমি যদি আমি এটা আমার একান্ত ব্যক্তিগত বিশ্বাস, আমি যদি একটা বড় পরিবারকে একসঙ্গে ভালোবাসি, মানে আমি আমার বাবাকে ভালোবাসছি, আমার চাচাকে ভালোবাসছি, আমার পুপুকে ভালোবাসছি, সবাইকে যদি আমি ভালোবাসি, এই যে ভালোবাসা, আমি যে সবাইকে ভালোবাসতে শিখছি, তার মানে আমি কিন্তু অনেকজনকে ভালোবাসছি। আর আমি যখন শুধুমাত্র আমাকে ভালোবাসবো, আমার স্ত্রীকে ভালোবাসবো, বা এই যে ছোট বোন দিতে ভালোবাসবো, তখন কিন্তু আমি পাশের ফ্ল্যাটের লোককে ভালোবাসবো না, কারণ সেই শিক্ষাটাই আমার গড়ে উঠবে না, আমার মনটাই এমন করে তৈরি হবে না। তো সেই পরিমণ্ডলের মধ্যে অনেক অনেক বর্গাহীন এবং অনেক খোলামেলা ভাবেই বড় হওয়া, আনন্দটাও অনেক খুলে আনন্দ করা, এবং কান্নাটাও চাপা কান্না না চিৎকার করে কান্না, মানে সবকিছুই সবকিছুই বেশ খোলা, তেমন ভাবেই আসলে বড় হয়ে ওঠা। কিন্তু সবাই পাগল হয়েছে জানবার জন্য যে এই মানুষটি, আপনি কিন্তু বিশেষ করে আপনার কাছে কৃতজ্ঞ অ্যাকচুয়ালি আমরা, যে আপনি আমাদের যে ভাষা রীতি প্রচলিত, ইনফ্যাক্ট আমাদের প্রত্যেকটা জোনাল ল্যাঙ্গুয়েজের সাথে একটা আত্মার সম্পর্ক আছে, হ্যাঁ, এটাকে একটা দারুণ এক উচ্চতায় নিয়ে গেছেন আপনি। যেমন আমার কাছে যেটা মনে হয় যে ভাষা রীতিগুলো এবং ওইগুলোকে ওইভাবে ক্যাপিটালাইজ করা, একটা দারুণ রস পাওয়া যায় প্রত্যেকটা অঞ্চল অঞ্চলেরই, ময়মনসিংহ এর, বরিশালের, চিটাগাং এর, সিলেটের, সবগুলো অঞ্চলের। আমরা আসলে অনেক ধন্য বা হৃদয় মনে করি, আমরা সমৃদ্ধ যে আমাদের এতগুলো আঞ্চলিক ল্যাঙ্গুয়েজ আছে এবং সবগুলো বাংলা ভাষা, বা সবগুলো আমরা বুঝতেও পারছি, কিন্তু প্রত্যেকটার যে প্রত্যেকটার মধ্যে যে সুরের সৌন্দর্য সেটা কিন্তু খুব দারুণ। তবে সব ল্যাঙ্গুয়েজ আমি খুব ভালোভাবে বলতে পেরেছি সেটা আমি দাবি করবো না, সেটা খুব কঠিন আসলে।
বাট আপনি যে জিনিসটা করেছেন মোশাররফ ভাই, সেটি হচ্ছে যে এই রস যে আস্বাদন করবার মতো সেটি মানুষের কাছে পৌঁছে দিয়েছেন। মানুষ কিন্তু টেস্টটা নিতে পছন্দ করে, আপনি এই দিকটাকে কিন্তু দারুণ এক উচ্চতায় নিয়ে গেছেন, এটা আমার কাছে মনে হয়। বিনয়ের সাথে
হ্যাঁ ঠিক আছে, ভালোবাসাটা আমি পেয়েছি এবং অনেকেই আমাকে বলেছে যে আপনার বাইকি ময়মনসিং সিকান্দার বল দেখার পরে অনেকে মনেও করে তাই। আমি বলবো না যে ময়মনসিংহের ল্যাঙ্গুয়েজের অনেকগুলো ধরন তো নিশ্চয়ই আছে, বরিশালেরও আছে, যে এক এক দিকে এক এক ধরনের, সবগুলো আমি পেরেছি তাও না, বা সেই সম্পর্কে আমি অনেক অভিজ্ঞতাও না, বাট আমি চেষ্টাটা করেছি আর কি, এবং চেষ্টাটা করি, চেষ্টাটা করতেই ভালো লাগে। সীমাবদ্ধতা আমাদের আছে, আমরা অনেক সময় পাই না যে একটা ল্যাঙ্গুয়েজ তুলে এবং সেই অভিনয়ে যাওয়ার জন্য যে সময়টুকু পেলে আরো অসাধারণ কিছু করা যেত, সেই সময়টা আসলে আমরা পাই না, কিন্তু পেলে ভালো হতো।
এবং আমি এই প্রসঙ্গটা অ্যাকচুয়ালি তুলতে যাচ্ছিলাম আপনার একটা বিষয়কে আমার জানবার জন্য, ইনফ্যাক্ট প্রচুর টেক্সট আসছে এই বিষয়গুলোকে আরো ডিটেলসে জানবার জন্য, সেটি হচ্ছে যে আপনার বরিশাল, আপনার সেখানকার ছোটবেলা, আপনার বেড়ে ওঠা, সেইখানকার কিছু গল্প যদি আপনার মতো করে আপনার মুখ দিয়ে উঠে আসে। কারণ অনেকে জানতে চাচ্ছে যে মোশাররফ করিম এমন ভাবে ক্যারেক্টার গুলোকে রূপায়ণ করেন, মনে হয় যে ক্যারেক্টার গুলো তার জীবনের কোনো না কোনো জায়গা থেকে দেখে আসা কোনো ক্যারেক্টার, যেগুলোকে যেগুলোকে ওনার ইন্টারপ্রেট করতে অনেক সহজ হয়। আপনার কি এটার সাথে কোনো সাদৃশ্য আছে?
না, একটা মানুষের মানে একজন অভিনেতা, আমার কাছে একদম আমার ব্যক্তিগত মতামত, একজন অভিনেতাকে আসলে অভিনয় করার ক্ষেত্রে মেমোরি রিকল বলে একটা কথা আছে, মেমোরি রিকল করা থেকে যায় কিন্তু, এবং অভিনেতাদের থাকে আমার মনে হয়। যেমন আমি চলাফেরা করছি, সর্বক্ষণিক একটা অবজারভেশনের মধ্যে আমি আছি, সেটা যে আমি একদম গালে হাত দিয়ে অবজার্ভ করছি তা না, আমি হেঁটে যাচ্ছি, কথা বলছি, এর মধ্যেই একটা লোককে চলে যেতে দেখলাম, বা তার কথা বলার ভঙ্গিটা সাবকনসিয়াসলি আমার ভেতরে চলে গেল, কিন্তু ওটা নিয়ে আমি যে তাৎক্ষণিক ভাবছি যে এটা দিয়ে একটা কিছু করবো তা না, কিন্তু কখনো কখনো কোনো একটা চরিত্রে চরিত্র করার সময় ওই যে পাঁচ বছর আগে একটা লোককে দেখেছিলাম, সেই লোকটি এসে সামনে দাঁড়ায়, সে এসে আমাকে হেল্প করে, এই ব্যাপারটা কিন্তু সম্পূর্ণ যুক্তি দ্বারা, সকল যুক্তি নিয়েই এসে ওই লোকটি দাঁড়ায় আর কি, চরিত্রের সকল যুক্তি নিয়েই এই এটা ঘটে, একদম শূন্য বিষয়ে কিছু হয় তা না, তবে এটা আমি একটা ক্ষেত্রে আমি এরকম একটা এক্সপেরিমেন্ট করেছিলাম এবং সেক্ষেত্রে আমি যে মেডিটেশনের যে কথাটা বলে, যেমন আমার কোচিং খন্ডকারের একটা নাটক নো কোশ্চেন নো অ্যান্সার, ওই নাটকটা একটা ক্যারেক্টার আমাকে করতে দিয়েছিল, সেটার নাম ক্যারেক্টারটার নাম হাসান, আধা পাগল একটা চরিত্র, যে আসলে খুব একরকম এবং ডাব বিক্রি করে, এক এক সময় এক এক কাজ করে, ডাব লোকজন তাকে খেপায় বলে যে ডাব কত, সে বলে 2 টাকা, লোকজন বলে যে 3 টাকা দেবো, বলে যে 3 টাকা দেবো দিবি, বলে যে না, বলে 1 টাকা দেবো, বলে না ওর 2 টাকাই লাগবে, এরকম একটা চরিত্র। তো চরিত্রটার ফিজিক্যাল লাইনটা কি হবে, মানে শরীরটা কেমন হবে আমি দেখতে পাচ্ছি, এই চরিত্রটা আবার প্র্যাকটিক্যালি একটা জায়গায় এক্সিস্ট করতো, মানে কুষ্টিয়া ছিলেন,
আচ্ছা আচ্ছা,
হাসান নামলেন তো, কিন্তু হাসানকে তো আমি দেখিনি, তা আমি ওই হাসানের কণ্ঠস্বর, যে হাসান কেমন করে কথা বলে সেটা একজন আবার পারে, কুষ্টিয়া, তো তার সঙ্গে আবার কচি খন্দকার ফোনে আমাকে আলাপ করিয়ে দিল এবং তার টোনটা কিরকম সে বললো ওভারফোন, ওভারফোন বলার পরে তো সেই টোনটা ধরে আমি চোখ বন্ধ করে যে এইরকম কণ্ঠস্বর এই লোকটা
শরীরটা কেমন হতে পারে
সেটা আমি অনেকক্ষণ ভাবতে ভাবতে ওইভাবে কথা বলতে বলতে দেখলাম যে আমার শরীরটা একটা ওইরকম একটা শেপে আমি নিয়ে যেতে পারলাম। তারপরে নাটকটি হওয়ার পরে কুষ্টিয়া থেকে এক ভদ্রলোক, আমার মানে কচি খন্দকারের এক বন্ধু বা যারা অনেক চিন্তা, ইভেন কচি খন্দকার নিজেও বলেছে যে আমার ফিগারে সেই ব্যাপারটা অদ্ভুত ভাবে চলে আসছে, কিন্তু আমি দেখি নাই, এটা আমার আমি মিলে গেছে হয়তো,
যে টেলিপ্যাথি মোশাররফ করিম,
টেলিপ্যাথি না, আমি আমি যে চোখ বন্ধ করে যখন ওই লোকটার কণ্ঠস্বর শুনছিলাম তখন চোখে যে ফিগারটা আমার আসছে আর কি, হ্যাঁ যে ফিগারটা এরকম এরকম বাঁকানো বা এরকম করে হাঁটে এরকম করে তাকায় সেইটা করে গেছি এবং সেটা আবার মিলে গেছে অদ্ভুত ভাবে আর কি।
আপনার ছেলেবেলা তারপর বেড়ে ওঠা, এই যে কখনো কি মাথার মধ্যে এরকম কোন প্ল্যান ছিল যে আমি এই ধরনের নাটকের মধ্যে ঢুকবো বা এই ধরনের প্রফেশনের সাথে নিজেকে?
আমার প্ল্যান কখনো ছিল না, এখনো খুব প্ল্যান প্ল্যান নাই, আমি খুব প্ল্যান করে চলতে পারি না, প্ল্যান করে চলতে না পারি পারি না, এর মধ্যে যে বিশাল মানে কোন মহত্ব আছে আমি সেটা বলছি না, দিস ইজ মাই টাইপ, হ্যাঁ প্ল্যান করে চলতে পারলেই হয়তো ভালো হতো, কিন্তু আমার এই ব্যাপারটা নাই, ছোটবেলায় সেটা ছিল না, বাট ছোটবেলা থেকেই ওই হ্যাঁ অভিনয়ের ব্যাপারটা ছিল, কোনো না কোনো ভাবে এটা করতে আমি পছন্দ করতাম, এবং সেটাকে যদি বলেন যে একটা লোক হেঁটে যাচ্ছে তার হাঁটাটাকে কপি করতে, আমি জানি না লোকটার সঙ্গে হাঁটতে হাঁটতে কখন সে তার হাঁটাটাকে আমি কপি করা শুরু করে দিয়েছি, এটা খুব ইন্টেনশনালি না, অটোমেটিক্যালি হতো আমার মধ্যে, হ্যাঁ তো এই ব্যাপারটাকেও যদি হ্যাঁ অভিনয়ের একটা ব্যাপার তো এর মধ্যে আছে আর কি।
তাহলে ধরে নেওয়া যেতে পারে যে আপনার শিক্ষাগুরু হচ্ছে মানুষ, কারণ আপনি সবসময় মানুষকে ফলো করেন এবং এখান থেকেই হয়তো সমস্ত যাবতীয় শিক্ষা চলে এসেছে
আপনার। এটা তো একটা ব্যাপার আছে, অ্যাক্টরের এই অবজারভেশনটা তো মানে সবসময় লাগে
এবং সত্যি, এবং আপনাকে যে মানুষ প্রচন্ড ভালোবাসে এবং দারুণ ভাবে ফলো করে এবং আপনার ফ্যান ফলোয়িং যারা আছেন তারা যে আপনার সম্বন্ধে যথেষ্ট ধারণা রাখেন এগুলোই কিন্তু তার প্রমাণ, এসব কথাগুলোই কিন্তু তারা টেক্সটে লিখবার চেষ্টা করছে। এবং আমি আসলে অন্য প্রসঙ্গে যাওয়ার আগে নাটক নিয়ে আপনার অভিনয় জীবন এবং কিভাবে ব্যাপারগুলোকে আপনি ক্যাপিটালাইজ করেন অভিনয়ের ক্ষেত্রে সে ব্যাপারগুলো উঠে এসেছে স্বল্প পরিসরে, কিন্তু যা উঠে আসেনি সেটা হচ্ছে ব্যক্তি মোশাররফ করিম, সেই ব্যক্তি মানুষটাকে ফ্রেমবন্দি করবার জন্যই কিন্তু সবাই মুখে আছে, সবাই দারুণভাবে অপেক্ষায় আছে আজকে ব্যক্তি মোশাররফ করিমকে একটু ফ্রেমবন্দি করবার জন্য। আপনার শৈশব থেকে কৈশোর দেন বর্তমান যে জীবনে আপনি আছেন, আপনি আপনার মতো করে যদি একটু বলেন এবং সেগুলো আপনার জীবনের বিভিন্ন গল্পগুলো যদি উঠে আসে তাহলে আমাদের শ্রোতারা কিন্তু অনেক বেশি তাদের তৃষ্ণাটা নিবৃত হবে।
একদম ছোটবেলার তো ঢাকায় আমি সেগুন বাগিচা স্কুলে 1 বছর পড়েছি মাত্র, ক্লাস 3-তে, এর আগে আমার স্কুলে ভর্তি করা হয়নি,
মানে স্টার্টিং ক্লাস 3 থেকে,
হ্যাঁ স্টার্ট ক্লাস 3 থেকে আমাকে আমার শিক্ষাগুরু যিনি ওনার নাম সুলতান, আমরা কাকু বলতাম সুলতান কাকু, তো উনি আমার পড়াতেন, পরীক্ষা টরীক্ষা সবকিছু নিয়ে 1 থেকে 2-তে ওঠাতেন, 2 থেকে 3-তে ওঠাতেন এরকম আর কি।
আচ্ছা
দাদা, শুরু থেকে একটা একটা এক্সেপশনাল ব্যাপার আমার জীবনে ঘটে গেছে আর কি। তারপরে ক্লাস 3-তে ভর্তি হওয়ার, স্কুলে যাওয়া শুরু থেকেই আসলে আমি প্রথম বাসার ভাই, আমি একটু বহির্মুখী একদম ছোটবেলা থেকেই বোধ হয় ছিলাম, কারণ আমি যখন ভালো করে কথা বলতে পারতাম না তখনও কেমন কেমন করে যেন বাসা থেকে বেরিয়ে চলে যেতাম, এই ঘটনা 2-3 বার ঘটেছে, যে কারণেই হয়তো আমি জানি না আমাকে স্কুলে ভর্তি করার ক্ষেত্রে আমার বাবার হয়তো ভয় ছিল। স্কুলে ভর্তি হওয়ার পরেও আমার কাছে ওই স্কুলটা বা আমি আমি কিন্তু এটা বলাও মুশকিল, এটা আবার কেউ অনুপ্রাণিত হবেন না।
অনুপ্রাণিত
হওয়ার কিছু নাই, এটা যে খুব পজিটিভ ব্যাপার সেটা না, আমি 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 এমন ছিলাম সেটাই বলছি আর কি। যে স্কুলের ব্যাপারটাও যে খুব ভালো লাগতো তা না, ক্লাসরুম ডিসিপ্লিন এটা অবশ্য অনেকেরই ভালো লাগে না,
অনেকেরই
আবার বাসাটাও ভালো লাগতো না। আমার কাছে মনে হতো যে একজন লোক ছিলেন যিনি আমাকে দিয়ে আসতেন স্কুলে, উনি দিয়ে আসার সময় খুব বকাঝকা আমাকে করতেন, কারণ উনি আমাকে নিয়ে আসতে পারতেন না, নিয়ে আসার দায়িত্বটা আমার ছিল। উনি আমি কোনো না কোনো ভাবে উনি স্কুলে গেটে থাকতেন, আমি হয়তো অন্যদিক দিয়ে দেয়াল টপকে চলে যেতাম। আমি আবার আমার মতো করে বাসায় এসে বাসার ভেতরে নাটকে গেটের নিচ দিয়ে
আচ্ছা
বইয়ের ব্যাগটা চালান করে দিয়ে আমি আমার মতো বেড়াতে মানে খেলতে টেলতে চলে যেতাম, আমার সন্ধ্যায় ফিরতাম। সন্ধ্যায় ফেরার পরে আসলে যেটা ঘটার উত্তম মধ্যম সেটা ঘটতো, এবং ওটাকে আমি আসলে রুটিনের মধ্যেই নিয়ে নিয়েছিলাম। তারপরে সময়টাই হচ্ছে গিয়ে যে গ্রামে অদ্ভুত সময়, দুর্দান্ত সময়, খালের পালে একটা ছোট্ট স্কুল, ব্রিটিশ আমলের স্কুল, ইলেকট্রিসিটি নাই, পাখা করে না, বেলা ১২টায় শুরু হয় ক্লাস, গরম। সেখানে আমার আমার ছোট বোন, সরি আমার ইমিডিয়েট বড় বোন, ওর নাম শাহিনুর, ও একদিন আমাকে আমি একদম খুব মাথা টাথা গরম টরম হয়ে বমি হওয়ার চোখ আসছে, ধরে নিয়ে একটা ডিপ টিউবওয়েলে মাথায় পানি দিল, এবং সে মাথায় পানি দিতে গিয়ে আমি একটা বাড়িতে দেখলাম যে খড়ের উপরে সুতা পেঁচানো হচ্ছে।
আচ্ছা,
তো সেটা দেখে আমি যেটা কি হচ্ছে, আচ্ছা পুতুল তৈরি হচ্ছে, আচ্ছা তারপরে মাটির তলায় দুই দিন পরে গিয়ে দেখি তারপর সেটা শুকিয়ে যায়, তারপর মানে প্রতিমা তৈরি করা হচ্ছে, সেটা আমি প্রথম দেখলাম। আমি বিস্মিত হলাম, প্রথম থেকে আমার খুব মানে অ্যাডজাস্ট করতে খুব সমস্যা হচ্ছিল। আর আমি আমার বাবাকে ভীষণ ভালোবাসতাম, আমি বাবার বাবাকে ছাড়া চলতেই পারতাম না। তো গ্রামে যাওয়ার পরে বাবাকে খুব, বাবা ঢাকায় থাকতেন, আমি মিস করতাম, প্রত্যেকদিন ভোর রাতে লঞ্চের শব্দে আমার ঘুম ভেঙে যেত, মনে হতো যে বাবা বাবা আসছে, এবং নদীর পাড়ে গিয়ে দাঁড়িয়ে থাকতাম, বাবা আসতেন না। এই অনুভূতিটাও ব্যাখ্যাতীত আসলে একান্ত অনুভূতি, মানে খুব কি তীব্র আগ্রহ থেকে যে উঠে বসতাম এবং নদীর পাড়ে গিয়ে দাঁড়াতাম, তারপরে আবার যে পেতাম না, এই এই এইসবের মধ্যে দিয়ে যাচ্ছিল আর কি, যেতে যেতে সবার সঙ্গে অ্যাডজাস্টমেন্ট হয়ে গেল। তারপরে সময়টা খুবই দারুণ, তারপরে সময়টা খুবই দারুণ, কারণ আমি সবসময় বলি যে ওখানেই আমি গ্রীষ্ম কাকে বলে জেনেছি, বর্ষা কাকে বলে জেনেছি, শরৎ কাকে বলে, শীত কাকে বলে,
এতগুলো যে ঋতু আছে, যে ভেরিয়েশন আছে,
কুয়াশা কেমন, হ্যাঁ বৈশাখী ঝড় কাকে বলে, বাতাস কেমন, সেটা আসলে ওখানে জানা, পূর্ণিমা কেমন, হ্যাঁ গান কেমন, জারি গান কেমন, বাউল গান কেমন, অমাবস্যা কতটা অন্ধকার, সেটা ওখানেই জানা।
বাবার কথা বলছিলেন মোশাররফ করিম, এবং বাবার কথা বলার সময় আপনার মুখের যে অভিব্যক্তি আমি লক্ষ্য করছিলাম যে কি কি অদ্ভুত ভালো লাগা বা ভালোবাসায় মিশে আছেন এই সত্তাটি আপনার সাথে, সেটি হয়তো অনুভব করবার চেষ্টা করছিলাম এখান থেকে। যেহেতু কথাগুলো বলতে হয়, যেহেতু আমি দেখতে পাচ্ছি আপনাকে, আমার বন্ধুরা তো দেখতে পাচ্ছে না, তারা যেন এটাকে রিলেট করতে পারে। বাবা কি আপনার সফলতা বা আপনার সাকসেস কতটুকু কাছ থেকে অনুভব করতে পেরেছেন?
সফলতা বলতে না, উনি তার আগেই উনি গত হয়েছেন, মারা গেছেন, দেখতে পেলে খুব ভালো হতো আর কি।
সমস্ত
সকাল না, তার চাওয়াটা বোধ হয় এটাই ছিল, মানে আমি অ্যাক্টর হই একটা চাওয়াই তার ছিল, কারণ উনি প্রথম আমাকে থিয়েটারের টিকিট কেটে হলে ঢুকিয়ে দিয়েছিলেন থিয়েটার দেখার জন্য।
কেমন ছিল ঘটনাটা, কিরকম ছিল?
এটা নাটকটার নাম হচ্ছে ক্ষত বিক্ষত, মমতাজ উদ্দিন আহমদ স্যারের লেখা, থিয়েটার আলামবাগ দলের বেলি রোডে লেখা থাকতো সাইনবোর্ড, সে যে কোনো নাটক আজ আজ নাট্যকেন্দ্রের নাটক বা আজ থিয়েটারের নাটক, এরকম একটা সাইনবোর্ড বাইরে লেখা থাকে, তাই থিয়েটারের নাটক। বাবা টিকিট কেটে রেখেছিলেন ওই নাটকটা আমাকে দেখানোর জন্য, ভেতরে গিয়ে বসিয়ে দিয়ে আসলেন, আমি নাটক দেখলাম, উনি পছন্দ করতেন আর কি।
এবং আমার মনে হয় যে নিজের অবচেতন মনে হয়তো সেই বীজ প্রত্যিত করবার একটা প্রচেষ্টা হয়তো তার মধ্যে ছিল।
হ্যাঁ ছিল।
এবং অবশ্যই এখন বেহেস্ত থেকে যখন হয়তো তিনি দেখছেন যে তার সন্তান যে স্বপ্ন তিনি দেখে গেছিলেন সেই সন্তান সেই পথেই আছে এবং খুব দারুণ ভাবে আছে। বাংলাদেশের ওয়ান অফ দ্য বেস্ট অ্যাক্টর সেটা বিনয়ের সাথে অনায়াসে বলা যেতেই পারে। যখন আপনার সফলতার বিভিন্ন পালক যুক্ত হয়, অনেক পুরস্কার আপনি পেয়েছেন আপনার জীবদ্দশায়, কিন্তু আমি স্পেশালি বলবো মানুষের ভালোবাসার উপরে তার বড় পুরস্কার নাই, সমস্ত জেনারেশনকে সব রকম জেনারেশনকে যারা ট্রেন্ড সেটার যারা ইয়াংস্টার যারা আরবান বা রিমোট এরিয়াজ আছে সবার সাথে আপনার অদ্ভুত কানেক্টিভিটি আপনার অভিনয়ের গুণে। তো এগুলো এগুলোকে যখন পান তখন অবশ্যই অনেক বেশি অসম্পূর্ণ মনে হয় যে যে মানুষটি দেখবার কথা ছিল তিনি দেখে যেতে পারলেন না। এই ব্যাপারগুলো
এরকমই বোধ হয় জীবন বোধ হয় মনে আমার একটা সময় পর্যন্ত তো দুঃখ টুক্ক অনেক ধরনের অনুভূতি হতো, কিন্তু ব্যাপার হচ্ছে যে অনেক কিছুই আমার কাছে মনে হয় যে আমাদের অনেক কিছু কি কোনো কিছুই আমাদের হাতে নাই এরকম আমার মনে হয়। প্রায় আমি তো জানি না আসলে যে আপনার সামনে মাইক্রোফোনের সামনে এখানে বসে আছি আমি দাঁড়াতে পারবো কিনা। সো দুঃখ পাওয়ারই বাকি আছে, কারণ ওই যে আপনি ইত্যাদি বললেন উনি হয়তো দেখছেন বা বিশ্বাস করি উনি নিশ্চয়ই দেখছেন।
অবশ্যই অবশ্যই আমরা বিশ্বাস করি এবং আমরা যে রাতের সন্ধিক্ষণে কথা বলছি মাহে রমজানের এই মাস, এই এই রমজানের মাসে আমরা প্রার্থনা করছি আমাদের প্রিয় মানুষ প্রিয় অভিনেতা অনেকের ভালো লাগার দারুণ মুহূর্ত যিনি তৈরি করে দিয়েছেন মোশাররফ করিম যিনি আমাদের সাথে উপস্থিত তাকে সাথে নিয়ে আমরা প্রার্থনা করছি যে তিনি অবশ্যই স্রষ্টা স্বর্গে রাখবেন এবং অনেক ভালোভাবে থাকবেন তিনি, যেভাবে তিনি পরম স্নেহে পরম ভালোবাসায় পরম মহব্বত নিয়ে আগলে রেখেছিলেন আমাদের প্রিয় এই মানুষটিকে মোশাররফ করিমকে। আমরা মোশাররফ করিমের সাথে এই কথাবার্তা চালিয়ে যাব, তার আগে আমরা কিছু টেক্সট আর কিছু কিছু কমেন্টস আমরা একটু পড়ে নিই।
যেগুলো অনেকেই যুক্ত হয়েছেন আমাদের সাথে, বিশেষ করে মোশাররফ করিমকে পেয়ে অনেকেই অনেক খুশি হয়েছেন। রাই সা আছেন আমাদের সাথে, তিনি বলেছেন যে মোশাররফ ভাই আমি কিন্তু আবেগে কাইন্দা হালমু, আচ্ছা কিছুটা ওই টাইপের ডায়লগ দেওয়া হচ্ছে। আছেন আমাদের সাথে কবি, তিনি বলেছেন বস ইজ অলওয়েজ বস, ইয়াস এটা কিন্তু একদমই ঠিক। আছেন আমাদের সাথে আল মামুন, তিনি বলেছেন মোশাররফ ভাই ইজ দ্য বেস্ট, ইয়াস আমি সেটা জানি এবং সবাই কিন্তু সেটাই জানে। আছেন আমাদের সাথে জনি, তিনি বলেছেন হি ইজ দ্য রিয়েল হিরো অফ বাংলা নাটক, ইয়াস অফকোর্স। আছেন আমাদের সাথে বাপি তালুকদার, তিনি বলেছেন আচ্ছা আচ্ছা। আছেন ফয়সাল আমাদের সাথে, তিনি বলেছেন মোশাররফ করিম মানুষটাও ব্যক্তি জীবনে অনেক বেশি ভালো,
ভালো লাগা ভালোবাসা তিনি যে ভালো সেই সেটা সেটারও একটা দারুণ অটো কানেকটিভিটি তৈরি হয়েছে। রাত বাজে প্রায় একটা, সমস্ত কিছুকে পেছনে ফেলে দিয়ে সমস্ত রকমের জল্পনা কল্পনাকে পেছনে ফেলে দিয়ে বহু মানুষের আগমন ঘটছে এই ঢাকা এফএমের অফিসে, এবং ঘটবে না কেন, যে মানুষটাকে ভালোবাসি আমরা, যে মানুষটাকে পছন্দ করি আমরা, যে মানুষটিকে দারুণভাবে আমাদেরকে ভালোবাসায় মুগ্ধ করে রেখেছে সেই মানুষটিকে দেখবার জন্য সে মানুষটা আহ্বান জানিয়েছে অনিয়ারে, প্রাণার ভালোবাসায় বাংলাদেশের স্টুডিও থেকে বলবার চেষ্টা করেছে, যাহাদের কষ্ট আমাকে দারুণভাবে ব্যথিত করেছে আমিও চাই যাহাদের মুখে হাসি ফোটানোর জন্য যতটুকু ক্ষমতা আমার আছে ততটুকু নিয়ে আমি পাশে দাঁড়াবো। এটি দারুণভাবে সবাইকেও কিন্তু স্পার্ক করেছে। আমি দেখছি কিছু ইয়াংস্টার অলরেডি আমাদের স্টুডিওতে চলে এসেছেন, যারা অলরেডি তারা কিছু কাপড় চোপড় নিয়ে এসেছেন যে কাপড় চোপড় গুলো দিয়ে দিতে চান। এখন বাজে রাত একটা, আমি জানি যে পেট্রোলে অনেকে ডিউটিতে আছেন, আমার মনে হয় তারা যখন ফিরে যাবে আমি রিকোয়েস্ট করব তারা যেন অহেতুক বিলম্ব বানাতে না পারেন। মোশাররফ করিম কেমন ফিল করছেন এই অবস্থা দেখে?
আমি আসলে এই এক্সপেক্টেশনটা তো ছিল, কিন্তু এরকম একদম স্টুডিওতে এরা চলে আসবে সেই ভাবনা ছিল না। আমি অত্যন্ত আনন্দিত এবং প্রত্যেকের সঙ্গে দর্শককে পরিচয় করিয়ে দিতে চাই আপনার নামটা। আচ্ছা আচ্ছা, থ্যাংক ইউ থ্যাংক ইউ থ্যাংক ইউ থ্যাংক ইউ লট।
আরো আরো অনেকেই কিন্তু কথা বলতে চান, না 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 অনেকে কথা বলতে চান, প্লিজ চলে আসুন মোশাররফ করিমের কথা শুনে অনেকেই কিন্তু সাথে সাথে চলে এসেছেন। আপনি আপনার কথা বলতে চান, যে আপনার নাম?
মোহাম্মদ সাইফুল ইসলাম, আমি তৃতীয় কলেজের স্টুডেন্ট। নর্দা থেকে এসেছি।
নর্দা থেকে রাত বাজে একটা, অনেক সমস্যা হতে পারে, যাওয়ার পথে আপনি বিভিন্ন রকমের সমস্যায় পড়তে পারেন, কোনো কিছু চিন্তা করেননি চলে আসছো না তো রাতে?
না কোনো কিছুই চিন্তা করিনি।
না চিন্তা করা আসলে কিছু নাই, এটা এটা তো একদমই হচ্ছে কি যে ওদের মনের ভেতর থেকে তো ব্যাপারটা ঘটেছে যে ওরা আসবে, এবং আসলেই চিন্তা করার কিছু নাই। কিন্তু আমি কিন্তু এরকমই ভবিষ্যৎ দেখতে পাচ্ছি মোশাররফ করিম এই মানুষগুলোর মধ্যে, আপনি কি মনে করেন?
হ্যাঁ নিশ্চয়ই, মানে আমি 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 কিন্তু একদমই মানে হতবাক, আমি এই ভাবনাটা আমার মাথার মধ্যে কাজ করিনি যে এতজন এখানে যে চলে আসবে, একদম স্টুডিওতে চলে আসবে, একটা দারুণ ব্যাপার, একটা দারুণ ব্যাপার। এবং ডেফিনেটলি আমরা বহুদূর যাবো ইনশাল্লাহ। আমি আগেই বলেছি যে আমরা জাতিগত ভাবে আমরা অনেক আবেগ প্রবণ, আমরা কিন্তু একজন আরেকজনের জন্য খুব করতে চাই, কিন্তু আমরা প্ল্যাটফর্মটা পাই না, যে কারণ সেই কথাটাই একটু আগে বলেছিলাম যে ঢাকা FM কে ধন্যবাদ যে এই এটা একটা প্ল্যাটফর্ম, সেখানে আসলে এই যে এরা চলে আসছে কাপড় চোপড় নিয়ে চলে
আসছে। এবং মোশাররফ করিম, আমি চাই যে আপনি প্রথম এই কাপড় ডেলিভার হচ্ছে অ্যাকচুয়ালি এই আজকের এই বছরের ক্যাম্পেইনের, যেখানে আমরা স্বপ্ন দেখেছি যে একজন পথশিশুও, একজন পথশিশুও এই শহরে বিনা কাপড়ে ঈদ করতে হবে না। প্রথম কাপড় ট্রান্সফর্ম হচ্ছে, আমি চাই যে আপনি আমাদের পক্ষ থেকে এই কাপড়টি গ্রহণ করুন, যেহেতু আপনি এই ক্যাম্পেইনের অংশীদার।
আমার বাবা মা কেউ নাই, তো আমি অনুষ্ঠানটা শোনার পরে আমার খুব খারাপ লাগে, তো আমিও একজন ধরতেবেলা একজন পথধারী সন্তানদের মতন, আমাকে এক সময় অনেক লোক অনেক আজে বাজে বকা বলে গালাগালি দিত, টোকা বলতো, অনেক কিছু বলতো, যার কারণে আমি মুখ বোঝা সহ্য করতাম। তো আমি এখন এই কষ্টটা না সহ্য করার পরে আমি এখানে চলে আসি হাইতে হাইতে আরামবাজার থেকে ঈদ তারিখ খাই, আমি রোজা রাখছি, তারপর আমি ইফতার খাই, এখানে চলে আসি দুয়ে পাঁচটা তারাবী নামাজ পড়ে আমি হাঁটা করি, তারপরে এখন আমি এখানে এসে পৌঁছেছি।
ভালোবাসাকে কিভাবে সংজ্ঞায়িত করবেন আপনি? আরো কেউ? জি আপনি। ওয়ালাইকুম আসসালাম, জি কথা বলুন।
মোহাম্মদ শহীদুল ইসলাম, নর্দা থেকে আসছি। কি বলবো, বলার ভাষা নেই। আমি মার্কেটিং এ জব করি, ঠিক আছে, আমি টিউশনও করি, তারপর আমি ওখানে দেখি কাছের মেয়েদের অবস্থা, ঠিক আছে, কিভাবে অত্যাচার করে যা আমি বলতে পারবো না, মনে হয় না তারা বিশ্বাস করে না, তারা যে মানুষ, ঠিক আছে, যেটা রিয়েলি কথা, বড় লোকেরা ঠিকই গরিবদের মানুষ বলে মনে করে। ওদিনে মার্কেটে কাজ করতেছি, সেদিনে শুনলাম কি বড় লোকেরা আলাদা চল আর কাজের লোকের জন্য আলাদা চল, তখন আমি অনুভব করলাম আসলে তোমরা কাজের লোক থেকে কি খাবা বলো, তারা তোমাদের, তোমরা যদি তাদেরকে দুই চোখে দেখো তাহলে তোমাদেরকে তারা কয় চোখে দেখবে। আমি একটুকুই বলবো যে আমরা সবাই মানুষ, আমাদের ভিতরে রক্ত সবার এক, তাই দয়া করে তোমরা যাদের যাদের কষ্টে খাবার খাও তাদের উপর তোমরা এভাবে অত্যাচার করো না, ঠিক আছে, তারাও মানুষ। এই কথাটা আমি বলতে চাই সবাইকে, আমরা যদি সবাইকে মানুষ হিসাবে মনে করি তাহলে আমাদের পৃথিবীটাকে আমরা স্বর্গ পরিণত করতে পারি।
সেই সপ্তাহে থাকবো, অনেকেই অপেক্ষা করছে। আর ছেলেটাকে দেখে আমার কষ্ট হচ্ছে। কি নাম তোমার? যে নাম বলে গেলে এখনই, কি নাম? রায়হান। রায়হানের চোখ দিয়ে পানি পড়তে আছে। মোশাররফ করিম পরম মমতায় দেখলাম বুকের মধ্যে জাপটে ধরলো তাকে, ইনফ্যাক্ট সেটিও রায়হানের জন্য জীবন অনেক বড় পাওয়া। মোশাররফ করিম হয়তো মনে মনে ভাবছেন যে এই ভালো লাগা, এই ভালোবাসার জন্যই তো সবকিছু। যে আপনার নাম?
আমার নাম মাসুদ।
মাসুদ কোথা থেকে আসছেন?
জামালপুর, আসছি নর্দা, পরে দেশাত আসলাম।
আচ্ছা জি, আপনি আরো আছেন, প্লিজ চলে আসুন, একে একে নাম বলুন, এবং আমরা এই দারুণ এক মুহূর্তের সাক্ষী হতে চাই, এবং আমি আশান্বিত যে চমৎকার কিছু হতে যাচ্ছে আবার। জি আপনার নাম?
ছবি তুলে হয়েছেন সাহিদ। আমি বিজ্ঞান কলেজে পড়ি ইন্টার ফার্স্ট ইয়ারে, আমি ফার্মগেট থেকে আসছি।
মোশাররফ করিম, থ্যাংক ইউ। এই ইয়াংস্টার গুলোর উপর কিন্তু বাংলাদেশে অনেক নিরাপদ আমরা বলতে পারি।
তার মানে হচ্ছে যে কথা কিন্তু মানুষের হৃদয়ে পৌঁছায়। সময় বলি কিন্তু যে ইয়াংরা এরকম হয়ে যাচ্ছে, অমন হয়ে যাচ্ছে,
ভুল কথা আছে,
সেটা না আসলে মানুষের মনে কিন্তু পৌঁছায়
সবগুলো, কিন্তু 20-25 বছর বয়সের মধ্যে।
এবং আমরা তো সাকসেসফুল হব
এক্স্যাক্টলি আমরা দেখতে পাচ্ছি আমাদের সফলতা এদের চোখে মুখে মশাই করে আপনাকেও কিন্তু আমি আদর প্রবল হতে দেখলাম আপনি একরকম উত্তেজিত হয়ে উঠেছিলেন যে আমি জানি যে এরকম ঘটবে ব্যাটারিটা রাতের বেলা একটা দেড়টা বাজে চোখের সামনে দেখতে পাবো এই অনুভূতিটার কাছ থেকে এবং আমরা আমরা আসলে কিন্তু রাইটলি চিন্তা করেছিলাম করেন যে আপনাকে সাথে নিয়ে এসে আমরা এই প্ল্যানটা করবো যাতে করে সবাই মিলে সবার কাছে এই কথাগুলো পৌঁছে যায় খুব সাধারণ মানুষের খুব কাছাকাছি থাকে মশাই করেন যে কারণে এই তথ্যগুলো এই আহ্বানগুলো এমন ভাবে স্পার্ক করে এদেরকে যে কারণে রাত একটা বাজে সবাই ছুটে এসেছে আপনার কাছে আপনাকে বুকে জড়িয়ে ধরছে জীবন সত্যি অনেক মূল্যবান এরা আপনার পাশে আছে তাই এরা আপনাকে ভালোবাসে তাই এভাবে আপনারা আসতে থাকুন আপনাদের কন্ট্রিবিউশন দিতে থাকুন এভরি সিঙ্গেল কন্ট্রিবিউশন কাউন্ট আমরা আবার ধন্যবাদ করতে যাই আবার কথা বলবো কথা বলার চিন্তা থাকবে আপনি আপনার আপনাদের কথা আমি অবশ্যই শুনবো
সবার কথা
অবশ্যই শুনবো মোশাররফ করিম আপনাদের উদ্দেশ্য কোনো কিছু বলছে সেই কথাগুলো শুনুন একটা কথা একটা মিনিটে শেষ করেন
আপনি এই ব্যাপারে শুনলাম যে আজকে একটি বাচ্চাকে হাজির করা হয়েছে শিক্ষা গুলো আমি কয়েকটি ড্রেস আর কি দিতে চাই বাচ্চাদের জন্য
অনেক ধন্যবাদ আহাদের কথা বলছে বেসিক্যালি আহাদ অলরেডি আছে
আর তোমার নামটা আরেকবার একটু বলো
আমার নাম সাইদ ইহতেশাম মাহিম
ইহতেশাম আপনাকে গাইড করছি এবং আমাদের কাছে কাপড়গুলো পৌঁছে দেন মোশাররফ করিম ভালো লাগা ভালোবাসা মহব্বত টান বহু কথা বলছিলাম চোখের সামনে দেখেন
সেটাই আমি তো আসলে আপনি জানেন যে আমি শুটিং থেকে
জি
আসলাম এবং মোবাইল থেকে
অনেক ক্লান্ত ছিলেন
হ্যাঁ অনেক ক্লান্ত ছিলাম এবং এখানে এসে খাওয়া দাওয়া করলাম তারপরে আমরা কথাবার্তার মধ্যে ঢুকে গেলাম তা আমার এখন আর কোনো ক্লান্তি কাজ করছে না এবং আমার অলরেডি আমার অনুভূতি যে আমরা কিছু একটা করছি এবং সেটা ভালো কিছু এটা একদমই আমি চিন্তা করতে পারিনি আসলে লাইভ হওয়ার কারণে এরা সবাই যে এখানেই আছি চলে আসলো সবাই বিরাট ব্যাপার বিরাট ব্যাপার এটা কিন্তু এক্সাম্পল কিন্তু
অনেক পজিটিভ কাজ একটা পনেরো বাজে এবং যারা আসতেছে তাদের বয়স 20-25 মধ্যে ইয়াংস্টার যাদের উপরে তাকিয়ে আছে বাংলাদেশ আমরা কিন্তু আসলে চাইলেই পারি সমস্ত কিছুকে পরিবর্তন করে দিতে মোশাররফ করিম আপনি আপনার এখনকার যে জীবন সেগুলো সম্বন্ধে যদি একটু ওভারভিউ দেন
এখনকার জীবন তো ব্যস্ততার জীবন
তার বাইরে ব্যক্তি জীবন নিয়ে যদি কিছু ওভারভিউ দেন
ব্যক্তি জীবন এমন জায়গায় এসে পৌঁছেছে সেটা হচ্ছে যে বাসায় ফেরা খাওয়া দাওয়া করা তারপরে মানে একটা বইটি হাতে নিয়ে শুয়ে পড়া বা কখনো হয়তো বই ছাড়া শুয়ে পড়া আবার ঘুম থেকে উঠে বেরিয়ে পড়া আমি ঠিক বাজারের খোঁজ খবর রাখতে পারি না যে আমি ঠিক জানি না যে রিক্সা ভাড়া কত আমি ঠিক জানি না যে চালের দাম কত মানে সেই সুযোগটা আর হচ্ছে না তো এটা আমার একটা অতৃপ্তি কাজ করছে যে জীবনকে উপভোগ করা যায় জীবনের স্বাদটা গ্রহণ করা তো সেটা তো এগুলোর মধ্য দিয়েই তো আপনি দৈনন্দিন জীবনের এই যে বাজার করা রান্না করা খাওয়া বেড়ানো সবকিছু মিলিয়েই তো আসলে জীবনটা তো সেটা একদম সত্যি কথা হচ্ছে সেটা আসলে
ভালো বাচ্চারা অনেক ডিপ্রাইভ হচ্ছে এটা কি মনে হচ্ছে কখনো বা মনে হয়
সত্যি কথা সেটা আমি মিস করছি তবে এর হ্যাঁ কিন্তু এর মাঝখানে যখন ওই সময়টা পাই যেমন কুয়াকাটায় শুটিং এ গেলাম আমি
আচ্ছা
তো শুটিং এ গেলেও আমি আমার স্ত্রীকে নিয়ে গেলাম এরকম হয় আবার যখন আমার ছুটিটাও হয় যে 2-3 দিন কাজ নাই তখন হয়তো কোথাও চলে গেলাম না সবার সঙ্গে কাটালাম এই কিন্তু ঠিক সামাজিক জীবনযাপনটা পুরোপুরি হচ্ছে না আসলে ওই যে বললাম না যে বাজারে যাওয়া হচ্ছে না ওই যে মানে পাঁচজনের সঙ্গে যে মেশামেশিটা সেটা ঠিক করে
কিন্তু আপনি তো অনেকটা আমার যদ্দূর ধারণা আমি যদ্দূর বুঝি আপনাকে যে যৌথ পরিবার নট অনলি ইমিডিয়েট এক্সটেন্ডেড ফ্যামিলি তাদের খোঁজ খবর রাখা তারা আপনার প্রতি অনেক ক্ষেত্রে ডিপেন্ড করে তাদের বিভিন্ন প্রয়োজনে অপ্রয়োজনে তাদেরকে চালিয়ে নেওয়া এইরকম ধরনেরই একটা ক্যারেক্টারিস্টিক আপনি যদ্দূর আমার ধারণা সেই ব্যাপারগুলো কি মেনটেন করা হয়েছে না এখন
প্রয়োজন প্রয়োজন অপ্রয়োজনে বা ডিপেন্ড করা তো হচ্ছে সবচেয়ে বড় কথা একসঙ্গে থাকা আর কি
জি জি
ওটা তো আমি আগেই বললাম যে ব্যাপারটা অনেকটা এইরকম মানে আমার ভালো লাগে যে অনেকজন একসঙ্গে থাকতে পারাটা, তো সেটা তো আসলে ওই যে বললাম টকঝাল বৃষ্টির মতোই সবই আছে, মানে তীব্র ভালোবাসা আছে, ঝগড়া আছে, পুনর্মিলন আছে, সেটা অনেক একটা টৈটুম্বর অবস্থা এবং ওটা দারুণ ব্যাপার। এবং আমার কাছে মনে হয় যে এটা হৃদয়কে বড় করে, এটা ভালোবাসতে শেখায়।
এবং আমরা আপনাকে প্রচন্ড ভালোবাসি, সেই ভালোবাসা নিয়ে অনেকেই কিন্তু প্রচুর টেক্সট পাঠাচ্ছে, কিছু টেক্সট আমরা নিয়ে নিই।
জি গুরু, অনেকেই অনেকের ভালো লাগা ভালোবাসা জানাচ্ছে, এবং বিশেষ করে অনেকেই জানাচ্ছে যারা এত রাতে আমাদের স্টুডিওতে এসে আমাদের সেই কাপড়গুলো বিতরণ করলো আমাদেরকে, তাদের জন্য অনেক শুভেচ্ছা জানিয়েছে, বলেছেন যে তারাও হচ্ছে আমাদের এই বিশাল টিমের একজন মানে মেম্বার, আমাদের এই যারা লিসেনার তারা নিজেদেরকে আমাদের মধ্যেই আমাদের মেম্বার হিসেবেই তারা গণ্য করে, এবং তারা বলেছেন আমাদেরকে প্রতিনিধিত্ব করছিল সেই মানুষগুলো যারা আজকে এত রাতে স্টুডিওতে উপস্থিত ছিলেন, আছেন আমাদের সাথে বাঁধন, এবং অনেকেই আছেন বিশেষ করে বলছেন যে খুব বেশি ভালো লাগছে আজকের এই কথাগুলো শুনতে। নীরব আছেন আমাদের সাথে, বলেছেন যে আমিও পারি একজনের জীবন বদলে দিতে, অবশ্যই সাহায্য করব সেই পথ শিশুদের। আছেন আমাদের সাথে মারুফ, তিনি বলেছেন যে মোশারফ ভাইকে আমি যেন সালাম জানিয়ে দিই, তার পক্ষ থেকে অবশ্যই জানিয়ে দিচ্ছি। আছেন আমাদের সাথে শিকদার আছেন, তিনি বলেছেন যে সিকান্দার বক্স এখন ঢাকা এফএম 90.4 এ। আছেন আমাদের সাথে হুমায়ুন কবির, তিনি বলেছেন মোশারফ ভাইকে অনেক বেশি ভালোবাসি এবং গুরুকেও। শিহাব আছেন আমাদের সাথে, তিনি বলেছেন ভাই আপনি আমার ফেভারিট পারসন, একদমই একদমই ফেভারিট। আছেন আমাদের সাথে নীরব, সে বলেছেন মোশারফ করিম ইজ দ্য বেস্ট ইস্ট অর ওয়েস্ট। আছেন মিজানুর রহমান, তিনি বলেছেন যে ভালোবাসার বাংলাদেশে গুরু মোশারফ করিমকে আনানোর জন্য আপনাকে অনেক অনেক বেশি অভিনন্দন, এবং অনেকে অনেক কিছু লিখছেন, এবং বিশেষ করে আরেকটি কোশ্চেন মোশারফ ভাইয়ের জন্য, তিনি কোশ্চেনটা হচ্ছে মোশারফ ভাইয়ের এই ঈদে কি নাটক মুক্তি পাচ্ছে সেটা অনেকে জানতে যাচ্ছে।
কি না কি কি নাটক সেটা মনে হয় সহজতর কোশ্চেন হতে পারে মোশারফ করিম।
হ্যাঁ, অনেকগুলো নাটকই তো আসবে, আমার এই মুহূর্তে যেগুলো মনে পড়ছে সেগুলো বলি। যেমন মাসুম রেজার লেখা সালাউদ্দিন লাভলু ডিরেকশনে আসছে লায়েক চান, এটা একটা সিরিজ, ছয় পর্বের হতো। সাগর জাহানের সিকান্দার বক্স, তারপরে রেজন রানীর সিকান্দার বক্সও কয়েকটা পর্বের, আর সিকান্দার বক্স সম্পর্কে আপনারা সবাই কম বেশি ওয়াকিবহল।
রানীর
রেজন রনির করলাম বিহাইন্ড দ্য ট্র্যাপ, এটা আমরা কুয়াকাটা শুটিং করলাম, এটাও সাত পর্বের নাটক, এটা এনটিভিতে। আর সিকান্দার বক্স যাবে বাংলা ভীষণে। এছাড়া আজকে যে নাটকটা করে আসলাম বাংলা ভীষণে যাবে, এটার নাম হচ্ছে ঝালখোর।
এটাও কি কয়েক পর্বে সিরিজ?
না, এটা এক ঘন্টার। গত ঈদে চাখর নামে একটা নাটক গিয়েছে, এটা ওই নাটকের সিকুয়াল। এই নাটকটার জন্য আমি আরো অনেক কাজ করলাম, এই মুহূর্তে মনে পড়ছে না, এক ঘন্টার কাজ অনেক হয়েছে। সামনে আরো
খুব স্বাভাবিক প্রচন্ড ব্যস্ত শিডিউলের ভেতর দিয়ে আপনাকে যেতে হয়। আমরা কথা বলছি মোশারফ করিমের সাথে, যেখানে আমরা তার ব্যক্তি জীবনের বহু প্রসঙ্গ তুলে এনেছি।
ঝালখোর নাটকের ডিরেক্টরের নাম বলা হলো না,
যে যে
রাইটারের নামও বলা হলো না, এটা হচ্ছে আশরাফুল চঞ্চল,
আশরাফুল চঞ্চল
ওর লেখা, আর ডিরেকশন হচ্ছে মারুফ পিঠু।
মারুফ পিঠু, এবং আপনি মোটামুটি যারা আমাদের প্রথিত দশা ডিরেক্টর এবং লেখক আছেন তাদের সাথে কাজ করছেন, অলরেডি দামগুলো উঠে এসেছে সাগর যান, ধরুন ইটস এ ব্লাস্ট, নাওয়েদেজ, সালাউদ্দিনের কথা বলায় বাহুল্য, এরকম অনেকের সাথেই কাজ করছেন। এবং আমরা কথা বলছি মোশারফ করিমের সাথে, এবং সেই ফাঁকে ফাঁকে আমরা কিছু টেক্সট নিচ্ছি, যেটা মোশারফ করিমকে দেখে আমি অবাক হচ্ছি যে থাউজেন্ডস অফ টেক্সট সবাই শুধু মোশারফ করিমের সাথে একাত্মতা পোষণ করছে। কিন্তু একাত্মতা সত্যিকার অর্থে একাত্ম হয়ে যায় যদি মোশারফ করিম যেটা চাচ্ছেন, মোশারফ করিম যেভাবে দেখছেন, বা মোশারফ করিম যা ভাবছেন এই পথ শিশুগুলোকে নিয়ে, আপনার ভাবনাও আপনার চাওয়াও।
অনেকেই তো টেক্সট করছেন, তো সবার প্রতি একটা স্বনির্বন্ধ অনুরোধ আর কি, আমাদের এই কাজটার সঙ্গে আপনারা সবাই যদি সামিল হন তাহলে
অনেক আনন্দিত হব, আমাদের অনেক ভালো লাগবে, এবং আমার বিশ্বাস যে আপনাদেরও অনেক ভালো লাগবে, আপনাদের চাচ্ছি আমরা।
সেটাই, নির্ভয় যদি হতে চান মোশাররফ করিমের ভাষায়, মনটা যদি শান্তিতে পরিপূর্ণ করতে চান, সত্যি যদি চান যে ঈদটা আমার অন্যরকম হোক, তাহলে অবশ্যই কন্ট্রিবিউশন আপনি করুন। এবং আমরা মোশাররফ করিমকে সাথে নিয়ে কথা বলছি যে আপনার সিঙ্গেল কন্ট্রিবিউশন, আপনার সিঙ্গেল কন্ট্রিবিউশন আমরা পবিত্রতার সাথে এবং সততার সাথে সেই মানুষগুলোর কাছেই পৌঁছে দিব যে মানুষগুলোকে মাথায় রেখে আপনারা কন্ট্রিবিউট করছেন। আমরা গ্যারেন্টি দিয়ে বলছি যে একটা লম্বা টানেল, যে টানেলটা অনেক অন্ধকার আচ্ছন্ন, যেখানে বিশ্বাসের জায়গাটা খুবই সীমিত, সেখানে প্রাণা ভালোবাসা বাংলাদেশের স্টুডিও কিছুটা হলেও সে আলোর ঝলকানি দেখাতে সক্ষম। একটা সিঙ্গেল কন্ট্রিবিউশনও কোনোভাবেই আপনাদের কোনোভাবে অন্য কোনোভাবে মিস ইউজ হবে না, সেই গ্যারান্টিটা দিচ্ছি। কারণ এরকম প্রতিটি দশা মানুষ তখনই আমাদের সাথে একতা পোষণ করেন যখন তারা সরজমিনে জানেন যে এখানকার কাজগুলোর সাথে কোনো রকমের ফেক বা কোনো রকমের মানুষের বিশ্বাস নিয়ে প্রতারিত করবার কোনো সুযোগ নেই। এক্স্যাক্টলি, এবং সেই কথাটা আরেকবার আমি অন ইয়ারে অন ডকুমেন্টেড রাখতে চাইলাম আর কি, সেই কারণে আমি গ্যারেন্টি দিলাম সবাইকে সাথে নিয়ে। এবং এই কাজগুলোকে আমরা নিজেরাই তত্ত্বাবধান করি খুবই সম্ভব ভাবে, যাতে করে এই প্রবলেমগুলো না হয়। মোশাররফ করিম, এত রাতে আপনি বলছিলেন যে আমি এনার্জাইজ হয়ে গেছিলাম, আমি মোবাইল থেকে এসেছি, নিজে গাড়ি ড্রাইভ করেছি, আপনি খাওয়া দাওয়া করলেন আমাদের সাথে এখানে এসে, চোখের সামনে দেখলাম খুব স্বাভাবিকভাবে অনেক বেশি ক্লান্ত। তারপরেও এই যে মানুষের ছুটে আসা, ইয়াংস্টারদের ছুটে আসা,
এটা প্রমাণ করে যে আমাদের সামনের সময় অসাধারণ, এবং ডাক দিলেই, ভালো কাজের জন্য ডাক দিলেই পাওয়া যাবে।
আপনার ডাকটা কিন্তু
তৈরি হয়ে আছে,
কিন্তু সবার পিছনে তো মানুষ দৌড়াবে না, আপনার মতো কিছু মানুষের ডাক দেওয়াটা খুব জরুরি। আপনাকে কিন্তু আমার অনুষ্ঠানের আমি কথাটা নিয়ে নিই এখন, আমরা কিন্তু যখন ডিস্ট্রিবিউশনে যাব কালেকশন পর্যায়ে এখন কোন পর্যায়ে আছে এবং কাজগুলো আমরা কিভাবে করছি, প্রতি মুহূর্তের আপডেট আপনাকে দিব। আমরা কিছু টেক্সট নিয়ে আবার ফিরে আসছি।
অবশ্যই গুরু, বিশেষ করে ভালোবাসার কোনো শেষ নেই এবং ভালো লাগারও কোনো শেষ নেই। রাকিব আছেন আমাদের সাথে, বলছেন যে মোশাররফ ভাই আমাদের সাথে কাজ করছেন এবং আমরা সকলে মিলে ভালো একটা কাজ করব, এটাই আমাদের আশা, এটাই আমাদের স্বপ্ন, এবং এই স্বপ্ন অবশ্যই পূরণ হবে রাকিব, এটা আমি জানি। এবং দেখতে পাচ্ছি আছেন আমাদের সাথে ববি, তিনি বলেছেন মোশাররফ ভাই একটা ডায়লগ যদি আমাদের দিতেন আপনার নাটক থেকে অনেক 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 বেশি খুশি হতাম, প্লিজ গুরু একটু যদি বলেন।
টেলিভিশন নাটকের যেগুলো অনেক সংলাপই ইম্প্রোভাইজ, আর এত নাটক করা হয় একদম, আমি সত্যি কথা বলছি মনে রাখা এখন এই মুহূর্তে কোনো সংলাপ নাই, যদি মাথায় কোনো সংলাপ থাকতো আমি অবশ্যই বলতাম, আমি দুঃখিত।
আচ্ছা, আছেন আমাদের সাথে ইমতিয়াজ খান, তিনি বলেছেন মোশাররফ ভাই অভিনয় করলে মনে হয় তিনি অভিনয় করছেন না, মনে হয় একদমই সত্যি সেটা। আছেন আমাদের সাথে বাপ্পি তালুকদার, কিছু ডায়লগ বলেছেন সে, মজার কিছু ডায়লগ। আছেন আমাদের সাথে মাহবুব হাসান, তিনি বলেছেন যে আচ্ছা মোশাররফ ভাই আপনার জীবনে কি বড় কোনো কষ্ট আছে, থাকতে গিয়ে সেটা আমাদের সাথে শেয়ার করা যায়।
দেখা যাক মোশাররফ ভাই।
আচ্ছা, কষ্ট তো কষ্টই, বড় কষ্ট
মোশাররফ কে ছুঁয়ে দেখবো না আজকে।
হ্যাঁ, সে তো ঠিক আছে, বড় কষ্ট, বড় কষ্ট না, বড় কষ্ট নাই, আর কষ্ট থাকতে নেই, কষ্ট পুষে রাখতে নেই, সেটাও একটা বড় কথা। এগিয়ে যাওয়াটা আসলে বড় কথা। হ্যাঁ, কষ্ট পুষে রাখা মানে একটা ইলিউশনের মধ্যে থাকা, ইলিউশন মানে মায়া, মায়া মানে মিথ্যা।
অনেক কথাই আসলে আমার মাথার উপর দিয়ে গেছে, বাট কথাগুলো আমি কুক করে রেখেছি আমার মাথায়। ইলিউশন মানে হচ্ছে মায়া, আর মায়া মানে মিথ্যা।
কষ্ট পুষে রেখে লাভ নাই, আসলে দৌড়াতে হবে।
মার্চ অন, মার্চ অন, মার্চ অন।
তালুকদার আছেন আমাদের সাথে ময়মনসিংহ ভাষায়, তিনি কিছু একটা লেখার চেষ্টা করেছেন, আমি পড়ার চেষ্টা করছি। আপনারে আমারে এমন কথা কইনা যে আমি কাইন্দা দিয়াম, আইনে সবাই ভালো আইসন, কেরে ভালা তাইসন নে আমি অনেকেই আছেন দেখতে পাচ্ছি। আর হানাও আছেন আমাদের সাথে, আমাদের সাথে আছে এমডি ইব্রাহিম, তিনি বলেছেন বস আমি বললে বোঝাতে পারবো না আপনাকে কতটা ভালোবাসি, আমার এস এম এস না পড়লে আচ্ছা অনেক বেশি রাগ করবো, আচ্ছা রাগ করে সেই সুযোগটা দিলাম না, এস এম এস টা পড়ে দিলাম। বাঁধন আছেন আমাদের সাথে আর বলেছেন অনেক 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 বেশি ভালোবাসি এবং ডায়লগ গুলো বিশেষ করে অনেক বেশি ভালো লাগে। আছেন আমাদের সাথে আলম, তিনি বলেছেন যে আজকে অনেক বেশি ভালো লাগছে, খুব ভালো একটা কাজ জানতে পারলাম এবং নিজে অবশ্যই আচ্ছা নিজে আমি অবশ্যই পার্টিসিপেট করবো।
ওনার নাম কি?
ওনার নাম হচ্ছে আলম।
আলম, থ্যাংক ইউ।
আছেন আমাদের সাথে আবু কালাম, তিনি বলেছেন যে মোশাররফ ভাইয়ের তুলনা হয় না। নুরুল ইসলাম আছেন আমাদের সাথে, তিনি বললেন যে এই ক্যাম্পেইন কবে থেকে শুরু হবে, অলরেডি শুরু হয়ে গেছে, আপনি কিন্তু এক্ষুনি জয়েন করতে পারেন। মামুন আছেন আমাদের সাথে, তিনি বলেন যে আগের বারও আমি ক্যাম্পেইনের সাথে যুক্ত ছিলাম, এবারও যুক্ত থাকবো। আছেন আমাদের সাথে হোসেন, তিনি বলেছেন যে খুব বেশি ভালো লাগছে আজকের অনুষ্ঠানটা শুনতে এবং আজকের অনুষ্ঠানটা অনেক বেশি অন্যরকম এবং মানুষের পাশে মানুষ হিসেবে আমরা দাঁড়াবো, এটাই তো আমাদের উচিত, তাই না?
এবং আমরা চাই যে আপনারা বেশি বেশি করে কন্ট্রিবিউট করুন এবং কন্ট্রিবিউশন যে করতে চান সেই কথাটা আমাদেরকে জানাতে পারেন। আমাদেরকে টেক্সট করুন www.facebook.com/dhaka-fm904 এবং চাইলে কিন্তু ফোন করতে পারেন। আমি আছি, সাথে আছেন সেই ড্রিমিং পার্সোনালিটি মোশাররফ করিম, তার সাথে আপনারা ফোনে কথা বলতে পারেন, তাকে ইনফ্যাক্ট বলে ধন্য হতে পারেন যে আপনি কি কন্ট্রিবিউশন করতে চান। এবং আমাদের টেলিফোন নাম্বার
অবশ্যই জানিয়ে দিচ্ছি, আপনারা কন্ট্যাক্ট করতে পারেন যদি এই আমাদের ইনফরমেশন ম্যাটারে আপনি কন্ট্যাক্ট করতে চান, বা যদি আপনি সরাসরি এই মুহূর্তে কথা বলে ফেলতে চান তার জন্য নাম্বারটি জানিয়ে দিচ্ছি 0961-904-904। আরেকবার জানিয়ে দিচ্ছি, আপনার প্রিয় তারকা অভিনেতা মোশাররফ করিম কিংবা আমাদের সকলের প্রিয় গুরু এতেশামের সাথে যদি আপনি সরাসরি কথা বলতে চান তাহলে অবশ্যই যোগাযোগ করুন 0961-904-904 এই নম্বরে। এন্ড অনেকেই আছেন, বিশেষ করে রাজন যুক্ত হয়েছেন, বলছেন এই ধরনের ভালো কাজে যুক্ত হয়ে খুব বেশি ভালো লাগছে। সরকার আছেন আমাদের সাথে, বলছেন যে অনেক বেশি ভালো লাগার একটা কাজ, সবসময়ই পাশে থাকবো, বাধা করছি।
আমি চাইবো সুমনা যে সেই ধরনের টেক্সট গুলোকে এন্টারটেইন করা হোক, যে টেক্সটে কন্ট্রিবিউশনের কথা আছে, কিন্তু আমরা এখন মুখে আছি কে কত বেশি কন্ট্রিবিউট করতে পারেন এই পথ শিশুদের জন্য। কারণ আমরা জানি যে আমরা প্রতিজ্ঞা করেছি, আমরা স্বপ্ন দেখেছি একজন পথ শিশু ঈদের পোশাক ছাড়া যেন ঈদ করতে না হয়। একটি ফোন কল, আমরা ফোন কলটা নিয়ে নিই। হ্যালো, আসসালামু আলাইকুম।
হ্যালো, আসসালামু আলাইকুম গুরু।
ওয়ালাইকুম আসসালাম, কে বলছেন, কোথেকে বলছেন? জি, কে বলছেন?
আমার নাম মোহাম্মদ জাকির হোসেন গুরু।
জাকির সাহেব, আমাদের সাথে আমাদের প্রাণের মানুষ মোশাররফ করিম আছে, কি বলতে চান তাকে?
জি গুরু, মোশাররফ করিমের জন্য তো শুনতেছি গুরু।
জি জি, উনি শুনছে আপনার কথা, কথা বলুন। হ্যাঁ বলুন বলুন।
হ্যাঁ গুরু, আপনি যে
মোশাররফ করিম আপনার সাথে কথা বলছে, আপনি কথা বলুন জাকির সাহেব।
হ্যাঁ হ্যাঁ ঠিক আছে।
হ্যাঁ বলেন। বলছি দুজন কি বলছেন নাকি?
জি 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 জি। হ্যালো,
কথা বলুন জাহিদ সাহেব। হ্যাঁ জাহিদ বলেন। আচ্ছা,
আমরা একটু মনে হয় লাইনের সমস্যা হচ্ছে, একটু নয়েজ হচ্ছে মোশাররফ ভাই, উই আর এক্সট্রিমলি সরি ফর দ্যাট। আমরা লাইনটা ডিসকানেক্ট হয়ে যাচ্ছে ভাই, আনফরচুনেটলি। আমরা পরবর্তী ফোন কলের জন্য ওয়েট করব এবং সেই ফাঁকে টেক্সট আমরা নিতে থাকবো। আর মোশাররফ ভাই, আপনার এই যে আবহাওয়া এটা অনেক বেশি কাজও দিয়েছে আর কি। আমরা কিন্তু প্ল্যান করছিলাম, ইনফ্যাক্ট যখন আমরা ব্রেন স্ট্রোমিং করছিলাম প্রোগ্রাম নিয়ে, তখন আমরা ভেবেছিলাম ইনফ্যাক্ট যে কোন মানুষটি মানুষের খুব কাছাকাছি, আমরা তো প্ল্যান করতেই পারি, তাই না, ভালো কাজের জন্য। তখন আমরা আমাদের কাছে মনে হয়েছে যে এই মানুষটিকে নিয়ে আসি এবং এই মানুষটির মধ্য দিয়ে আমরা কিক অফটা করি। ইনফ্যাক্ট এর আগের প্রোগ্রামে
আমি হ্যাপি, আমি আসলে আসতে পেরে আমার অনেক ভালো লাগছে, এরকম একটা কাজের সঙ্গে যুক্ত হতে পারা, ধন্য মনে করছি
নিজেকে। ভাই আপনি আরো ধন্য হবেন, আরো এবার করবেন, রাত বাজে প্রায় দেড়টা বাজতে চললো, দেখেন কত মানুষ কোথায় কোথায় থেকে চলে এসেছে।
হ্যাঁ,
কি অদ্ভুত ব্যাপার,
একটু বলুন।
আমি লেখা, আমি অলেখদের থেকে আসি, আমি একটা টেলারের দোকান, আমি একটু কিছু কাপড় নিয়ে আসছি। আগবার আসছিলাম, মানে প্রায় 8 পিস কাপড় নিয়ে আসছি দিছি, তারপর আপনার সাথে কথা বলতেন বাইরে কথা বলছি।
আপনার আসার কথা শুনে টিকতে পারলাম না, আমার গ্রামের বাড়ি বইছেন, খুব বড় একটা ফ্যান।
থ্যাংক ইউ।
আপনার প্রত্যেকটা নাটক, মানে আপনার যে কথা, আপনার কথার ধরন, মানে বিশ্বাস করবে না, আমার মনটা একদম ভয় ফেলাইছে একদম প্রথম থেকে। আপনার কথাগুলো শুনতেছি, একটা ছোট বাচ্চা ছিল, ওর কথাগুলো শুইনাটা নিয়েছিল, কথাগুলো শুনে আমার খুব কান্না পাইছিল, কথা বলার বাইরে। আপনার মানে
আমার লাগছিল
বলতে পারতেছি না আর কিছু, আপনার এত বড় ফ্যান আমি।
থ্যাংক ইউ জি, অনেক ধন্যবাদ। আরেকজন আছেন জি, আপনি কথা বলুন, এই যে মাইক্রোফোনে চলে আসুন, এই মাইক্রোফোনে চলে আসুন।
আমার নাম নারায়ণ, আমি মুম্বাই থেকে এসেছি, টেলারে কাজ করি। মানে তারপর মানে শুনে ওই আজকে যাই, আজকে গুরু মানে প্রথমে শুরু করছি অনুষ্ঠানটা ওই পথ শিশুদের জন্য, তখন মানে গত বছর আসছিলাম, আসার পরে মানে আপনার সাথে দেখা করতে পারিনি, কাপড় দিয়ে গেছিলাম, এই জন্য আসা।
ধন্যবাদ সবাইকে, অনেক অনেক কৃতজ্ঞতা। আমি অনুরোধ করছি যারা পেট্রোলের ডিউটিতে আছেন, প্রশাসনের লোকজন, এই মানুষগুলো হয়তো ফিরে যাবে, তখন যদি যৌক্তিক কোনো কারণ না থেকে থাকে তারা যেন নির্বিঘ্নে বাসায় ফিরে যেতে পারে, সেই প্রার্থনা বা সেই আশা করব। এবং কাপড় এখন দিচ্ছেন, আমরা ইনফ্যাক্ট স্টুডিওতে যে আবহটা সেটা হচ্ছে যে পোশাক কর্মীর সাথে খুব ক্লোজলি ছবি তুলছেন তারা এই পোশাকটা হ্যান্ড ওভার করতে গিয়ে। এবং সাহেবকে আবারও আমি ধন্যবাদ জানাচ্ছি, ধন্যবাদ জানানোর কোনো শেষ নাই অ্যাকচুয়ালি, যার কারণে এত রাতে অনেক ধন্যবাদ, অনেক ধন্যবাদ, অনেক ভালো থাকবেন, আপনারা আছেন তাই হয়তো আমরা এরকম বড় বড় স্বপ্ন দেখি এবং বড় বড় স্বপ্ন বাস্তবায়ন হতে দেখি। দেখেন কিভাবে বানের পানির মতো, কিভাবে জলোচ্ছ্বাসের মতো ভালোবাসা ওদেরকে টেনে নিয়ে আসছে। আমরা অনুষ্ঠানের একদম শেষের দিকে চলে এসেছি, আমরা মোশাররফ করিমের কাছ থেকে বিদায় নিতে চাই, মোশাররফ করিম অনুষ্ঠানের একদম শেষ মুহূর্তে, এবং আমরা এই যে কন্ট্রিবিউশন দেয়া এটা আমরা শুরু করলাম, এটা চলতেই থাকবে, চলতেই থাকবে। আর শেষ মুহূর্তে আপনার পক্ষ থেকে যদি আমাদের লিসনার্স কমিউনিটির উদ্দেশ্যে কিছু বলার থাকে এবং এই উদ্যোগটাকে ঘিরে।
হ্যাঁ, অলরেডি তো আমরা স্টুডিওতেই সাড়া পেলাম এবং সবাই যে মেসেজ পাঠিয়েছে সেখানেও আমরা কিন্তু যথেষ্ট সাড়া পাচ্ছি এবং
থাউজেন্ডস অফ ম্যাচ। হ্যাঁ, থাউজেন্ড,
এবং প্রত্যাশা করছি যে আসলে ব্যাপারটা ঘটবে, ইনশাল্লাহ ব্যাপারটা ঘটবে, কারণ আমরা এই ক্ষেত্রে আমাদের আমাদের উদারতাটা আছে এবং আমি আগেও বলেছি যে আমাদের সেই মনের তারল্যটা আছে এবং আমরা আসলে ঋদ্ধ হতে চাই এবং আমরা একজন আরেকজনের পাশে দাঁড়াই এবং আমরা বারবার দাঁড়িয়েছি, আমরা বারবার দাঁড়াব। ধন্যবাদ শ্রোতা মন্ডলীকে, ধন্যবাদ ঢাকা FM-কে আমাকে আপনারা ডেকেছেন এবং আমি আমার ভীষণ ভালো লাগছে। ধন্যবাদ সবাইকে,
আমরা আসলে সত্যি অনেক বেশি অনার্ট এবং আমরা আপনাকে সাথে নিয়ে প্রার্থনা করছি যে প্রত্যেকটি প্রাণ ভরে উঠুক ভালো লাগা নিয়ে, প্রত্যেকটি হৃদয় শাসিত হোক শুধুই ভালোবাসা দিয়ে। এবং আমাদের আজকে কিক অফ করলাম, সত্যিকারার্থে সাকিবকে আমরা কিক অফ করেছি গত সপ্তাহে, আজকে সেটা এক্সিকিউশন হতে দেখছে চোখের সামনে এই রাত বিরাতে, এটা চলতে থাকবে, চলতে থাকবে, চলতে থাকবে এবং আপনাদের এই টোটাল কন্ট্রিবিউশনটা নিয়ে আমরা পৌঁছে যাব সকাল সন্ধ্যা প্রতি মুহূর্তে পৌঁছে যাবো সেই পথশিশুদের জন্য। এবং অনেক ভালো থাকবেন, অনেক বড় করে বাঁচবেন, যেরকম ভালোবাসায় যেরকম ভালো লাগে আমাদেরকে মজিয়ে রেখেছেন মিস্টার মোশাররফ করিম, আমাদের ভালো লাগার উপলক্ষ খুব কম এই বাংলাদেশে, কষ্টের উপলক্ষের শেষ নাই। সেখানে আপনাদের মতো কিছু মানুষ আছে যারা স্রোতের বিপরীতে গিয়ে মানুষকে ভালো লাগা উদ্ভাসিত করে। ঠিক সবই পরিমাণ ভালো লাগা ভালোবাসার দোয়া আপনার জন্য। আপনি আপনার ব্যক্তি জীবনে অনেক বড় থাকেন, অনেক বড় করে বাঁচেন, তেমন করেই বাঁচেন যেমন করে আপনি স্বপ্ন দেখেন। স্রষ্টার কাছে চেয়ে নিচ্ছি আপনার জন্য ভালো লাগা, ভালো থাকা, সুস্থ থাকা, এবং দীর্ঘায়ু চেয়ে নিচ্ছি স্রষ্টার কাছ থেকে লক্ষ লক্ষ শ্রোতা বন্ধু সবাইকে সাথে নিয়ে। আমরা ধন্যবাদ জানিয়ে শেষ করছি এবং বিদায় নিচ্ছি আজকের এই লেজেন্ডারি পার্সোনালিটি মোশাররফ করিমের কাছ থেকে।
ধন্যবাদ সবাইকে।
আমি কিন্তু আপনার সাথে আছি বন্ধু, আপনার সাথে কথা বলবো আরো কিছুক্ষণ সময়, এবং আপনাদের কন্ট্রিবিউশন যদি এর মধ্যে আসে সেই কন্ট্রিবিউশনকে এন্টারটেইন করবো। ছোট্ট একটি বিরতি, ফিরে আসছে এখনই।
এতক্ষণ শুনছিলাম এত ভালোবাসার কথাগুলো, অনেকের ভালোবাসা পেলাম স্টুডিওতে আজকে, চাকুষ দেখলাম মানুষের ভালো লাগা ভালোবাসা। আর আপনিও কিন্তু ইচ্ছা করলেই পারেন এই ভালোবাসায় ভালো লাগা যুক্ত হতে। তার জন্য ছোট্ট একটি ছোট্ট কিছু অবদান এবং ছোট্ট কিছু ভালোবাসা। যাই হোক, লাস্ট বাট নট দ্য লিস্ট যেটা পড়তে চাই সেটা হচ্ছে কিছু ইনফরমেশন। কালই সকাল 10:00 বলাকা সিনেমা হলের সামনে রাফিং প্লাজার 5ম তলায় সাইফোর্সের নীলক্ষেত ব্রাঞ্চে ভার্সিটি ভর্তি প্রস্তুতির ইংলিশের উপর বিশেষ ভর্তি ক্লাস নেবেন সাইফোর্সের নির্বাহী পরিচালক ও বিশেষজ্ঞ টিচার এটিএম স্যার। বিস্তারিত জানতে কল করুন 01713432072। এবার ছোট্ট একটি ব্রেক, একটু পরে ফিরে আসছি, কোথাও যাবেন না।
This track was downloaded from fusionbd.com.
প্রাণব ভালোবাসার বাংলাদেশ।
কথা হচ্ছিল, আরো অনেক বেশি কথা হবে, বাট সময়টা আমাকে বলে দিচ্ছে 1:40। তো কিছুক্ষণ আর কথা বলবো ভালো লাগার ভালোবাসার অনেক কিছুরই। আর কথা বলতে বলতে কিছুক্ষণ আটকে যাচ্ছিলাম, কারণ আজকে ইমোশনাল, আর এত ইমোশন নিয়ে কথাগুলো বলছিলাম, দেখছিলাম কিছু মানুষের কান্না। আর যে মানুষগুলোর কান্না দেখছিলাম সেই বয়স কি তাদের কান্না করা উচিত, বা তারা মানে তাদের চোখে জল কি আমরা দেখতে পারি? কখনোই না। একটা 10-12 বছরের শিশু যার চোখে জল কখনোই হয়তো বা সহ্য করার মতো নয়। আজকে শাহিদা এবং আহাদের চোখে সেই পানিগুলোই দেখছিলাম, এবং কতটা দুঃখ, কতটা কষ্ট জীবন, কতটা দুঃখ এবং কষ্টের জীবন তাদের। আসলে ভাবতে অনেকটা বেশি অবাক লাগে, তো তারপরও বিশ্বাস করতে হয় এবং অনেক বেশি খারাপ লাগে আসলে, এতটুকুই বলবো। অ্যান্ড সবশেষে এটুকুই বলতে চাই, সেই ভালো লাগা সেই খারাপ লাগা সব কিছুকেই আমরা একেবারেই শেষ করে ফেলতে পারি একটা দিনের জন্য, কারণ ঈদের দিন সকলেরই অনেক বেশি খুশির দিন, এবং সেই দিনটায় আমরা তাদের জীবনটাকে অনেক বেশি খুশির এবং আনন্দের করে তুলতে পারি। তার জন্য ছোট্ট কিছু সাহায্য, এবং সাহায্যে সেই হাতটা বাড়িয়ে দিতে হবে। এবারও আমরা আগের বছরের মতো সেই উদ্যোগটা নিয়েছি। ঈদের দিন কোনো শিশুই, কোনো পথ শিশু কিংবা কোনো দুস্থ শিশু কিন্তু সেই পুরনো কিংবা কোনো জামা কাপড় বিহীন ইত্যাদি তার কাটবে না। আমরা তাকে নতুন জামা দিতে যাচ্ছি, এবং সেই উদ্যোগে আপনারাও কিন্তু পারেন আপনাদের সাহায্যগুলো আমাদেরকে পাঠিয়ে দিতে। তার জন্য আমরা অনেকটা বেশি তাকিয়ে রয়েছি আপনার দিকে, আপনার ভালোবাসার দিকে। অবশ্যই আপনার ভালোবাসাগুলো সাহায্যের মাধ্যমে আমাদের কাছে হাত বাড়াবে, আমরা সেটা জানি। তার জন্য যে কাজটি করতে হবে সেটি হচ্ছে সাহায্যের ঠিকানাটা জানিয়ে দিচ্ছি আমি, সেই ঠিকানায় আপনাদের সাহায্য পাঠাতে হবে। ঠিকানাটা হচ্ছে 45 নাবানা টাওয়ার গুলশান এক, এবং নাবানা টাওয়ারের 15 তলায় হচ্ছে ঢাকা এফএমের অফিস। সেখানে এসে সরাসরি যোগাযোগ করে আপনার সাহায্যটি আপনি প্রদান করতে পারেন। এছাড়া যদি আপনি ঢাকার বাইরে কিংবা কিছুটা দেশের বাইরে থাকেন এবং সাহায্য আপনার নিজের হাতে পৌঁছাতে না পারেন, আপনি কিন্তু কুরিয়ারের মাধ্যমে সেই সাহায্যটি পৌঁছে দিতে পারেন, সেটাই জানিয়ে দিলাম। এবং অবশ্যই সেই জিনিসটি মাথায় রাখতে হবে, এবং বেশি বেশি করে সেই মানুষগুলোর পাশে দাঁড়াতে হবে, কারণ আপনাদের ভালোবাসা, আপনাদের ভালো লাগাকে ঘিরেই আমাদের এত কিছু, এবং সেই মানুষগুলোর জন্য আমরা তো এই ছোট্ট কাজটি করতেই পারি। এবং আমাদের এই যে ক্যাম্পেইনটা, আমরা অবশ্যই সেটাকে সফল করবো,
এবং আপনার ভালোবাসা ভালো লাগার সেই মুহূর্তগুলোকে অবশ্যই অবশ্যই আমরা পাবো। অ্যান্ড এই মুহূর্তে ইনফরমেশন দিয়ে দিতে যাচ্ছি, সেটি হচ্ছে কালই সকাল 10টায় বলাকা সিনেমার সামনে রাফিং প্লাজার পঞ্চম তলায় সাইফোর্সে নীলক্ষেত ব্রাঞ্চে ভার্সিটি ভর্তি প্রস্তুতির ইংলিশের উপর বিশেষ ক্লাস নেবেন সাইফোর্সের নির্বাহী পরিচালক ও বিশেষজ্ঞ টিচার এটিএম স্যার। বিস্তারিত জানতে কল করুন 01713434320072। এবং লাস্ট বাট নট দ্য লিস্ট জানিয়ে দিতে যাচ্ছি, আপনার সাহায্য আমাদের অনেক 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 বেশি প্রয়োজন। এবং যেতে যেতে বলতে চাই, সেই মানুষগুলোর পাশে আমরা সবসময়ই থাকবো এবং আমাদের সাহায্যেই সেই মানুষগুলো বড় হতে পারে। তো অবশ্যই সেই সাহায্যের হাতটা আমরা বাড়িয়ে দিব, সেই আশাই রইলাম। একটা সপ্তাহ পর আবারও কথা হবে, ততক্ষণ পর্যন্ত শুনতেই থাকুন, সাথেই থাকুন। আর ততক্ষণ পর্যন্ত শুনতেই থাকুন, সাথেই থাকুন ঢাকা এফএম এ। বাট আমি কিন্তু একটু পরেই ফিরে আসি, তো কোথাও যাবেন না, সাথেই থাকুন।
এই শহরে আমাদের পাশে বাস করে অসংখ্য গার্মেন্টস শ্রমিক, যারা পোশাক শিল্পী, যারা আমার সেলাই বিনিময়, তাদের জন্যই আজকের এই গান সেলাই বিনিময়। সেলাই
দিদিমণি, দিদিমণি সেলাই দিদিমণি, ছাড়ো ছাড়ো চোখে সেই দিদিমণি, আরে দিদিমণি দিদিমণি সেলাই দিদিমণি, দিদিমণি এই শহরে তোমার পাশে আমিও যে থাকি, বোঝার চুপ সেলাই দিদিমণি, দিদিমণি দিও তুমি আমার ভালোবাসা, তোমার চোখে দেখি আমি রঙিন দিনের আশা, দিদিমণি খাটো তুমি ছড়াও দেহের খা, মহাজন দেখি তোমার আমের সাথী।
অসম্ভব সুন্দর একটি গান শুনছিলাম, আর বলছিলাম যে একটু পরে ফেরত আসবো এবং সেই অনুযায়ী ফেরত এসেছি। এবং সাথে আছেন অবশ্যই আমাদের সবার প্রিয় গুরু। বাট তার আগে যেটা পড়তে চাই সেটা হচ্ছে আপনাদের ভালোবাসা ভালো লাগার কিছু কথা। অনেকেই যারা লিখেছেন যে আমি সাহায্য করতে চাই বা আমি পাশে হাত বাড়াতে চাই, যেমনটি আছেন আমাদের সাথে অনেক বলেছেন, সবসময় পাশে থাকবো। এবং মোশাররফ করিম ভাইকে স্পেশালি সে থ্যাঙ্কস জানিয়েছে যে এ ধরনের একটি ক্যাম্পেইনের মধ্যে সে যুক্ত হয়েছেন এবং আমাদের সকলের সাথে আছেন। হাসিফ মাহমুদ আছেন আমাদের সাথে আছেন দুর্জয় দাস। এবং এই মুহূর্তে ফিরে যাচ্ছি গুরুর কাছে এবং অনেকটা বেশি ভালো লাগা থেকে।
আমরা আসলে কৃতজ্ঞতা জানাতে চাচ্ছি, অনেক ধন্যবাদ দিতে চাচ্ছি আপনাদেরকে যে আপনারা বরাবরের মতো রেসপন্স করা শুরু করেছেন, যার বড় একটি বহিঃপ্রকাশ যে এত রাত বিরাতে অনেকে ছুটে এসেছেন আমাদের স্টুডিওতে। তারা এসে জানাতে চেয়েছেন যে এই দারুণ মহৎ উদ্যোগের সাথে আপনারা আছেন এবং এই রাতে ছুটে এসেছে একটি সংস্থা, এই সংস্থা থেকে আমি পার্সোনালি চিনি, বি ফর অল। এই সংস্থাটি পথ শিশুদেরকে নিয়ে খুব ক্লোজলি কাজ করেন এবং তাদের দারুণ কন্ট্রিবিউশন ছিল গতবার যখন আমরা ক্যাম্পেইন করি পথ শিশুদের জন্য, ঈদের কাপড় কালেকশন করি, তখন তাদের চমৎকার কন্ট্রিবিউশন ছিল। ইনফ্যাক্ট তারাও জানান দিয়েছে এত রাতে পৌঁছে এখানে যে এবারও আমাদের সেই মহৎ উদ্যোগের সাথে তারা আছে। আমি ওয়েলকাম জানাচ্ছি উই ফর অল এই প্রতিষ্ঠানটির দুইজন রিপ্রেজেন্ট এখানে আছেন। জি, আপনাদের প্রতিষ্ঠানটিকে ঘিরে এবং আমাদের এই মহৎ উদ্যোগের সাথে আপনারা কিভাবে এবার একাত্রতা প্রশ্ন করছেন সে ব্যাপারে যদি কিছু বলেন।
ধন্যবাদ, প্রথমে ধন্যবাদ দিব ঢাকা এফএম 90.4 কে, তারপরে আমি ধন্যবাদ দিব আমাদের সবার শ্রদ্ধা গুরুকে। আমরা তখন আমাদের প্রিয় অভিনেতা মোশাররফ করিমের কাছ থেকে অনেক কিছু শুনলাম। আমি মূলত এখানে এসেছি উই ফর অলে হয়ে না, আমি এসেছি সেই সব দুঃস্থ বাচ্চাদের নিয়ে, যাদেরকে নিয়ে কাজ করি, তাদেরকে ঢাকা এফএম যে হাত বাড়িয়ে দিয়েছেন সে হাতকে আরো বহিঃপ্রকাশ ঘটাতে আমরা গতবারের মতো এবারও আমাদের পক্ষ থেকে যতটুকু সম্ভব আমরা চেষ্টা করব আগামী রমজান থেকে এই রমজানের মধ্যে থেকে শুরু করে ঈদের আগ পর্যন্ত যত ধরনের সহযোগিতা আমরা করতে পারি উলফার আলোর পক্ষ থেকে, আমি মোহাম্মদ আব্দুর রাজ্জাক কথা দিয়ে যাচ্ছি আজকে আমি এককভাবে না আমার প্রতিষ্ঠান থেকে উলফার আল থেকে আমরা সবাই হেল্প করব ঢাকা এফএম 90.4 কে। আর আমি বিশেষভাবে ধন্যবাদ জানাবো ঢাকা এফএম 90.4, তারা আমাকে আমাদেরকে যথেষ্টভাবে হেল্প করছে, তারা আমাদেরকে অনুপ্রেরণা দিচ্ছে, তারা বলতে তারা আমাদেরকে বলেছে এইসব দুষ্ট বাচ্চাদেরকে নিয়ে যদি আমরা সমাজে এগিয়ে যেতে পারি তাহলে আমাদের সমাজ থেকে আমাদের দেশ উন্নত হবে, আর দেশ উন্নত হলে পৃথিবীর বুকে আমাদের দেশের মর্যাদা আরো বেড়ে যাবে।
যথার্থ বলেছেন। এবং আরেকজন আছেন আমাদের সাথে, আরেকজন ফেরালে, তিনি একটু ছোট্ট করে আমাদেরকে যদি একটু দেন যে তিনি কিভাবে কন্ট্রিবিউশন রাখতে চাচ্ছেন এই পিছিয়ে পড়া পথ শিশুদের জন্য।
আচ্ছা, আমি আব্দুল্লাহ মামুন, এখন ফেরালের বর্তমান প্রেসিডেন্টের দায়িত্ব পালন করছি। আমরা মূলত যে জিনিসটা চিন্তা করি যে বাইরের কোনো কন্ট্রিবিউশন, সেটা হচ্ছে যদি আমরা নিজেরা যে যতটুকু পারি সেইভাবে যদি পথ শিশুদের পাশে দাঁড়াই তাহলে সেটাই হবে সবচেয়ে বড় ব্যাপার। আর সবচেয়ে বড় ব্যাপার নিজেদের একটা আত্মতৃপ্তিরও ব্যাপার থাকে যে আমি একটা বাচ্চাকে হেল্প করলাম, সেটা অনেক বড় একটা ব্যাপার। তো যেমন আমরা রিফারাল মূলত সবাইকে যে জিনিসটাই বোঝানোর চেষ্টা করি যে আপনি যা পারেন সেটাই করেন। যেমন এখন আমরা এই রোজার সময় যে কাজটা করছি, যে আমরা সবাইকে মানে উদ্বুদ্ধ করছি যে আপনারা আপনার পাশের একটা বাচ্চাকে নিয়ে ইফতার করুন। তো আমরা এইভাবে কাজ করার পরে দেখা গেল যে এই রোজার মধ্যে মিনিমাম আমাদের প্রায় 15 থেকে 20 দিন পথ শিশুদের নিয়ে ইফতারের অলরেডি ব্যবস্থা আপনারাই করে ফেলেছেন। যারা সাধারণ মানুষ তারাই ব্যবস্থা করেছে। আমরা হয়তো সবাইকে উৎসাহ দিচ্ছি ঢাকা এফএম যে কাজটা করছে। তো আমরা ঢাকা এফএম এর গতবার এসেছিলাম যে তাদের সাথে একত্রতা নিয়ে কাজ করতে। আর সবচেয়ে বড় ব্যাপার যে মিডিয়াগুলোতে আমরা যেটা বলি যে মিডিয়া যদি চায় তাহলে এই কাজগুলো আরো ব্যাপকভাবে করা সম্ভব। তো সাধারণত এইগুলো আমরা তেমন দেখি না, যেটা আমরা ঢাকা এফএম কে গতবার দেখলাম যে তারা পথ শিশুদের পাশে এসে দাঁড়ালো, এবারও তারা দাঁড়াচ্ছে। এবং আমাদের উলফারালের পক্ষ থেকে আমরা যত ভলেন্টিয়ার দরকার হয় কিংবা কাপড় কালেক্টের জন্য যদি দরকার হয় তাহলে আমরা চেষ্টা করবো আমাদের ভলেন্টিয়ার দিয়ে আমাদের নিজেদেরকে আমরা যেভাবে কাজ করি সেভাবে কন্ট্রিবিউট করার চেষ্টা করবো।
অনেক অনেক ধন্যবাদ, অনেক কৃতজ্ঞতা এই এই পুরো পুরো প্রচেষ্টার সাথে আপনাদের সম্পৃক্ততা জানানোর জন্য। উইফারওয়েলের সার্বাঙ্গীন উন্নতি, উত্তরোত্তর উন্নতি কামনা করছি আমি আমাদের প্রাণা ভালোবাসা বাংলাদেশের স্টুডিওর পক্ষ থেকে। এবং আমি বিশ্বাস করি এটি আপনাদের এই ক্যাম্পেন এবং আপনাদেরকে এটি এগিয়ে নিয়ে যেতে হবে। এবং ফাইনালি আমাদের যে উদ্দেশ্য, আমাদের যে টার্গেট, যে পথ শিশুদের কোনো একজনকেও যেন নতুন পোশাক বা এমনি পুরাতন পোশাক যাই হোক না কেন, পোশাক ছাড়া যেন ঈদ করতে না হয়, সেই ডেস্টিনি আমাদের ফুলফিল হবে। আমি বিদায় নিচ্ছি, একদম শেষ মুহূর্তে চলে এসেছি। বিদায় নেওয়ার আগ মুহূর্তে কয়েকটা টেক্সট সুমনা একটু পড়ে নাও। আমি আমি একদম শেষ মুহূর্তে আমি আর দু একটি কথা বলেই অনুষ্ঠান থেকে আজকের মতো বিদায় নিব।
আমাদের সাথে লাস্ট মুহূর্তে ছিলেন গুরু রেহান পাটওয়ারি, তিনি বললেন যে অনেকটা বেশি ভালো লেগেছে আজকের এই আয়োজন, তিনি এই আয়োজনে কিছু অবদান রাখতে চায় এবং কিছু জামা কাপড় আমাদেরকে বিতরণ করতে চায়। আছেন আমাদের সাথে আমিরুল ইসলাম, তিনি বলেছেন আজকে অনেক বেশি ভালো লাগলো এবং বিশেষ করে মোশাররফ ভাইকে এ ধরনের একটি কাজে যুক্ত হতে দেখে তার অনেক বেশি ভালো লাগছে। আমাদের সাথে ছিলেন আরো অনেকেই দেখতে পাচ্ছি, আমিরুল ইসলাম ছিলেন, ছিলেন আমাদের সাথে, মোহন ছিলেন আমাদের সাথে, তিনি বললেন যে এ ধরনের কাজ যেন আরো বেশি করে হয় এবং এই কাজে তিনি তার একাগ্রতা প্রকাশ করছেন। আমাদের সাথে সাফিউল্লাহ খান ছিলেন, ছিলেন আমাদের সাথে জাবেদ, এছাড়া দেখতে পাচ্ছি অনেকেই যুক্ত হয়েছেন এবং বিশেষ করে তার ভালো লাগাগুলো প্রকাশ করছিলেন যে আসলে এই সব শিশুদের পাশে আমাদের যুক্ত হওয়া উচিত এবং আমাদের সেই সাহায্যের হাতটি তাদের দিকে বাড়িয়ে দেওয়া উচিত, সেই কথাটাই বলতে চাচ্ছিলাম। এবং আপনারা কিন্তু ইচ্ছা করলেই পারেন সেই সাহায্যের হাতটি বাড়িয়ে দিতে, তেমনই একটি উদ্যোগ নিয়েছি আমরা ঢাকা এফএম এর টিম। এবং
একদম শেষ মুহূর্তে বিদায় নিচ্ছি এবং বিদায় নেওয়ার পর আমি চাইবো যে এই টেক্সট গুলো শুধু এন্টারটেইন বেশি করে করা হোক, যারা আমাদের সাথে কন্ট্রিবিউট করতে চায়, এই মাঝরাতে যারা ছুটে এসেছেন তাদেরকে কৃতজ্ঞতা জানানো, তাদেরকে ভালোবাসা জানানোর ভাষা আমার নেই। এবং আপনারা এইভাবে আসতে থাকুন, বানের পানির মতো, সমুদ্রের জলোচ্ছ্বাসের মতো কন্ট্রিবিউশন আসতে থাকুক, যে কন্ট্রিবিউশনে ভরে উঠুক এই ঢাকা এফএম এর অফিস, যাতে করে সব এই কন্ট্রিবিউশনকে নিয়ে আমরা পৌঁছে যেতে পারি সেই পথ শিশুদের কাছে, যাদের জন্য আমরা লুকিয়ে আছি, যাদের ঈদের আগে পোশাক পরানোর জন্য দৃঢ় সংকল্প হয়েছে। এবং আমার বিশ্বাস
এইবার মতো এইবার যে অঙ্গীকার করেছি আমরা সেটিও ফুলফিল হবে। আমার সেই চিরচেনা উক্তি দিয়ে অনুষ্ঠান শেষ করছে বন্ধু। চলে এসো বন্ধু মাটির টানে, তারুণ্যের জোয়ারে ভাসবে তুমি, ভালো লাগার সুর বাজবে তোমার মনে, আর বাঁধন হারা হব আমি মুক্তির গানে। এটাই তো তোমার দেশ, এটাই তো আমার দেশ, আমাদের ভালোবাসার বাংলাদেশ। কন্ট্রিবিউশন গ্রহণ করার জন্য তাকিয়ে আছে মেহত শ্যাম, কন্ট্রিবিউশন নেওয়ার জন্য একদম ভিক্ষার ঝুলি ফেলে বসে আছি বন্ধু। আমাকে যদি ভিক্ষুকের মতো মনে হয়, আই ডোন্ট কেয়ার। আমি এই পথ শিশুদের জন্য আমি চাইলেই আপনাদের দ্বারে দ্বারে যাইতে পারি, আমি চাইলেই আপনাদের জন্য মুখিয়ে থাকতে পারি, অপেক্ষায় থাকতে পারি। আপনারা কন্ট্রিবিউট করুন, আপনারা কাপড়ে পৌঁছে দিন, অথবা বলুন কোথায় যেতে হবে, আমি এতে সাম পৌঁছে যাব কাপড়টা নিয়ে এসে। আমি তখন চরম শান্তি চরম প্রশান্তিতে আমি 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 নিশ্চিন্ত হতে পারবো যদি সেই পথ শিশুর হাতে সেই কাপড়টা তুলে দিতে পারি। বন্ধু আপনারা কন্ট্রিবিউট করুন, প্লিজ কন্ট্রিবিউট করুন, প্লিজ কন্ট্রিবিউট করুন। আজকে থেকে কন্ট্রিবিউশন শুরু হয়ে গেছে, যে যত বেশি পারেন কন্ট্রিবিউট করুন। পুরো প্রসেসটাতে আমি এতে সাথে থাকবো, পুরো ক্যাম্পেইন সময়টাতে আমি আপনাদের সাথে থাকবো। আমার আলটিমেট ডেস্টিনি একটাই, এই পথ শিশুগুলো ঈদের আগে একটা কাপড়ের ব্যবস্থা করে দিতে চাই। কোনো পথ শিশু যেন কাপড় ছাড়া এবার ঈদ না করতে হয়, সেটি হচ্ছে আমার একমাত্র ডেস্টিনি। প্রত্যেকটি প্রাণ ভরে উঠুক ভালো লাগা নিয়ে, আর প্রত্যেকটি হৃদয় শোষিত হোক শুধুই ভালোবাসা দিয়ে। বিদায় বন্ধু।
ভালোবাসার বাংলাদেশ, অবশ্যই সেই মানুষগুলোকে আমরা সাহায্যের হাত বাড়িয়ে দিব এবং সেই কথাগুলোই বারংবার বারবার ফিরে ফিরে বলতে চাই এবং আবারও বলবো। আপনি যদি চান আপনার সেই সাহায্যের হাতটি বাড়িয়ে দিতে এবং সাহায্য প্রদান করতে, অবশ্যই আপনি পারেন। তার জন্য আমাদের অফিসের ঠিকানাটি আপনাকে জানিয়ে দিচ্ছি, 45 গুলশান এক নাভানা টাওয়ার, এবং নাভানা টাওয়ারের 15 তলায় হচ্ছে ঢাকা এফএমের অফিস, সেখানে এসে আপনি সরাসরি যোগাযোগ করতে পারেন। এছাড়া যদি কোনো ইনফরমেশন বা যদি আপনার কোনো কিছু জানার থাকে তো আপনি ফোন করতে পারেন 01841904928। আবারও জানাচ্ছি নাম্বারটি বন্ধু, 01841904928। এই নাম্বারে আপনি যোগাযোগ করতে পারেন। এবং আপনাদের জন্য জানিয়ে দিচ্ছি আমরা কোনো আর্থিক সাহায্য গ্রহণ করছি না, আমরা শুধুমাত্র সেই সাহায্যটি গ্রহণ করছি যার দ্বারা আমরা সেই মানুষটিকে জামা বা সেই শিশুটিকে আমরা একটি নতুন ঈদের জামা দিতে পারি। এছাড়া আপনি পুরাতন বা নতুন জামা যে কোনটি আমাদের এখানে বিতরণ করতে পারেন। তার জন্য আমি বলবো যে এই মানুষগুলোর জন্য অবশ্যই আপনার ভালোবাসাটি অবশ্যই 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 প্রদান করবেন। লাস্ট মুহূর্তে যারা যারা ছিলেন আমাদের সাথে, ইন্দির জাবেদ ছিলেন ফেসবুকে, আমিরুল ইসলাম ছিলেন আমাদের সাথে, রাকিব ছিলেন, ফাইসুল বাপ্পি ফাইসাল বাপ্পি ছিলেন আমাদের সাথে, মানিক ছিলেন, আমিরুল ইসলাম ছিলেন, বিন্দু স্মৃতি ছিলেন আমাদের সাথে, ফাকরুল ইসলাম মানিক ছিলেন আমাদের সাথে, এছাড়া SMS করেছিলেন অনেকেই, অনন্ত ছিলেন আমাদের সাথে, আমাদের সাথে ছিলেন তানিয়া নারায়ণ নরসিংদী থেকে ছিলেন তিনি, শরণ ছিলেন দোহার থেকে, এছাড়া সুহানা ছিলেন আমাদের সাথে, আমানুল্লাহ ছিলেন SMS করেছিলেন তিনি বাড্ডা থেকে, টাইগার হাফিজ ছিলেন আমাদের সাথে, তিনি অনেকগুলো SMS করেছেন এবং জানিয়েছেন যে মোশারফ ভাইকে তার অনেক বেশি ভালো লাগে। আছেন আমাদের অনেকেই ছিলেন আমাদের সাথে, নামগুলো একে একে পড়তে যাচ্ছি। সাদিয়া ছিলেন মিরপুর থেকে, আবু সাইন ছিলেন আমাদের সাথে, আমাদের সাথে ছিলেন বন্যা, আরো অনেকে, বিশেষ করে অনেকেই সাহায্যের হাত বাড়িয়ে দিতে চাচ্ছেন। তো অবশ্যই আপনার সাহায্যের হাতটি বাড়িয়ে দিবেন। আর আজকের মতো লাস্টবারের মতো একটি ইনফরমেশন জানিয়ে দিতে চাচ্ছি, সেটি হচ্ছে কালই সকাল 10টায় বলাকা সিনেমা হলের সামনে রাফিং প্লাজার 5ম তলায় সাইফোর্সের নীলক্ষেত ব্রাঞ্চে ভার্সিটি ভর্তি প্রস্তুতির ইংলিশের উপর বিশেষ ক্লাস নেবেন সাইফোর্সের নির্বাহী পরিচালক ও বিশেষজ্ঞ টিচার ATM স্যার। বিস্তারিত জানতে কল করুন 01713432072। এবং এটি বলতে বলতেই আজকে বিদায় নিচ্ছি, ঘড়ি কাটা বলছে আমাকে 1:52, এবং আমি সুমনা বলছি আজকে এখানেই বিদায় নিচ্ছি। সবাই ভালো থাকবেন, সুখে থাকবেন, এবং লাস্ট বাট নট দ্য লিস্ট এই কথাটা মনে রাখবেন যে সকল পথ শিশুই আমাদের আমাদের অনেকটা বেশি কাছে, তাদেরকে আমরা সাহায্য করি, তাদের স্বপ্নটাকে পূরণ করি, হয়তোবা নিজের কোনো একটা জায়গায় আমরা অনেক বেশি আনন্দ অনুভব করব। আজকের জন্য এখানেই বিদায় নিচ্ছি, ভালো থাকবেন।
পাশে মাকে রেখে অন্য পাশে মাকে রাখি পৃথিবীর সব কথা ভুলে গিয়ে ব্যাকুল প্রাণে মাকে ডাকি জীবনের সব খানে সব গানে মাকে ছাড়া.
This track was downloaded from FusionBD.com.